This track was downloaded from FusionBD.com.
শুনছেন ঢাকা এফএম 90.4, আমি জুয়েল আছি আপনার সঙ্গে। দারুণ একটি গান দিয়ে শুরু করেছি আমরা আজকের অন্ধকারের গল্প। যারা এর আগের অন্ধকারের গল্পে ছিলেন এবং সারাদিনই সবসময় ঢাকা এফএম 90.4 এর সঙ্গে থাকেন, তারা নিশ্চয়ই জানেন যে আজ 30 নভেম্বর আমাদের স্টুডিওতে অন্ধকারের গল্প স্টুডিওতে উপস্থিত থাকবেন কিংবদন্তি নায়ক সলমান শাহের জননী নীলা চৌধুরী। আজ তিনি এসেছেন আমাদের মাঝে, আমাদের সঙ্গে কথা বলবেন এবং অবশ্যই তিনি আপনাদেরকে কথা দিয়েছিলেন এর আগে দুটি পর্ব আমরা করেছি কিংবদন্তি এই নায়ককে ঘিরে। সো এই দুটি পর্বে তিনি ফোনে যখন ছিলেন তিনি কথা দিয়েছিলেন যে দেশে যখনই তিনি ফিরবেন তিনি আমাদের ঢাকা এফএম স্টুডিওতে এসে আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, যারা সালমান ভক্ত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন। সো ওয়েলকাম টু অন্ধকারের গল্প। এই মুহূর্তে যারা যে যেখান থেকে শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন, সবাইকে স্বাগত জানাই অন্ধকারের গল্পে। আমি জুয়েল আপনার সঙ্গে এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত কিংবদন্তি নায়ক সলমান শাহের জননী নীলা চৌধুরী। শুরুতে তার সঙ্গে একটু আমরা পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে যারা রয়েছেন। আন্টি সালাম আলাইকুম, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি।
আন্টি অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে কথা দিয়েছিলেন, সালমান ভক্ত যারা রয়েছে আমরা তাদেরকে সবাইকে কথা দিয়েছিলেন এর আগে দুটি এপিসোডে যে আপনি যখনই দেশে আসবেন তখনই ঢাকা এফএম স্টুডিওতে আসবেন সালমান ভক্তদের জন্য। তো আসতে পেরে কেমন লাগছে?
খুব ভালো লাগছে, সবাইকে দেখতে পেলে আরো ভালো লাগতো। সকালে ফেসবুকে দেখলাম অনেকেই আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, আমি দুঃখিত আমি সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারছি না বলে। তো এখানে এসে ভালো লাগছে যে সবাই অন্তত আমাকে বুঝবে যে আমি কথা রেখেছি, আমি ওদের জন্যই বোধ হয় আমি বেঁচেও আছি। জানি না এতদিন কেন বেঁচে আছি আর কতদিন বাঁচবো, তো আসতে পারি ভীষণ ভালো লাগছে।
ধন্যবাদ আন্টি, রত্নগর্ভা এই জননীর জন্য আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া তো অবশ্যই যেন তিনি দীর্ঘদিন সুস্থ থাকেন, বেঁচে থাকেন আমাদের মাঝে। আমাদেরকে যারা লিখতে চান আন্টি আজকে আমাদের সঙ্গে, আজকে আসলে অন্ধকারের গল্পের যে এপিসোডটি সেটা সম্পূর্ণই আপনাদের। আজকে আন্টি কথা বলতে চান আপনাদের সঙ্গে, আপনাদের অনুভূতি যারা সালমান শাহের ভক্ত রয়েছেন। এমনও আমরা পেয়েছি আগের দুটি এপিসোডে যে যারা তার সিনেমায় দেখেননি, হয়তোবা তার মৃত্যুর পরে তার জন্ম হয়েছে, সেই ভাই এবং বোনটি তিনিও সালমান শাহের ভক্ত হয়ে গেছেন। সো তাদেরকে আজকে আমরা চাই আমাদের সঙ্গে জয়েন করুন, আমাদেরকে লিখুন এসএমএস, আন্টিকে যদি কোনো কিছু বলতে চান, যদি কোনো কিছু শেয়ার করতে চান, এছাড়াও যে কোনো কিছু আমাদেরকে লিখে পাঠাতে পারেন 16260 এই নাম্বারে এসএমএস করে। আর ফেসবুক তো রয়েছেই, facebook.com/ঢাকা FM 90.4 যেটা আপনার পেজ। আন্টি বলছিলেন যে আসলে যারা যাদের সঙ্গে আমরা কথা বলবো যারা থাকবেন তাদেরকে আমি দেখতে পারবো না, তবে যারা ফেসবুকে থাকবেন নিশ্চয়ই আন্টি তাদেরকে দেখতে পাবেন। সো আশা করবো সবাই আমাদের সঙ্গে থাকবেন। আন্টি দেশে এসেছেন কতদিন হয়েছে?
এক মাস হয়ে গেছে, 14 অক্টোবর আমি এসেছি, ঈদ করে এসেছি। ঈদের আগে আসতে চেয়েছিলাম, পরে ছেলে বললো যে না ঈদটা করে যাও, ঈদ করে এসেছি।
সো আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রথম সেই এপিসোডটির কথা নিশ্চয়ই মনে আছে, ঢাকা এফএম এর আয়োজনে আমরা অন্ধকারের গল্পের এই অনুষ্ঠানে সালমান শাহকে নিয়ে প্রথম যে এপিসোডটি করি এবং এরপরে আরো একটি এপিসোড করি, তো এই অনুষ্ঠানগুলি সম্বন্ধে আপনি কি বলবেন? আপনি কি কারো কাছ থেকে কোনো রেসপন্স পেয়েছিলেন কিনা যে আপনার কথা তারা এই অনুষ্ঠানে শুনেছে?
হ্যাঁ হ্যাঁ, একজন অসংখ্য কখনো কেঁদেছি কখনো হেসেছি, অনেকে কেঁদেছে, অনেকে দেখা করেছে, অনেকে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন, অনেকে অনেকের উক্তিগুলোকেও বিরক্ত হয়ে আমার কাছে কান্নাকাটি করেছেন, আমি কেন প্রতিবাদ করি না, আরো অনেক কিছু অনেক কিছু। অনেকে আমাকে দেখতে চেয়েছে, অনেকে নতুন করে কন্ট্যাক্ট করে দেখেও গেছে লন্ডনে এসে, এরকম অনেক কিছু অনেক কিছু।
সো আজকে এগুলি শুনবো, কারা কিভাবে তার সঙ্গে যোগাযোগ করলেন, কি কি কথা হলো তাদের মাঝে, কতটুকু ভালোবাসা তারা জানাতে পেরেছেন। আর আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি শুধুমাত্র আপনাদের জন্য রয়েছেন, এটা আমি বারবার মনে করিয়ে দিতে চাই। এর আগের এপিসোডটি ছিল আমাদের 20তম এপিসোড, 14 অগস্ট, দুঃখিত 17 অগস্ট 2014, এবং এর পরের এপিসোডটি ছিল 7 সেপ্টেম্বর 2014। তো পরপর দুটি এপিসোডে আন্টি আমাদের সঙ্গে ছিলেন, ফোনে অনেক কথা বলেছেন। সালমান শাহ কেমন ছিল, সালমান শাহকে ঘিরে তার সম্বন্ধে যে কোনো কিছু আমরা তার কাছ থেকে সেদিন আমরা চেষ্টা করেছি জানতে, সবকিছু হয়তো বলা হয়ে ওঠেনি। ফোনে লন্ডন থেকে আমাদের সঙ্গে তিনি ছিলেন, বাট আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে লাইভ, ভীষণ ভালো লাগছে। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন পুরোটা সময় জুড়ে। অন্ধকারের গল্পের ফ্যান পেজে যোগ দিন, facebook.com/og90.4, যে কোনো আপডেটস আপনি সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও ঢাকা এফএম 90.4 ফ্যান পেজে জয়েন করবেন, আমাদের আন্টির একটা ছবি আমরা সেখানে পোস্ট করছি কিছুক্ষণের মধ্যে। আমাদের ফ্যান পেজের অ্যাড্রেস facebook.com/dhakafm90.4, আর আমাদেরকে লিখবার ঠিকানা SMS সেটা হচ্ছে 16260, অবশ্যই শুরুতে নামটি লিখবেন এবং কোথা থেকে এই মুহূর্তে আপনি শুনছেন সেটা লিখতে ভুল করবেন না। এগুলি লিখে আপনার কথাগুলি, যদি কোনো প্রশ্ন, আপনার ভালোবাসা, সবকিছু আপনি শেয়ার করতে পারেন এই নাম্বারটিতে। ওকে, আর প্রত্যেক এপিসোডের উপর ভিত্তি করে তো একটা প্রতিবেদন থাকেই, আমরা আজকের প্রতিবেদনটি শুনে নিই। এটা তৈরি করেছেন আমাদের জন্য অন্ধকার গল্পের টিম মেম্বার তারেক আহমেদ। চলুন শুনি, সঙ্গে থাকুন, ফিরে আসছি প্রতিবেদনটির পরে। চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
সালমান শাহ, বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তী নায়কের নাম, ধূমকেতুর মতো চলচ্চিত্র জগতে যার আবির্ভাব হয়েছিল। অত্যন্ত চঞ্চল ও ডানপিটে ছেলেটি দেখতে দেখতে দেশের বিখ্যাত নায়ক হয়ে গিয়েছিলেন, আবার অভিমান করে আমাদের ছেড়ে চলেও গেলেন। সালমান শাহ অভিনীত প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পাওয়ার পর বদলে যায় চলচ্চিত্র জগতের দৃশ্যপট, প্রাণ ফিরে পায় রোমান্টিক ছবি, দর্শক মুগ্ধ হয়ে যায় সালমানের অভিনয়। কেয়ামত থেকে কেয়ামত ছবিটি পরিচালনা করেন সোহানুর রহমান সোহান। এ ছবিতে সালমানের বিপরীতে ছিলেন নবাগত নায়িকা মৌসুমী। সুদর্শন অভিনেতা হিসেবে সালমান জয় করে নেন দর্শক মন, একের পর এক রাজ্য জয়ের মতো হিট ছবি উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। 1996 সালের 6 সেপ্টেম্বর বিটিভি সংবাদের মাধ্যমে দেশবাসী জানতে পারেন সালমান শাহর মৃত্যুর খবর। অগণিত সালমান ভক্ত ভেঙে পড়েন কান্নায়। শুধু কান্নায় ভেঙে পড়া নয়, কিছু কিছু সালমান ভক্ত প্রিয় নায়কের মৃত্যুর শোক সইতে না পেরে বেছে নেন আত্মহত্যার পথ। এলেন, দেখলেন আর জয় করলেন, এমনই এক নায়কের নাম সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত মুক্তির পর তিনি উপহার দেন তুমি আমার অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, তোমাকে চাই, মায়ের অধিকার, আনন্দ অশ্রুসহ বহু হিট ছবি। বহু হিট ছবিতে অভিনয় করেন মৃত্যুর আগ পর্যন্ত। সালমানের ওপর ফ্লপ শব্দটি কোনোভাবেই প্রভাব ফেলতে পারেনি। বাংলাদেশের চলচ্চিত্র জগতে তিনি একমাত্র নায়ক যিনি শুরু থেকে এখন পর্যন্ত সমানভাবে জনপ্রিয়। সালমান শাহ মা বাবার বড় ছেলে। ছোট ভাই চৌধুরী মোহাম্মদ শাহরান ওরফে ইভান সালমানের চেয়ে 7 বছরের ছোট। খুব ছোটবেলা থেকেই সালমান অভিনয় জগতে প্রবেশ করেন। চলচ্চিত্রে আসার পর থেকেই সালমান নানা ধরনের গল্প কাহিনীর কেন্দ্রবিন্দুতে ছিলেন। মৌসুমী, শাবনু, শাবনাদ সহ অনেক নায়িকাকে জড়িয়ে সিনে পত্রিকাগুলোতে তার সম্পর্কে প্রচুর গসিপ ছাপা হয়েছে। এসব বিষয় নিয়ে সালমান এবং তার স্ত্রী সামিরার মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। একটি ভুল কথা প্রচলিত আছে যে সালমান শাহর মা নীলা চৌধুরী ও সামিরার মা লুসি ছোটবেলার বান্ধবী এবং সালমান শাহ ও সামিরার মধ্যে বিয়ের কথা ছোটবেলা থেকেই ঠিক করে রাখা হয়েছে। দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদন থেকে জানা যায় সালমানের মৃত্যুর পর সামিরা অন্যত্র বিয়ে করে সংসার করছেন। কিভাবে সালমানের মৃত্যু হয়েছিল সেই বিষয়টি এখনও রহস্যাবৃত। মৃত্যুর 18 বছর পেরিয়ে গেলেও এখনও সালমান মৃত্যুর রহস্যের কোনো কিনারা হয়নি। লাখো কোটি ভক্তের মতো সালমানের মায়েরও একটাই আকুতি, কবে খোলাসা হবে সালমানের রহস্যাবৃত মৃত্যুর। একদিন নিশ্চয়ই এর সুরাহা হবে, কিন্তু জীবদ্দশায় কি এ সুরাহা জেনে যেতে পারবেন সালমানের মা নীলা চৌধুরী?
শুনলাম আমরা প্রতিবেদনটি, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। ফেসবুকে আমরা একটা ছবি পোস্ট করেছি, আমাদের আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন সালমান শাহের জননী নীলা চৌধুরী, তার একটা স্টুডিও ছবি রয়েছে। সঙ্গে রয়েছেন আমাদের এই অনুষ্ঠানটির প্রযোজক সাদেক সামি। চাইলে আপনারা দেখতে পারেন আমাদের ফ্যান পেজে www.dhakafm904.com। এছাড়া অন্ধকারের গল্পের ফ্যান পেজে যোগ দিন facebook.com/og90.4। ওকে, আমাদেরকে অনেকেই লিখছেন ফেসবুকে এবং SMS, আমি কিছু কিছু SMS পড়তে চাই। আমাদেরকে লিখেছেন প্লাবন, তিনি বলেছেন যে ভীষণ ভালো লাগছে আজকে আন্টি এসছেন, পুরোটা সময় আন্টির সঙ্গে থাকবো, তার কাছ থেকে আজকে সালমান সম্বন্ধে অনেক কিছুই জানতে চাই। আমরা আগে দুটি এপিসোডে কিন্তু চেষ্টা করেছি তার কাছ থেকে সালমানকে নিয়ে, সালমানের ছেলেবেলা, তারপরে কৈশোর, তারপরে যৌবন, যতদিন তিনি ছিলেন কেমন ছিলেন, কিভাবে চলতেন, কেমন মজা করতেন, কতটুকু দুষ্ট ছিলেন, সবকিছুই কিন্তু আন্টি এর আগে শেয়ার করেছেন। তবে আজকেও আমরা হয়তো বা সেই প্রশ্নগুলি আবারও করব, আবারও সেই গল্পগুলি শুনতে চাইব আন্টির কাছ থেকে, বিকজ আজকে আন্টি স্টুডিওতে লাইভ, সো এই সুযোগটা আমরা হারাতে চাই না। আর যারা এস এম এস এ প্রশ্ন পাঠাচ্ছেন, আপনাদের প্রশ্নগুলি আন্টি কিছুক্ষণের মধ্যেই দেখবেন এবং চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলি দিতে, এবং আপনাদের অনুভূতিগুলো তিনি নিজ চোখে দেখতে পারছেন, একেবারে প্রত্যক্ষ করছেন আমাদের পয়েন্টটা একেবারে আন্টির সামনে। সো যে কোনো কথা, যে কোনো আপনার অনুভূতি সালমানকে ঘিরে সবকিছু আমাদেরকে লিখে পাঠাতে পারেন 16260 এই নাম্বারে। আমরা ছোট্ট একটা গান শুনে আবারও ফিরে আসছি, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফ এম 90.4 এ।
I'm not afraid to die.
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে। আমি জুয়েল আপনার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের জননী নীলা চৌধুরী। অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটু আগে যে গানটি শুনছিলাম, এখন তো সময়, অসাধারণ একটি গান এটা। অনেক এবং অনেক আগের তো অবশ্যই, সবার আগে সালমান শাহ যে চলচ্চিত্রটির মধ্য দিয়ে আমাদের সারা দেশের মানুষের কাছে পরিচিত হয়েছিলেন, এটা সেই চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামত থেকে নেওয়া হয়েছে। অসাধারণ এই গানটি শুনলাম। আন্টি, আপনাকে অনেকে অনেক কথা লিখছেন। নবীন লিখেছেন যে ধন্যবাদ আন্টি এসছেন। এরপরে ধানমন্ডি থেকে লিখেছেন যে সালমান শাহ সবসময় আমাদের হৃদয়ে আছে, থাকবে, আই লাভ ইউ সালমান, মিস ইউ লট। এই যে আন্টি, সবাই এত তার ভক্তরা এভাবে আমাদেরকে এস এম এস করছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছে আজকে এসছেন, কেমন লাগছে আপনার?
না, খুব ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে, কারণ আমার জন্য সবাই জেগে থাকছে, সেটাও একটা অনেক বড় জিনিস। কিন্তু আমার এই মুহূর্তে আমার মনটা ভালো লাগছে না। শুরুতেই একটা কথা ভুল বলা হয়ে গেছে, যেটা এখনো আমার মামলা চলছে, সেখানে তারা বলেছেন, একটু জানি না এটা ভুল নাকি ইচ্ছাকৃত, আমার জানি আমি, আমার দর্শকরা, আমার শ্রোতারা, আমার সালমান ভক্তরা, তারাও আহত হয়েছে। আমি সত্যি খুব আহত, আমার কথা বলার মুড আমার এই মুহূর্তে নাই। আমার মামলা চলছে, এখানে তো আত্মহত্যা কেউ বলতে পারে না, সে ভুল ফামলিং করা উচিত না।
জি আন্টি, এক্ষেত্রে একটু আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। আপনাকে একটা ব্যাপার অবশ্যই জানাতে হবে, আমরা যখন কোন প্রতিবেদন করি, আমরা কিন্তু আমাদের যে পত্রপত্রিকায়, যে টেলিভিশন নিউজ, যে কোনো সূত্র থেকে আমরা কিন্তু এই তথ্যগুলি নিয়ে সেখান থেকে আমরা একটা প্রতিবেদন তৈরি করি। বাকিটা তো আমরা সবাই হয়তো বা আমাদের কাছে ওইভাবে পরিষ্কার নয় যে কিভাবে মৃত্যু হয়েছিল আমাদের এই প্রিয় নায়কের। তো আপনাকে আজকে আমরা এনেছি, আমাদের মাঝে এসেছেন, আমরা আজকে আপনার কাছ থেকেই জানতে চাই আসলে মা হিসেবে আপনি কি বলতে চান আর আপনার কি বক্তব্য। অবশ্যই আপনি আজকে সবকিছু খুলে বলতে পারেন, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আপনি দয়া করে, আমরা এটা আমাদের ভুল হিসেবে আমরা স্বীকার করে নিচ্ছি। আমাদের প্রতিবেদন যিনি তৈরি করেছেন, ধরে নিলাম তিনি হয়তোবা কোনো কারণে কোনো একটা বাক্যে আপনাকে হয়তোবা মনে কষ্ট দিয়েছে, জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
কষ্টের কারণ না, কষ্ট এখানে এই কথাগুলোর জন্য আত্মহত্যা করেছে বলাতে 41 জন মানুষ আত্মহত্যা করেছে, আমার দুঃখ সেখানে। 41 জন মানুষ বিভিন্ন দেশে, লন্ডনে গিয়েও আমাকে দেখতে, আত্মহত্যা তো সে করেনি, আত্মহত্যা বলে মানুষকে কেন উৎসাহিত করেছেন? ইনি আমি জানি ভুল করেছেন, কিন্তু এই ভুলটা না করা উচিত, কারণ এতে আবার আরো একটা আত্মহত্যা হতে পারে। আমার ছেলে তো আত্মহত্যা করে নাই, আর আপনারা এখানে আমাকে এনেছেন, কথা বলছেন, আত্মহত্যা করে নাই জেনেই এনেছেন। আমি আবারও বলছি যে আমার মামলা এখনো কিন্তু কোর্টে রয়েছে, সেই মামলার উপরে কেউ কথা বলতে পারেন না। আপনারা যেমন সন্দেহ নেই, আপনাদের আত্মহত্যা সে করেনি। আমি এমনই একটি মা, আমি এমনই একটি সত্যবাদী মানুষ, আমি ন্যায়পরায়ণ মানুষ, যে আমার ছেলে যদি আত্মহত্যা করত, আমি সত্যি কিন্তু বলতাম যে আমার ছেলে আত্মহত্যা করেছে, কিন্তু কেন আত্মহত্যা করলো সেটা বের করেন। আমি জানি আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছে, একবার না বহুবার। আমার ছেলে যে মাজারে শুয়ে আছে, ওই মাজারে আত্মহত্যার লাশ দাফন হয় না, সেই মাজারের মোতোয়াল্লি লিখে দিয়েছিলেন, সেটা বোধহয় এখনো আছে, জমা আছে বোধহয় সিলেট ডিসির কোর্টে। প্লাস অনেকবার আমার ছেলে স্বপ্নে আমাকে বলে গেছে, আমি তো যেতে চাইনি আম্মা তোমাদের ছেড়ে, আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে। তিনটা নাম বলেছে বারবার, সামিরা, ফারুক, ডন, এ তিনজন জানে আমাকে কিভাবে পড়া পাঠিয়েছে। আমি সামিরার নামটা এখানে আমি আনতেও চাই না, আমি কাউকে, কারণ আমি আনতে চাই না, কারণ একদিন হলো আমার ছেলে তাকে ভালোবেসে বিয়ে করছিল, সে কি করেছে না করেছে এটার বিচার দর্শক করবে, মানুষ করবে, আল্লাহ করবে, আইন আদালত করবে, সবাই করবে, আমার এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি সত্যি খুব দুঃখিত হয়ে গেলাম যে এই ভুলটার জন্য। যাই হোক, আমার দর্শক যারা, আমার সালমানের ভক্ত যারা, সালমান তোমরা সবাই আমার সালমান হয়ে আছো, সুতরাং তোমরা কষ্ট পাবে না। তোমরা যদি এই ধরনের ভুল কেউ করে, তার শাস্তির জন্য তোমরা যেটুকু প্রয়োজন মনে করো তোমরা করবে। সালমান আত্মহত্যা করে নাই, তোমরা এগুলো বিশ্বাস করবে না।
জি, তারপরেও আন্টি আমরা আপনাকে একটা ব্যাপার পরিষ্কার করতে চাই, যে আমরা কিন্তু বিভিন্ন পত্রিকা, বিভিন্ন গণমাধ্যমের তথ্যের উপর ভিত্তি করে আমরা এই ইনফরমেশন গুলি কালেক্ট করেছি,
এভিডেন্স হিসেবে কিন্তু কোর্টে পেপারের কাটিং যায় না। উদ্দেশ্য প্রণত ভাবে ইয়েলো জার্নালিজম যারা করেছেন তারা করেছেন, এবং অনেক পত্রিকা সত্যি কুচ্ছতি ঘটনা তুলে ধরেছে শত শত পত্রিকা, মাসের পর মাস লিখে গেছে।
আমরা সেগুলি আসলে আপনার কাছ থেকে জানতে চাই, কারণ ওই সময়ের ব্যাপারটি আপনি মা হিসেবে সবচেয়ে বেশি ভালো বোঝাতে পারবেন। আপনি ওই সময় কি কি প্রত্যক্ষ করেছেন সবকিছু আপনি হয়তো বা আজকে আমাদেরকে জানাবেন। তার আগে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক এস এম এস আসছে আমাদের স্টুডিওতে।
আরেকটা কথা আমি ফাঁক দিয়ে বলতে চাই, ওখানে আগের বক্তা যিনি অ্যানাউন্সার ছিলেন উনি বলেছেন যে অনেককে নিয়েই সালমানকে জড়িয়ে অনেক কথা উঠেছে, মৌসুমীকে নিয়ে আর কাকে কাকে নিয়ে, মৌসুমী শাবনাজ না কাউকে নিয়ে কোনো কথা উঠেনি। মৌসুমী তার একটা ভালো বন্ধু ছিল, শাবনাজকে সে বড় বোনের মতো মানত, কারণ তার আগে শাবনাজ এসছে এবং মা শাবনুরকে ছোট বোনের মতো জানতো, যা রটিয়েছিল শেষে শাবনুরকে নিয়ে। এই এইসব ব্যাপারে যেসব কথা উঠছে এটা নিয়ে অনেকদিন সামিরা আমাকে বলেছে যে না এগুলি আমার কাছে কোনো ব্যাপার না মা, কিন্তু কেন কি নিয়ে ঘটেছে সেটা তো আল্লাহই জানেন। এটা শাবনুরকে নিয়ে তার কোনো কিছু ছিল না, মিসআন্ডারস্ট্যান্ডিং করার মতো কিছু ছিল না। শাবনুরকে তো সে পিচি ডাকতো, কাউকে ভালোবাসলে কারোর সঙ্গে প্রেম থাকলে পিচি ডাকে না, এবং পিচি সে মেয়েটা মেনেও নিত না যদি সেরকম কিছু থাকতো। তো সেই জন্য আমি এখানেও যিনি একটু আগে তারেক বুদ্ধের নাম উনি বলেছেন যে কয়েকটা কথাই উনি হয়তো ভুল করে বলেছেন বা কি জন্য কেন বলেছেন আমি জানি না, তাকে অন্য কোনো মহিলাকে নিয়ে অন্য কোনো নায়িকাকে নিয়ে কোনো স্ক্যান্ডাল ছিল না।
জি, আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন অনেক ধন্যবাদ যে যেখান থেকে এই মুহূর্তে টিউন করেছেন ঢাকা এফএম 90.4। আবিদ কুমিল্লা থেকে তিনি লিখেছেন, কোটি মানুষের মাঝে একজনকে ভালোবাসি আমার মন সালমানের জন্য, আচ্ছা বিশ্বাস করতে পারবো না, আমি বিশ্বাস করাতে পারবো না আন্টি আমি তাকে কতটা ভালোবাসি। সালমান খান ইজ এ বিগ স্টার, আই লাভ সালমান। সজিদ নরসিংদী থেকে, ফারহা নোয়াখালী থেকে লিখেছেন, এই ফার্স্ট আমি এফএম এ জয়েন করেছি, ঢাকা এফএম শুনছি, আন্টি আমি সালমান শাহের অনেক অনেক বড় একটা ভক্ত, আমি আনলাকি যে আমার জন্ম 1996 সালে। আন্টি এই যে এই ব্যাপারটি আপনাকে নিশ্চয়ই অনেক অবাক করে দেয় যে সালমানের মৃত্যুর পর আরো অনেকেই জন্ম নিয়েছেন, সালমান তো মারা গেছেন অনেকদিন হলো, তারপরও তার মৃত্যু,
মারা গেছেন আমি বলি না, মারা গেছেন বলবেন না, চলে গেছেন,
জি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তারপর তিনি এই যে এখনো যারা তার মৃত্যুর পরে জন্ম নিয়েছেন 96 এর পরে, তারাও তাকে যে পছন্দ করেন, এমন কারোর সঙ্গে কি আপনার দেখা হয়েছে লন্ডনে অথবা দেশে কেউ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে?
হ্যাঁ বহুবার হয়েছে, তারা আমিও এদের কাছে বেশি কৃতজ্ঞ, এটা আল্লাহর একটা হুকুম বোধ হয়, আল্লাহ ভালোবাসেন বলেই বোধ হয় ওরাও ভালোবাসে, বা তার পারিপার্শ্বিক তার মা বাবা ভালোবাসেন। তো একজন সৎ মানুষকেই কিন্তু সবাই ভালোবাসে, একজন সৎ মানুষ না হলে শুধু একজন দুজন হয়তো ছেলে ভালোবাসতো, মা ভালোবাসতো না, বোন ভালোবাসতো না, তার পুরো পরিবারটাই বোধ হয় ভালোবাসে বলেই সেও ভালোবাসতে শিখেছে ওই একটা ব্যক্তিকেই। হ্যাঁ আমার ছেলেটা ভালোবাসার মতোই ছিল। অনেকের নাম জন্মের পরে আমার এখনো মনে আছে, নারায়ণগঞ্জেও বা এখানে ওখানে লন্ডনে অনেক বাচ্চা জন্মের পরে নাম রেখেছে ইমন, আমি বলেছি ওই নামটা না রাখলে হয় না, বাদ দেন না, এটা বলে না আমাদের মধ্যে ইমন থেকে যাক। তো এটা তো অনেক বড় ভালোবাসা।
শাহরিয়ার চৌধুরী ইমন যখন ছিল, মানে সালমান শাহ যখন হয়ে ওঠেনি, তখন কেমন ছিল? আমরা আন্টি আপনার কাছ থেকে এর আগে এপিসোড গুলোতে আমরা ফোনে জেনেছি, আজকে লাইভে যেহেতু আমরা একটু একটু জানতে চাই, অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এরপর দেখতে পাচ্ছি আশাও বিশ্বাস করেন যে তার প্রিয় নায়ক সালমান শাহ সুইসাইড করেনি এবং সেটা সে করতে পারে না।
ঠিকই আছে, কেন করবে, তার কি অভাব ছিল? সে যাকে ভালোবাসলো তাকে বিয়ে করলো, সে যে পরিবারে জন্ম হয়েছে তার কোনো অভাব ছিল না, প্রথম দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত সে সোনায় সোহাগা ছিল, তার মা বাবা ছিল, তার মা বাবা শিক্ষিত ছিল, তার মা বাবা কোনো অসুস্থ মানুষ ছিল না, উভয়ই সুন্দর ভালো মানুষ ছিল, তারপরে তার ভাই একটা ভাই ছিল, তার কোনো রকম অসুবিধা অসুখ বিসুখ কিছুই ছিল না। আত্মহত্যা করবে কেন? কি আমার ছেলে প্রতিবাদী ছিল, প্রতিবাদ করতে পারতো, আত্মহত্যা করবে কেন? আত্মহত্যা সে করে নাই, বেঁচে থাকলে প্রতিবাদ করত, ওই রাত্রে সে বেঁচে গেলে অনেকেই মরতে হতো, সে কারণে মেরে ফেলেছে। বাথরুমে পেয়েছিলাম সে তো 19টা টাওয়েল, তারপরে কতগুলি চাদর মাদর ভিজা, তারপরে ওখানে পেয়েছিলাম ব্লিচ, ব্লিচ দিয়ে আমার ছেলেকে মনে ওখানে ঢেকে রাখা হয়েছিল। ওর বাবা যখন গিয়েছিলেন ঘরে তখন তারা ঢুকতে দেয়নি বেডরুমে, তার কারণে আমরা ওটা ধরতে পেরেছি যে ওটা ওখানেই বাথরুমে, লম্বা একটা বাথরুম ছিল, নিশ্চয় ওখানে শুয়ে রেখেছিল। এগুলো কথা সুখকর না, আমি বললে অসুস্থ হয়ে যাই, কিন্তু সবার জানার জন্য টুকটাক এটা এই কথার এই দুটো কথা আগে বলার জন্য আমার এই কথাগুলো এখন বলতে হলো।
জিনান তিনি লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি নাহিদ সালমান ভাইয়ের বড় ভক্ত, তাকে আমার হাজার হাজার আন্টিকে হাজার হাজার সালাম দিয়েছেন এবং ধন্যবাদ দিয়েছেন। পারভেজ তিনি লিখেছেন রূপগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ থেকে তিনি শুনছেন। এরপর দেখতে পাচ্ছি মাসুদ, তিনি লিখেছেন সালমান শাহের কথা আজ আমার বারবার মনে পড়ছে, খুব বেশি মনে পড়ছে তার মুখখানি। সাগর খান সাভার থেকে লিখেছেন আন্টি সালমান শাহ আমার প্রিয় একজন নায়ক, আন্টি ধন্যবাদ। এরপর দেখতে পাচ্ছি রুবেল, তিনি লিখেছেন সালমান শাহের আচ্ছা আচ্ছা শেষ সিনেমা কোনটা আমার কাছে জানতে চেয়েছেন। আমি যতদূর জানি সেটা হচ্ছে প্রেম পিয়াসি, যেটা সব শেষে রিলিজ পায় 1997-এ, মৃত্যুর এক বছর পরে। আর প্রথম সিনেমার নাম তো আমরা নিশ্চয়ই জানি, কিয়ামত থেকে কিয়ামত। আন্টি, কিয়ামত থেকে কিয়ামতের গল্প আপনি করেছিলেন যে হুট করে তার কিভাবে সিনেমাতে এন্ট্রি, এর আগে সে অভিনয় করত এবং মূলত আপনার একটা প্রচেষ্টা ছিল ছেলেকে টেলিভিশন নাটকে অভিনয় করানো এবং সে নিজেও খুব একটা পছন্দ করত, ইচ্ছে করত তার কিছু একটা পারফর্ম করতে, তো আপনি আসলে মূলত পেছনের মানুষ হিসেবে কাজ করেছেন।
আসলে পরিবারের পিছনের মানে মাই হয় সাধারণত, বাবারা কমই করেন, এখানে বেশ ব্যতিক্রম। ওকেও আমি আমার দুই ছেলেকেই করিয়েছি, আমার স্বামীকে দিয়েও আমি নাটক করিয়েছি। আমার একটা ধারণাই ছিল যে মারা ছেলেদেরকে পারে, মেয়েকে পারে, একজন স্ত্রী কেন স্বামীকে পারবে না, সেই হিসাবে আমার স্বামীকে দিয়েও আমি একই ইয়েতে নাটকে বাবা ছেলে অভিনয় করেছে।
এটা কত সালের কথা?
এটা আমার ঠিক এখন এই মুহূর্তে মনে নেই।
তখন কিসে পড়তো সালমান শাহ?
ওই 7-8
পড়তো,
ছোট, মনে হয় সব পাখি নেড়ে ফেড়ে বা এই ধরনের কোন নাটক বাবা ছেলে দুজনেই,
বাংলাদেশ টেলিভিশনের একটা নাটকে।
তারপর প্রচেষ্টা না, এটা ছোটবেলার থেকেই সে খুব ব্রিলিয়ান্ট ছিল, সে গান করত অটোমেটিক্যালি ওখানে। ওই একজন প্রডিউসাররা দেখতেন যে তখন টিভিতে আমার গান গাইতাম, আমি আমার সঙ্গে যেত, নিউজ পড়লো ছোট্টমণিদের নিউজ, নিউজ পড়ার পরে তো অ্যাডভার্টাইজে গেল, অ্যাডভার্টাইজে যাওয়ার পরে তো অনেকেই দেখতেন সুন্দর, ভালো কথা বলে সুন্দর বাচ্চাটা, ওকে নিয়ে তখন নিতেন, বলতেন যে ওকে এই ছবিতে লাগবে, একটু ছোট নাটকের অভিনয়, আফজালের ছোটবেলা বোধ হয় একবার করেছিল, এরকম অনেক ছোট ছোট অনেক অনেক কিছু করেছে সে।
ফার্স্ট টিভি অ্যাপিয়ারেন্স আসলে কিসের মাধ্যমে ছিল?
নিউজ,
ছোটদের নিউজের
খবর পড়া।
জি, আমাদের খুব ইচ্ছে করে এই ধরনের যখন ঘটনা আমরা জানতে পারি, দেখতে ইচ্ছে করে যে আসলে নিউজটি কেমন। এটা নিশ্চয়ই বাংলাদেশ টেলিভিশন আর্কাইভে রয়ে গেছে, সেখানে খুঁজলে হয়তো বা পাওয়া যেতে পারে।
আমি এখন এখান থেকে বসে, আমি নাহার, জাহাঙ্গীর খান সাহেবের ওয়াইফ যেন নাহার, আমার কাজিনও হয় ও আমার ফ্রেন্ড ছিল, নাহারকে খুব মনে পড়ছে যে আজকে সালমান শাহর ইতিহাস বলতে গিয়ে প্রথম দিন সে খবর পড়তে নিয়ে ওই আমাকে নিয়ে গিয়েছিল ওই তালুকদার, ওখানে বললো যে আপা আমার ওর মেয়েকেও নিয়ে যাচ্ছে, বলে তোমার সালমানকে ইমনকে দিয়ে আমরা নিউজ পড়াবো। তো ওরই প্ররোচনায় যাওয়া, টিভিতে ইয়ে করা, আমি গান গাইতাম, তাকে দিয়ে নিউজ পড়াবো, এরকম কোনো চিন্তা বা ভাবনা আমার কিছুই ছিল না। ওটা করতে গিয়ে ওই যে বললাম না, একবার বলেছিলাম যে সে ফামলিং করলো বড়দের মতো করে অভিনয় করে, বললো যে আমি ভুল হয়েছে, আমি আবার পড়ে শোনাচ্ছি, এ ধরনের সে ছোটখাটো জিনিস নাটকেও নিজে নিজে বানিয়ে বা সিনেমাতেও করেছে সে।
জি, নিজে থেকেই কোন ধরনের স্ক্রিপ্টকে পরিবর্তন করে তার সাথে সংগতি রেখে ব্যাপারটি আরো ভালো করবার জন্য চেষ্টা সবসময় সে করে গেছে। তো ফার্স্ট টেলিভিশন অ্যাপিয়ারেন্স হচ্ছে একটা নিউজ দিয়ে,
এটা এই যে ক্যারেক্টারটাও আমার, অনেক সময় গান গাইতে গেলে গানের কোন শব্দ বেশ কম হলে আমি বলতাম যে এই জিনিসটাকে কি এভাবে বদলানো যায় না, আমি চেষ্টা করতাম, ও ছোটবেলা থেকে দেখতো, দেখে দেখে সে ওইটাই বুঝেছে যে চেষ্টা করলে বদলানো যায় এবং বদলানো উচিত সুন্দর করার জন্য।
এবং ডেফিনেটলি তিনি যেগুলি বদলেছেন নিশ্চয়ই সেগুলি ভালো কিছু হয়েছে এবং আমরা হয়তো অনেকেই জানি না যে ব্যাপারটির পেছনে এরকম কিছু ঘটনা থাকতে পারে। আবু সুফিয়ান, তিনি লিখেছেন সালমান শাহ আমার প্রিয় নায়ক, সেই আমার সবচেয়ে প্রিয় নায়ক, সালমান শাহের প্রত্যেকটি অভিনীত ছবি আমি দেখেছি এবং আমার কাছে রেখেছি, তার অভিনীত ছবি আমি প্রতি সপ্তাহে দেখি। এমন অনেক ভক্ত কিন্তু আন্টি রয়েছে যে এখনো পর্যন্ত তার ভিডিও ক্যাসেট অথবা কোনো ভিডিও যদি থাকে সেটা মাঝে মধ্যে দেখেন। আপনার সঙ্গে এমন মানুষেরা তো যোগাযোগ করেন, তাই না? সবসময়?
হ্যাঁ, সবসময় যোগাযোগ করেন, অনেক সময় আমি যোগাযোগ ঠিক রাখতে পারি না, সেটা খারাপ লাগে, সেই জন্য আমি এখানে আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেকে মনে কেউ মনে করবেন না যে আমি অহংকার করে ধরলাম না বা কথা বললাম না, অনেক সময় মন মানসিকতাও ভালো থাকে না আর সুযোগ থাকে না, সেই কারণেই আমার তো ইচ্ছা করে সবার সব প্রশ্নের উত্তর দিতে বা কথা বলতে।
তিনি লিখেছেন জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ থেকে, আমি আন্টির কাছ থেকে জানতে চাই আমাদের প্রিয় নায়ক সালমান শাহের ছবিটি যখন টেলিভিশনের পর্দায় প্রদর্শিত হলো, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? ঠিক ওই সময় প্রথমবারের মতো যখন আপনার ইমনকে, আমাদের সালমান শাহকে আপনি টেলিভিশনের পর্দায় দেখতে পেলেন প্রথমবারের মতো।
কেমন ছবিটা শেষ হচ্ছে
না, যখন খবরের সময়টাতে প্রথম টেলিভিশনে দেখতে পেলেন?
ও আচ্ছা, সেদিন তো আমি প্যানেলে বসা, খবর তো সে পড়ছে না, মনে হলো যে না আমি পড়ছি।
আচ্ছা আচ্ছা,
আমি প্রোডিউসারের পাশাপাশি আমিও বসা, তো আমি দেখছি সে। আমি আগে কিন্তু আগে স্টুডিওতে ঢোকার আগে বলেছি লাইভ যাচ্ছে, এটা লাইভ মানে তোমাকে সরাসরি এখানে কেউ রেকর্ড করছে না, তুমি কোনো ভুল করবা না, সুন্দর করে পড়বা। বললো আচ্ছা আম্মা ঠিক আছে, কিন্তু আমি দিব্যি দেখে যাচ্ছি সে ভুল করছে। সে বলছে যে নিজেই ভুল করলো ইচ্ছা করে পড়াতে, ভুল করে বললো যে আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে মাফ করবেন, আমি আবার পড়ে শোনাচ্ছি।
লাইভে এটা বললো?
লাইভে বললো, কারণ লাইভে তখন সিরাজুল মজিদ মামুন সাহেব নিউজ পড়তেন, রোকেয়া হায়দার নিউজ পড়তেন, সে দেখতো যে এনাদের একটু ভুল হয়ে গেলে এনারা এভাবে বলে, তো সে সেটাই বলেছে। যখন স্টুডিও বাইরে এসছে তখন আমি একদম কান্টা চেপে বললাম যে এই তোমাকে আমি বলেছিলাম না যে তুমি এই কাণ্ডটা করবা না? বলে আম্মা রোকেয়া আন্টি সিরাজ মামা এরা সবাই করে, আমি কেন করবো না? বিবিসিতে দেখা হয়েছিল তার সঙ্গে, কিন্তু কথাটা আমার বলা দেখা হয়নি, হবে হবে কিন্তু আমি বলতে পারিনি, কিন্তু সিরাজুল মজিদ মামুন ভাইকে আমি বলেছি, উনি এসেছেন বলেছেন হ্যাঁ, তাই জন্য তো আমাকে ছাড়িয়ে গেছে সে।
তো এই যে পুরোটা তো আপনি ছিলেন, পোস্ট প্রোডাকশনেও আপনি ছিলেন, টেলিভিশন নিউজ এর ওইটাতে লাইভ ছিল, আপনি প্যানেলে ছিলেন, স্ক্রিনে দেখলেন ছেলেকে, তখন কি কখনো কল্পনা করেছিলেন যে না ছেলেটিকে আমি সব সময় পর্দায় দেখতে চাই?
হ্যাঁ হ্যাঁ, পর্দায় না, আমি আমার ছেলে বিখ্যাত কিছু হবে এটা কিন্তু প্রথম দিনই আমি বুঝতে পেরেছিলাম। কারণ ওই যে মানুষ বলে না যার হাট ওই যে সাথে পরিচয় পাওয়া যায় সাতাশের ব্যাপার কেমন হবে, একটা বাচ্চা হলে কিন্তু কিছুটা মানুষ যাদের সিক্স সেন্স একটু স্ট্রং আছে তা বুঝতে পারা যায়। আমার ছেলেকে কোনোদিন প্রথমে কলম নিয়ে সে লেখাপড়া করতো, তারপর কোন জিনিসকে দুইবার বলতে হতো না। ছোটবেলা অনেক আগেও বলেছি আমি আজম খানের গান, মাস ইয়ের ফেরদৌস ওয়াহিদের মামুনিয়া, এগুলো ও ডুপ্লিকেট করে যেত, যেটা দেখতো সে একবার, এগুলো কিছুটা না মানে 100% এগুলো আমারও ছিল ছোটবেলার থেকে, মানে আমার ক্যারেক্টার, আমার আদল, আমার নেচার, সেগুলো ছেলেরা হয় বোধ হয় একটু মা প্রিয়। এবং ওর বাবার সাথে খুব সরল বন্ধুত্ব ছিল, কিন্তু ভয় পেত আমাকে, অনুকরণ করতো আমাকে, সব বলতো আমাকে, আর বাবাকে ঠকাতো খুব, আর বাপ বলতো যে মারচেলা।
কিভাবে ঠকাতো আঙ্কেলকে?
ওই উল্টা পাল্টা কথা বলতো, এটা বলতো ওটা বলতো, যেটা না সেটা বলে বাপকে চটাই দিত। ও অনেক সময় সে বাবা আবার ভিডিও দেখতে বসলেই দুজনকে ডেকে আনতো, আমি হয়তো কোনো কাজ করছি এসে দেখতাম দিব্যি পড়া ছেড়ে টিভি দেখা হচ্ছে, কোন ছবি দেখানো লাগানো হয়েছে, দেখছে দুজন তিনজন, আমাদের কি তোদের পড়া শেষ? তো উঠে ছুট করে উঠে দৌড় দিল, কারণ ওর বাবা বলতো আচ্ছা দেখুক না একটু ছবি। তো আমি বলতাম যে তুমি যে ছবি দেখাচ্ছ ওর যে পরীক্ষা বা পড়া আছে, পড়াটা তো শেষ করবে, এই তো মাস্টারই শুরু হয়ে গেল।
আপনি আসলে ওইভাবে
ওইভাবেই মানুষ করেছে, আমি জানতাম যে ওকে একটু বেকিং দিলে, ওকে একটু সাহস দিলে, আবার আমার ওর বাবা আবার সবকিছুতে প্রথম না করতেন, কারণ যদি বাইরে যায় চট খেয়ে যায়, ব্যথা পেয়ে যায়, হবে না পারবে না, না তো নাম দিয়েছিল মিস্টার নেগেটিভ, কোথাও যাবে কিছু করবে, যেমন গান গাইতে, নিউজ পড়তে গেলাম প্রথম দিন, নিউজ যখন আমরা ওই প্রথম দুদিন যেতে হয় তো কয়েকদিন রিহার্সালের জন্য, রিহার্সাল থেকে ফিরতে একটু দেরি হয়েছিল, তো উনি খুব রাগারাগি করেছেন, পরের দিন রিহার্সালে সে যাবেই না, আব্বুজি রাগ করেছে মা যাবো না, আমি আব্বুজি রাগ করেছে, আব্বুজিকে দেখাই দিতে হবে যে তুমি ভালো কাজে গিয়েছো এবং ভালো করেছো, যার কারণে নিউজের দিন তার বাবারই বেশি উৎসাহ ছিল, বাইরে বসা ছিল, আমার বোন পোলারয়েড ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে রেখে, তখন তো ভিডিও তত তেমন ছিল না, একটা ছবি তুলে রেখেছিল, এটা এখনো আমার অ্যালবামে আছে, যেমন নিউজ পড়ছে,
অসাধারণ
অসাধারণ।
আমরা
সেই ফিলিং আপনাদের আমি বুঝাতে পারবো না, যে এটা সব মারা বুঝবে, যে তার বাচ্চা যখন একটা ছোট্ট জিনিস বলা যায়, যেমন একটা গান আমি যখন কেউ লেখে তার গান প্রচার হয়, তখন মনে হয় যে আমার একটা বাচ্চা জন্ম নিল, আমার বাচ্চা একটা কিছু করলো, আমার মনে হয়েছিল আমার কাছে আমি দিগ্বিজয় করে ফেলেছি, আমার বাচ্চা আজকে নিউজে গেল, সারা দেশ দেখলো বিটিভি, এই যে 25 বছর বিটিভির পড়তে হচ্ছে, আমাকে অনেকে ফোন করেছেন যাবার জন্য, যে আমার ছেলে ওখান থেকে প্রথম এসছে, আমিও তখন শিল্পী ছিলাম, আমার স্বামী ওখানে ছিলেন, পুরো পরিবারটা আমরা ওখান থেকে, এবং আজকের সালমান শাহ টিভির থেকেই, বাংলা বিটিভির থেকেই,
এবং খুব অল্প বয়সে
চলচ্চিত্র
অভিনয়টা শুরু করেছে।
আরো পরে আছে এখানে 14 বছর 15 বয়সে, যেমন ছেলেদের মেয়েরা যেমন বড় হয় তেমনি ছেলেরাও বড় হয়, ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। তোমার নিশ্চয়ই তোমারও মনে আছে, ভয়েসটা চেঞ্জ হয় তখন খুব কষ্ট হয়, মনে গলায় মনে হয় একটু ব্যথা ব্যথা হয়, হয় নাকি? ব্যথা প্রায় বলতো যা কি গলা একটা হয়ে গেছে, ঘ্যা ঘ্যা করে, ভাল লাগে না। আমি তো এরকম বলে নাকি বড় হতে গেলে এরকম হয়। তখন আমার মনে হয় কিয়া প্রডিউসারের নাম আমার ঠিক এখন মনে আসছে না, তো ও শামিমার আম্মা, তো ওরা বোধহয় গান একটা গানের স্কেচ করেছিল, ওখানে শামিমাও গাচ্ছে আর ওর একটা গান, তো বলছে যে আমি গান গাইবো, আমার গলা দিয়ে সাত রকম আওয়াজ বের হয়, আমি কিরকম গান গাইবো, আমরা গাইতে হবে, গান গাইতে গেলে ঠিক হয়ে যাবে, গান করো। গানটা ঠিক করলো যাওয়ার দিন, এখন আমি আমাকে কাপড় কিনে আনতে হতো, যেটা পরেও করেছি, আগেও সবসময় আমার পছন্দেই কিন্তু আমি কিনে আনতাম পরতো। ওদের আমার মনে আছে সারা মার্কেট খুঁজতে খুঁজতে আমার ছেলেকে বড় লাগবে কিভাবে, ফুল শার্ট কিনে আনলাম, ফুল স্লিভ একটা স্ট্রাইপ শার্ট, সাদা কলার আর মনে হয় ব্রাউন প্যান্ট ছিল, শু, পুরো একটা বড় মানুষের মতন করে আমি নিয়ে গেলাম। সে গানটা গাইলো আব্দুল হাদি স্টাইলে, আমার কথাগুলো মনে নাই বাবা, সে আমি পুরোপুরি দেখলাম। আসার পরে হাতটা আবার হাদি ভাই এরকম করে হাফ শোল্ডার, হাতের কোরের নিচে ভাঁজ করা, খুব মোট করে সে হাদি ভাইয়ের মতো করে গানটা গাইলো,
মানে বডি ল্যাঙ্গুয়েজ,
বডি ল্যাঙ্গুয়েজ গাওয়ার ধরনটা ওই টাইপের, এবং বেশ একটু গর্জিয়াস ভাবে যে আমি একটা বড় মানুষ। বাইরে আসার পরে আমি বললাম যে তুমি কাকে ফলো করছো, আস্তে আস্তে কানে কানে বললো কেন হাদি আঙ্কেল,
ভীষণ মজা করতে পছন্দ করত এবং দারুণ গানও করত আমরা শুনেছি। আন্টি আপনি বলছিলেন যে আপনি ছোটবেলা থেকে বুঝতে পারতেন যে ছেলেটি বড় হয়ে একদিন বিখ্যাত হবে, অভিনয় দিয়ে বিখ্যাত হবে, এটা কি বুঝতে পেরেছিলেন নাকি কোনো না কোনো কিছু করে সে
অভিনয় দিয়ে
মানুষের হৃদয়ে থাকবে এটা বুঝতে
পেরেছিলেন? আমার বাবা, এই যে আপনাদের আজকে FDC ওখানে মুখোমুখোশ ছবি, প্রথম ছবির প্রথম ছবি আমার বাবা, ওখানে জব্বার চাচা ছিলেন আমার বাবার বন্ধু, আমার বাবা শাহবাগে ছিলেন ওখানে, এই যে শবনম আপনাদের, আমি ঝর্ণা, আমরা ঝর্ণা আন্টি আমি জানি, উনি ঝর্ণা নাম ছিল, শাহবাগে টিপু সুলতান নাটক করেছিলেন, শাবানা, নাসিমা খান, নাসিমা খানের সঙ্গে আমি অভিনয় করেছি, ফখরুল সাহেব ছিলেন তখন, শনিবারের চিঠি নামে একটা ছবি বোধহয় করেছিলেন আমার বাবার বন্ধু, ওখানে নাটকটার নাম গরিবের মেয়ে, একটা নাটক ছিল গরিবের মেয়েতে নাসিমা খান হয়েছিলেন আমার বাবার মেয়ে, বড় লোকের মেয়ে, আর আমি হয়েছিলাম নিরু, ফখরুল চাচার মেয়ে, গরিবের মেয়ে। এখন স্টেজে নেওয়ার সময় আমার জামাটা, আমাকে ছেঁড়া জামা পড়তে হবে, আর নাসিমা খান আমার বাবার মেয়ে হয়েছে, ও তো বড় লোকের মেয়ে, ভালো ভালো দামি দামি কাপড় উনি অনেক বয়সে বড় আমার পড়ছে, তো আমার খুব হিংসা হচ্ছে যে আমার বাবার মেয়ে তো বড় লোক আর আমাকে দিল চাচার মেয়ে বানিয়ে, আমাকে খালি ছেঁড়া ছেঁড়া কাপড় দেয়, গরিবের মেয়ে, আমি ছেঁড়া কাপড় পরবো না। এই জিদ দিয়ে শেষ পর্যন্ত আমি ছেঁড়া কাপড় পরি নাই, কিন্তু স্টেজে ওঠার আগে যখন আমি ঢুকে যাচ্ছি স্টেজে, চতুর্দিক থেকে আমাকে টেনে ছিঁড়ে আমার জামাটা ছিঁড়ে দেওয়া হলো, এই স্মৃতিটা আমার খুব মনে আছে। তো সেইটার থেকে ছোটবেলার থেকে দেখতাম যে ও যেমন করে, বা আমরা খাওয়ার পরে আমার বাবার বাসায় দাঁড়িয়ে পড়ায় টেবিলে, বড় ডাইনিং টেবিলের পর, ভাই বোন অনেক বেশি আমাদের, সবার বোনরা আমার খালারাই ওর প্রিয় ছিল বেশি, মলি খালা, চুমকি খালা, দুলু খালা, ঝিলু খালা, সবাই মানে এক একজনের, আমরা ঝিলু খালাকে বলতাম যে ও ঝিলু খালা, তোর ঝিলু খালা কালো, তো বলতো এই এরকম বলিস কেন বে, এগুলি বলিস না, চিল্লাইতো, তো এরকম অনেক অনেক। তো ওরা করতো কি, খাওয়া দাওয়ার পরে আমার ছোট দুইটা ভাই বোনের পিঠাপিঠি, ওরা তো খাওয়া দাওয়ার পরে সবাই বসতো আব্বা মাঝখানে, ডাইনিং টেবিলের উপরে বোনদের ফ্রক পরিয়ে দিয়ে দেওয়া হতো, সে উঠে দাঁড়িয়ে অভিনয় করে, এক একজনের অভিনয় দেখাচ্ছে, তা আমরা তখন প্রাইজ দিতাম বা পয়সা দিতাম সেরকম। তো অভিনয়টা যেটা দেখাতো একেবারে হুবহু, এটা দেখে আমার বাবা বলতেন যে ওকে বড় হলে তুই পুনায় দিয়ে দিস, আব্বাই কিন্তু এটা বেশি বলতেন, যে নাটকে খুব উন্নতি করে দেখ, সব ভঙ্গভঙ্গি সব দেখায়, একটু একটু ব্যতিক্রম হয় না, আব্বা এটা বলতেন। আমারও ধারণা ছিল যে সে অভিনয় করতে পারবে ভালো, যার কারণে ওই নাটকে আমি নিয়েছিলাম, এবং নাটকে কোনোদিন কিন্তু স্ক্রিপ্টটা দুইবার পড়তে হয়নি ছোটবেলার থেকে। ও তারও আগে রেডিওতে আমার গান হচ্ছে আমার 70-এর পরে, রেডিওতে সিলেট বেতার কেন্দ্রটা পুড়িয়ে দেওয়া হলো, অনেক কিছু, তা অনেক দিন পরে আমি রেডিওতে গেছি, তো ডিরেক্টর সাহেব ছিলেন আহমদ জামান, উনি আমাকে বললেন যে আপনি তো গান গাইতেন ছেড়ে দিলেন কেন, আমি বললাম ছাড়িনি, তো তো বলে যে তাহলে একটা প্রোগ্রাম করে দেন, তো আমি বললাম ঠিক আছে। তো ওখানে রেডি করে দুই দিন না তিন দিন পরে আমার রেকর্ডিং ছিল, ও আমার সঙ্গে গেছে, তা আমার গান যখন অন এয়ারে রেকর্ড হচ্ছে, যাবে ইয়েতে রেকর্ডিং এ, সে করেছে কি উল্টো দিকে স্ক্রিপ্ট ধরে, সেও রেডি বলছে আমারটা রেকর্ড করেন।
আচ্ছা আচ্ছা।
তা আমার যেমন সাহেব দেখে বললেন যে ভালো, তো ও তো সুন্দর স্ক্রিপ্ট নিয়ে আপনার বাইরে দাঁড়িয়ে সে সুন্দর আপনার লিপসিং দিচ্ছে, তো ওকে একটা গান গাইয়ে দিলে কেমন হয়,
মানে আপনি ভিতরে গাইছেন,
আমি গাইছি, আমার রেকর্ড হচ্ছে, বাইরে লিপসিং করছে, সে লিপসিং করছে।
আচ্ছা আচ্ছা।
তো ঠিক আছে, ওইভাবে আহমদ জামান সাহেব বললেন যে হ্যাঁ বাচ্চাদের তো অনুষ্ঠান হয়, তো আমি বললাম না ভাই ওই সলোটলো হলে হতো কোরাসে আমি দিব না। আমারও কেমন যেন একটা সবসময় আমি ক্লাসে স্কুলে যখন যেতাম আমি পিছনের সিটে আমি বসতাম না, আমি সামনে সবার দলের আগে সবসময় আমার একটা কি ছিল অ্যাটিটিউড আমার যে আমি খুব বড় লোকই কায়দা করি না বাট আমি ভালো কিছু করার এগিয়ে থাকার চেষ্টা করতাম, ঠিক আমার ছেলের মধ্যে ওটা। তো আহমদ জামান সাহেব একটা স্ক্রিপ্ট আমাকে একটা ইয়ে দিয়ে বললেন যে আপনি কন্ট্রাক্ট এখানে সই করেন, আগামী দিন ওই বাচ্চাদের অনুষ্ঠানে একটা গান ওকে সলো গানটা ওকে দিয়ে গাওয়াবো, আপনি রেডি করে নিয়ে আসেন। বাসায় গেলাম বললাম সবাইকে যে ও তো গান গাইবে, তখন ঝিলু হারমোনিয়াম নিয়ে বসলো, ঝিলুই শিখালো, ঝিলু মলি দুজন গান গাইতো, মলিটা মারা গেছে আমার বোনটা। তো ঝিলুই শিখালো যে প্রজাপতি প্রজাপতি, সেই গানটা তিন দিন চার দিন রিহার্সেল করে গান যে গাইলো সে এসে তার স্ক্রিপ্ট কিন্তু লাগে নাই, এত সুন্দর সে মুখস্থ। হ্যাঁ ওটা আমি মনে হয় একবার রেডিওতে কোন ইয়েতে দিয়েছিলাম, বা নেক্সট টাইম যদি কখনো পারি আমি গান শোনাতে আমি নিয়ে আসবো গানটা, হয়তো আমার রেকর্ডটা খুঁজলে আমি পাবো।
আন্টি অবশ্যই আমরা এটা চাই আপনার কাছ থেকে,
আমার নজরুল গীতি আর ওর সেই গান।
জি অবশ্যই এটা আমরা চাই, সেই সঙ্গে আরেকটা ব্যাপার চাই, আরেকটা ছবি চাই, যে ছবিটা আপনার অ্যালবামে রয়েছে প্রথম টেলিভিশন স্ক্রিনে সালমান শাহের ছবি, সেই ছোটদের একটা অনুষ্ঠানে সে নিউজ পড়ছে, তখন ক্লাস সেভেন কি এইটে এরকম, আরো ছোট
পাঁচ ছয় বছর, ছয় বছরের বাচ্চা,
ও ছয় থেকে সাত বছর
এরকম এরকম।
ওয়াও গ্রেট, আমরা আন্টি প্রতীক্ষায় থাকবো, আপনি অবশ্যই আপনার অ্যালবাম থেকে আমাদের এই ছবিটি দিবেন, আমাদের ফ্যান পেজে অবশ্যই আপনি বেঁচে থাকবেন আমাদের মাঝে। সুপ্রিয় শ্রোতা, আজকে আমাদের সঙ্গে রয়েছেন রত্নগর্ভা এক জননী, প্রয়াত চিত্রনায়ক, আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহের জননী নীলা চৌধুরী। আপনাদের ডাকে সাড়া দিয়ে তিনি আজকে এসেছেন, এর আগের এপিসোডগুলিতে তিনি ফোনে আমাদেরকে সঙ্গ দিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন আমাদের সঙ্গে কথা বলেছিলেন, তার কথাগুলি শেয়ার করেছিলেন, আপনাদের কথাগুলি আমরা তাকে পৌঁছে দিয়েছিলাম। আজকে তিনি লাইভ আমাদের সঙ্গে, তিনি আজকে শুনতে চান আপনাদের কথা, আপনাদের ভালোবাসার কথা। আমরা অনেক অনেক কমেন্টস দেখতে পাচ্ছি আমাদের ফ্যান পেজে করেছেন। আচ্ছা জুবাইর সাবি তিনি লিখেছেন যে এখনো সালমানের কোন সিনেমা যদি টেলিভিশনে প্রচারিত হয় সিনেমাটি শেষ না হওয়া পর্যন্ত আমি উঠি না, বাংলা সিনেমার একজনই নায়ক যাকে আমি সবসময় লাইক করি, এখনো তাকে অনেক অনেক মিস করি, আই মিস সালমান শাহ। শামসুল তিনি লিখেছেন সালমানের কথা মনে হলে খুব কষ্ট লাগে, নিশ্চয়ই আমাদের সবারই অনেক কষ্ট লাগে এবং আমাদের মনে হয় যে এটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি সালমান শাহের এই যে প্রস্থান। শেখ মনি তিনি লিখেছেন আই লাভ সালমান শাহ। আচ্ছা সোহাগ কাজী তিনি লিখেছেন আমি সালমান শাহের জায়গায় আর কাউকে স্থান দিতে পারবো না, সালমানের সবগুলি ভিডিও গান এখন আমার মোবাইল ফোনে রয়েছে। ওকে এরপর দেখতে পাচ্ছি আলিফ লিখেছেন আই এম ক্রেজি ফ্যান অফ সালমান, ইজ দেয়ার এনি সন অর ডটার অফ সালমান। আচ্ছা সালমান শাহের কোন ছেলে আছে কিনা, না এটা নেই। আলিফ লাইলা অনেক ধন্যবাদ। এরপর দেখতে পাচ্ছি অ্যালিস তিনি লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি তোরি লিখেছেন থ্যাংকস আন্টি ফর কামিং, এরপর দেখতে পাচ্ছি তানিম করিম তিনি লিখেছেন সালমান শাহের মতো একজন নায়ক এই পৃথিবীতে আর দ্বিতীয়টি হবে না, সালমান শাহ সুইসাইড করেছে, আমি তা মৃত্যু নিউজ শোনার পর থেকে এখনো পর্যন্ত বিলিভ করি না।
বিলিভ করবেও না।
আচ্ছা সবার এই যে ভালোবাসা এবং তাদের যে বিশ্বাস, এটা আসলে কেন তারা এভাবে ভাবছেন আপনার মনে হয়?
না মানুষের বিশ্বাসই তো মানুষ বেঁচে থাকে, একটা মানুষ অপরাধ করলে ফট করে এটা বের হয়ে যায়, ভালো জিনিস কিন্তু বের হয় না। কিন্তু এখানে দেখো আমরা অনেকে বিশ্বাস করাতে চেষ্টা করছেন আপ্রাণ, বহু চেষ্টা করা হয়েছে, আমি আমার একার ভয়েসে তো আর আসে নাই কিছু, বহু চেষ্টা করা হয়েছে যে আত্মহত্যা করেছে, একটা ফিল্ম তারা সারা তার কয়েকটা ছবি ছাড়া বাকি সবগুলোই তারা মোটো একটাই ছিল, একটা শেষ ছবিটাও তাকে দিয়ে আত্মহত্যার ছবি করানো হয়েছে। কেন করা হয়েছিল এটা? আত্মহত্যা করানোর জন্য চেষ্টা, শেষ মতো সে আত্মহত্যা না করলেও তাকে সাজানো হয়েছে আত্মহত্যা, এটা আল্লাহর হুকুম। এতগুলো মানুষ যে এই যে ষোলো কোটি ভক্ত, ষোলো কোটি মানুষ আমার দেশে, ষোলো সতেরো কোটি, তার মধ্যে আমি তো বলবো আমার শত্রুটাও তার ভক্ত আছে, যদি আমার কেউ শত্রু থাকে, তাহলে তারাও কিন্তু বিশ্বাস করছে না, কেন বিশ্বাস করছে না, এটা আল্লাহর হুকুম।
আন্টি ওই চলচ্চিত্রগুলোর কথা আপনি যে বলছেন, এমনও তো হতে পারে যে গল্পের প্রয়োজনে,
না গল্পটা ওরকমই সালমানের জন্য কেন সিলেক্ট করা হবে, অন্য নায়কের জন্য কেন সেরকম ছিল না, পরপর সালমানকে একইভাবে আত্মহত্যা আত্মহত্যা কেন?
একটা ফিল্মে যখন সাইন করানো হয় নিশ্চয়ই সেই সিনেমার যে ফিল্মের হিরোকে অবশ্যই তাকে,
হ্যাঁ বলা হয়েছে সে বুঝে নেই,
আচ্ছা
সরল সহজ ছিল বুঝে নেই, আমরা তখন আমিও তো হয়তো বুঝতাম না, কারণ এ ধরনের কোনো আমরা কোনো খারাপ চিন্তা তো আমরা করি নাই কখনো। যে যে লাইনে চলে সে সেইভাবেই ভাবে। আমরা যেরকম মানুষ হয়েছি, মানুষ করেছি বাচ্চাটাকে, দুইটা বাচ্চাকে নিয়ে আমাদের সংসার, আমরা ভাই বোন, আমার মা মারা গেছেন ছোটবেলা, আমার ভাই বোনদের মধ্যেও মানুষ হয়েছে, এগুলো কোনোদিন আমরা কোনো ক্রিমিনাল কিছু আমরা দেখি নাই, মানুষের দোষ ধরা আমরা বুঝতাম না, আমরা কোনোদিন কারো সমালোচনা কারো সামনে করি নাই, ভালো যেটা সেটাই আলোচনা। আমাদের খাবার টেবিলের টপিক থাকতো রাজনীতি, দেশের দেশের না শুধু বাইরের, তারপরে মনে করেন সিনেমার টপিক, গল্প, ভালো গল্প, নামাজ, তারপরে কোন টাইমে খেলাধুলা, খেলাধুলাই বেশি আমি খেলতাম, আমি ফুটবল খেলতাম, আমি ব্যাডমিন্টন পছন্দ করি, আমি ক্রিকেট খুব পছন্দ করি, এসব নিয়ে খেলা হতো। সে খুব ক্রিকেট প্রেমিক ছিল, সে খুব ভালো ক্রিকেট খেলতো, এসব নিয়ে আমাদের চিন্তা ছিল। বা যখন ছবি করেছে তখন অ্যাকচুয়ালি তার বিয়েটা না হলে বোধ হয় সে এটা আমরাও চেয়েছিলাম, তাহলে এতটা এই এতটা স্কোপ কেউ পেতও না। তার মনটা সবসময় একটা অশান্তির মধ্যে ছিল, তার পুরো ম্যারেড লাইফটা প্রথম দিন থেকে একেবারে শেষ দিন পর্যন্ত আমার ছেলে মরে ঘুমিয়েছে। আমি এটাই চাই, আমার ছেলে ঘুমাক, আমার ছেলে ঘুমাতে পারে না, আমার ছেলেকে ঘুমাতে দেয় না।
শ্রোতা, আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের জননী নীলা চৌধুরী। তিনি আমাদের সঙ্গে শেয়ার করছেন তার অনুভূতিগুলো, তার সন্তান আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে নিয়ে। আপনারাও আপনাদের কমেন্টসগুলি করতে থাকেন ফেসবুকে, আন্টি আপনাদের কমেন্টসগুলি পড়ছেন, যারা SMS পাঠাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ, তারা SMS পাঠাতে থাকেন 16260 এই নাম্বারে। নাহিদ তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি জাহাঙ্গীর আলম লিখেছেন, এরপরে সিলেট থেকে অনেকেই আজকে আমাদেরকে এসএমএস করছেন। সালমানের বেড়ে ওঠা কি আন্টি সিলেটে?
না, জন্ম সিলেটে, তার বাবা চাকরি করতেন, ওকে দুই মাসে নিয়ে আমি তখন যুদ্ধের সময় আর্মিতে ভরপুর সেই পুরনো এয়ারপোর্টটা ওখান দিয়ে গেলাম বলেছিলাম আমি আগের বার, দুই মাসের বাচ্চা নিয়ে আমি চিটাং এ যাই, চিটাং এ তার বড় হওয়া, দুই বছর মধ্যে চিটাং ছিলাম, বিভিন্ন জায়গায় গিয়েছি ওকে নিয়ে। সিলেটে নানা বাড়ি ঘন ঘন যাওয়া হতো, ওটা তার খুব প্রিয় স্থান ছিল।
জি, সিলেটের অনেকেই তাকে তাদের সন্তান মনে করেন, এবং সালমানের যে দাফন করা হয়েছে যেখানে সেই জায়গাটি সিলেটে অবস্থিত, অনেকে সেখানে যান, আমাদেরকে জানান, আজও অনেকে জানিয়েছেন যে তারা সিলেটে যদি কেউ যান অবশ্যই সেখান থেকে ঘুরে আসেন এবং সেই জায়গাটি তারা তার মাজার জিয়ারত করে আসেন। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন জাহাঙ্গীর আলম, শরীফুল লিখেছেন সালমান শাহ আমাদের খুব প্রিয় একজন ছিল। এরপর দেখতে পাচ্ছি লিখেছেন নদী ঢাকা থেকে, ফার্স্ট লাভ সালমান। এরপর দেখতে পাচ্ছি ইমন মিরপুর থেকে লিখেছেন সালমান শাহ আমার প্রিয় একজন নায়ক। আচ্ছা, বুশরা সুফিয়া কামাল হল থেকে, বাংলাদেশের শোবিজে একমাত্র সুপার হিরো সালমান শাহ, হি ওয়াজ মিস্টার পারফেক্ট, আমরা তোমাকে ভুলিনি সালমান।
অবাক লাগে, পারফেক্ট মিস্টার পারফেক্ট কেউ হতে পারে না, তার দোষ ছিল, ভুল ছিল, তোমরা ভালোবাসো বলে সেটাকে সুন্দর করে নিয়েছে, এটা তার সৌভাগ্য, এরকম সৌভাগ্য নিয়ে মানুষ খুব কমই জন্মায়। তোমরাও তার মতন হতে চেষ্টা করো, ভালো করো। এই যে অনেকে লিখছো তোমরা সারাদিন ছবি দেখো, সারাদিন ছবি দেখো না, ছবি না দেখে যখনই তার কথা মনে হয় দুই রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে তোমরা তার জন্য দোয়া করো, তার বাচ্চা নাই, আমি মরে গেলে তার দোয়া করারও কেউ থাকবে না, তোমরা সবাই দোয়া করবা। আর ছবি যদি বেশি দেখো তোমাদের পড়াশোনা, তোমাদের আমি চাই তোমরা সবাই শিক্ষিত হও, তোমরা সবাই ভালো হও, সালমান শাহর বিচার করাও, তোমরা সালমানকে মনে রাখো অনেক অনেক। আমার এত আত্মীয় স্বজন, তোমরা সবাই আমার পরিবারের মানুষ, এর চেয়ে গর্বের, এর চেয়ে অহংকারের আর কি হতে পারে? আল্লাহর কাছে যদি আমি সারা রাত সেজদা দিয়ে পড়ে থাকি তাহলেও আমাদের আমার তোমাদের প্রতি এই কৃতজ্ঞতা শেষ হবে না, এত ভালোবাসা আল্লাহ আমাকে দিয়েছেন, আমার মৃত্যুর পরেও তোমরা এভাবে ভালোবেসে যেও, আমাকে এভাবে তোমরা জিয়ে রেখেছো যেমন জিয়ে রেখো তোমরা।
জি, অনেকেই জানিয়েছেন যে আজকে আপনার সন্তান আপনার কাছে নেই, কিন্তু আমাদের হাজারো লাখো হৃদয়ে সালমান বেঁচে আছেন, আপনার সালমানকে আমরা আমাদের হৃদয় স্থান দিয়ে বাঁচিয়ে রেখেছি। সুপ্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতিতে অবশ্যই থাকবে জনপ্রিয় সেই আমাদের হৃদয় স্থান করে নিয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের অভিনীত সিনেমা থেকে গান। অবশ্যই আমরা বিরতিতে আজকে এই গানগুলি শুনবো। আজকে আমাদের সঙ্গে তার জননী নীলা চৌধুরী, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা আজকে লাইভ ফোনে কথা বলতে চান আন্টির সঙ্গে, তারা আমাদেরকে SMS এ জানাবেন। SMS এ কিভাবে জানাবেন নিয়মটি একটু জানিয়ে দিই। SMS এর শুরুতে লিখবেন OG স্পেস নাম স্পেস আপনার ফোন নম্বরটি লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। অনুষ্ঠানের কোন একটা পর্যায়ে আজকে আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় নায়ক তার জননীর সঙ্গে আমরা কথা বলিয়ে দেবার চেষ্টা করব। যারা ফেসবুকে রয়েছেন তারা ইনবক্সে আপনাদের নাম্বারটি পাঠাবেন, অবশ্যই শুরুতে OG লিখতে ভুল করবেন না। ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছে চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
This track was downloaded from FusionBD.com.
Dhaka FM.
Shahilan, amader king er Shahilan prochar korchi. King mohashoy, shokoler jonno.
ভাই, এলান শোনার দিন আছে, এখন তো কিং হতে বেশি কিছু লাগে না। জি, বাংলা লাইনের সব ইউজাররাই এখন পাচ্ছেন একই দামে ডাবল স্পিড, তাছাড়া 1 Mbps আনলিমিটেড প্যাক মাত্র 1350 টাকায়, আর নতুন সংযোগে থাকছে 150% বোনাস ভলিউম। আপনিও হয়ে যান কিং, ঘরে বসেই এনজয় করুন দরবারি সেবা। বিস্তারিত জানুন বাংলা লাইন 4G.com এ।
স্বাগত আরো একবার অন্ধকারের গল্প শুনছে ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। আজকে আমাদের সঙ্গে রয়েছে নীলা চৌধুরী, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের জননী। সবাইকে অনেক ধন্যবাদ যারা এত দূর থেকে, দেখতে পাচ্ছি অনেক দূর থেকে আমাদেরকে এসএমএস করছেন, এবং ফেসবুকে তো দেশের বাইরে থেকে অনেকেই আমাদেরকে লিখছেন। আন্টি আমাদের এর আগের দুটি এপিসোডে ছিলেন দেশের বাইরে থেকে, লন্ডনে থেকে তিনি আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন, আমাদের সঙ্গে ফোনে ছিলেন, আজকে লাইভ। এই জন্য বোধহয় দেখতে পাচ্ছি সবাই খুব বেশি আমাদেরকে এসএমএস পাঠাচ্ছেন, আন্টির সঙ্গে একটু কথা বলতে চান। তো তাদেরকে বলবো আমাদের সঙ্গেই থাকুন, অনুষ্ঠানের কোন একটা পর্যায়ে আপনাদের প্রিয় নায়কের জননীর সঙ্গে আমরা আপনাদের কথা বলিয়ে দিব। আন্টি আমরা অনেক কিছু জানলাম আপনার আপনার কাছ থেকে, দেশের বাইরে আসলে আপনি কি সালমানের এই প্রস্থানের পরেই, অকাল প্রয়াণের পরেই আপনি দেশের বাইরে চলে যান?
না, আগেও গিয়েছি অনেকবার, এরপরে গেলাম। যাওয়া হলো মেইনলি ছোট ছেলেটাকে নিয়ে, কারণ তাকে কয়েকবারই তাকে অ্যাটাক করা হলো, তাকেও মেরে ফেলার জন্য। তারপরে ওকেই ভর্তি করার জন্য নিয়ে গেলাম এবং ওখানে পড়তে দিয়ে এসেছিলাম, যার জন্য আমার ঘন ঘন যাওয়া। আমার ছেলে ওখানেই সেটেল করে দিয়েছি ওকে।
এখন তো দীর্ঘদিন ধরে মানে লন্ডনে থাকছেন?
না, ঠিক ওরকম না, লন্ডনে থাকছে, আমার নাতি আছে ওখানে, বাচ্চারা আছে, ভালো লাগে। আর ছোট ছেলেটাকে মিস করি খুব, সেই কারণেই ঘন ঘন আমি চলে যাই।
জি আন্টি, দেখতে পাচ্ছেন যে অনেকে তাদের ফোন নাম্বার গুলি দিয়ে আমাদেরকে নাম্বার গুলি পাঠাচ্ছেন, যে তারা বলতে চান, তারা কথা বলতে চান আপনার সঙ্গে। আপনি নিশ্চয়ই তাদেরকে আজকে সময় দিবেন?
হ্যাঁ, ওদের সময় দেওয়ার জন্যই তো এসেছি। আমার জন্য ওরা রাত 12টা 1টা পর্যন্ত বসে থাকবে, আর আমি এত করতে পারি যে আমি নিজে ঘরে বসে বসে তোমাদের ফোনে কথা বলবো, আমিও জেগে থাকবো তোমাদের সাথে।
জি অনেক ধন্যবাদ,
এটাই আমার ইচ্ছা।
আমরা আমাদের প্রযোজক সাদেক সামির সঙ্গে কথা বলে দেখি যে আমরা ফোন কলগুলি কখন থেকে নিতে পারবো, তারপরে হয়তোবা আপনাদের ফোনে আপনাদের কাঙ্ক্ষিত ফোন কলটি পৌঁছে যাবে। আমাদের সঙ্গেই থাকুন, লিখতে থাকুন 16260 এই নাম্বারে। আবারও বলছি, যারা কথা বলতে চান আজকের অতিথির সঙ্গে তারা আপনাদের ফোন নাম্বারটি পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। তবে এস এম এস এর শুরুতে অবশ্যই লিখতে হবে ওজি স্পেস নাম স্পেস আপনার ফোন নাম্বার, এবং সেটা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। যারা ওজি লিখে নাম লিখে ফোন নাম্বার পাঠাবেন, শুধুমাত্র তাদেরকে কিন্তু আমরা ফোন করব, অন্যদেরকে ফোন করব না। অবশ্যই এস এম এস এর শুরুতে লিখবেন ওজি স্পেস নাম স্পেস ফোন নাম্বার। আর যারা ফেসবুকে রয়েছেন, ফেসবুকের ইনবক্সে ফোন নাম্বারটি পাঠাবেন মেসেজের মাধ্যমে, অবশ্যই ওয়ালে পোস্ট করবেন না আপনার নাম্বারটি, ঠিক আছে? আর ফেসবুকে আপনি দুটি পেজ রয়েছে আমাদের, ঢাকা এফএম 90.4 এর যে ফ্যান পেজ facebook.com/ঢাকা FM 90.4, এছাড়া অন্ধকারের গল্পের যে ফ্যান পেজটি রয়েছে facebook.com/OG90.4। প্রথমবারের মতো আজকে চিত্রনায়ক সালমান শাহের মা, সালমান শাহের জননী নীলা চৌধুরী আজকে আমাদের অন্ধকারের গল্পের স্টুডিওতে। তার ভীষণ ভালো লাগছে যে আপনারা তার কথা রেখেছেন, তিনি বলেছিলেন যে আমি অবশ্যই আসবো একদিন, এবং তা আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন। আন্টি তো এসেছেনই আমাদের জন্য, আপনারা রয়েছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ আন্টির পক্ষ থেকে আপনাদেরকে। জিনাম তিনি লিখেছেন, আমার আম্মু স্বপ্নের নায়ক সালমান শাহ, আবার আমারও স্বপ্নের নায়ক। আন্টি এই যে ব্যাপার, জিনাম জানাচ্ছে যে তার স্বপ্নের নায়ক সালমান শাহ এবং তার মায়েরও স্বপ্নের নায়ক সালমান শাহ, এই যে বয়সের যে তারতম্য,
ভালোবাসা কোনো বয়সের তারতম্য খোঁজে না,
এবং তার ভক্তদের মধ্যে যে বয়সের যে ব্যাপারটি, ছোট বড় সবাই তার ভক্ত।
ওই যে বললাম ভালোবাসা, ওই যে মায়ের কাছ থেকে, আমি আগেই কিন্তু এই কথাটা বলেছি এক্সপিরিয়েন্স থেকে, একজন মা যাকে ভালোবাসে তার, আমি রাজনীতি করি, আমি জানি যে একটা পরিবারের মহিলাকে যদি পটানো যায়, একজন মাকে পটানো যায়, তাহলে ওই বাড়ির বাবাও ভোট দেবে, ছেলেও ভোট দেবে, মেয়েও ভোট দেবে, মা। সেই মা ভালোবাসে বলে ওরাও ভালোবাসে। এখানে একটা ছোট্ট ঘটনা না বললেই নয়, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এটা। একটা ছেলে ধরা পড়েছিল আমার বাড়িতে, ওই DOHS এর বাসায়। আমার ছোট ছেলেকে শুনেছিলাম যে ওই বলেছিল, ওকে মেরে ফেলতে পাঠিয়েছিল, কিন্তু আমরা ধরেছিলাম ওকে যে ও বাসায় ফলস নামে ঢুকেছে, এমন কেন ঢুকেছে। যাই হোক, জেলখানায় যাওয়ার পরে সে প্রথম যেটা বলেছিল আমাকে যে আমি আমি ওই মার্ডারের মধ্যে আমিও ছিলাম, আমাকে একটা সাইকেল দেওয়া হয়েছিল মোটরসাইকেল কাজ করার জন্য, শেষ মুহূর্তে আমার সাইকেলটা ছিনিয়ে নেয় ওরা, যার কারণে আমি খুব রাগ করে ওদের উপরে আমি বাড়ি ফিরে যাই, সেই কোথায় যেন অনেক দূরে ওর বাড়ি। বাড়িতে গিয়ে সে দেখছে যে তার বোন এবং তার মা সালমান শাহের জন্য কান্নাকাটি করে তিন চার দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ, বোনটা খুবই করতেছে। তখন সে ঘরের ভিতর দরজা বন্ধ করে সে ভেবেছে যে আমি কোন অপরাধ করে আসলাম এটা। তখন সেও কেঁদেছে এবং সে ঠিক করেছিল যে সে আমাকে বলে দেবে, এবং তাকে যখন অ্যাসাইনমেন্টে পাঠানো হয়েছিল সে কিন্তু এ কথাগুলো বলেছে। তারপরে সে অ্যারেস্ট হয়েছিল, তারপরে তার অনেক কিছু অনেকে বলেছেন যে আমি সাজিয়ে তাকে করেছি, কিন্তু না, শেষে লেনিনের কবির সাহেবের ছেলের নাম করে সে আমার বাড়ি ঢুকেছিল। তো ও যে খুনি সেও তার বাড়িতে গিয়ে কিন্তু এরা সবাই দেখেছে যে সালমানের জন্য কাঁদছে। ওরা হয়তো জানে না এদেরই পরিবারের কেউ কাজ করেছে, দু একজন ছাড়া বাকি সবাই কেঁদেছে। এটা আল্লাহর হুকুম। আমি জিনানকে ধন্যবাদ জানাচ্ছি, তার মাকে আমার সালাম, তোমাদের সবার মাকে বাবাকে তোমাদেরকে সবাইকে আমি ইসলাম আলাইকুম জানাচ্ছি। তোমরা ভালো থেকো এবং আমি চাই তোমরা অনেক ভালো থাকো, তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। কোথাও কোথাও দেখা, ও আরেকটা ঘটনা, গত কয়েকদিন আগে এরকম আমি লন্ডন গিয়েছিলাম আমার ভাইয়ের মেয়ের বিয়েতে, তো গ্রিন স্ট্রিট আমি কাপড় কিনছি, কিছু টুকটাক হলুদের কাপড় সালমানের ছোট ভাইটার জন্য, একটা স্যান্ডেল শু নাগরা ম্যাচিং করার জন্য ওদের। হঠাৎ একটা মেয়ে আমার হিজাব করা, আমি তো দেদার হেঁটে যাচ্ছি যে আমাকে কেউ চিনবে না, একটা মেয়ে লাভ দিয়ে এসে আমার সামনে পড়লো, ওই পাশ থেকে আরেকটা ছেলে। তো বললো ইসলাম আলাইকুম আন্টি, আমি বললাম কাকে চাও, বললো আপনাকে, আমি বললাম আমি কে, বলে আন্টি আপনাকে আমরা চিনছি, বলে তুমি কে, বলে যে আমি পপি আর ওর হাজবেন্ডের নাম যেন কি। তো আটকে দিল পুরোপুরি, একদম পুরোপুরি এক আধাটা ঘন্টা ওখানেই নষ্ট, এরকম খেতে বসেছি পিছন থেকে। সালমানের আম্মা না আপনি, এবং দাওয়াত হলো ও আমার কারো বাসায় যেন না উঠি, গেলে যেন ওদের বাসায় উঠি, ওরা আমার পরিবারেরই হয়ে গেছে। এরকম ঘটনা প্রায় ঘটে।
ইভা তিনি লিখেছেন যে যতবার সালমানকে দেখি মনে হয় প্রথম দেখছি, ইজ মাই ড্রিম বয়, যার কথা ভাবলে এখনো আমার চোখের জলটি আমি ধরে রাখতে পারি না। তিনি যখন চলে গেছেন আমাদের ছেড়ে তখন আমি মাত্র 8 মাস বয়সের। সালমান বেঁচে থাকবে চিরদিন আমার এবং আমাদের অন্তরে, অনেক বেশি ভালোবাসি সালমানকে। আন্টি এই কমেন্টটি নিশ্চয়ই অনেক মূল্যবান একটা কমেন্ট। আমার কাছে মনে হয় যে মাত্র 8 মাস বয়সে, যখন তার বয়স ছিল 8 মাস, তখন এই নায়কটি আমাদেরকে ছেড়ে চলে যান। সেই
আমার প্রশ্ন ওর কাছে, ও সালমান সম্বন্ধে কার কাছে জেনেছে প্রথম,
এবং
মায়ের কাছে না বন্ধু বান্ধবের কাছে? নিশ্চয়ই ঘরে, ছোট বাচ্চাটা বড় হচ্ছিল ঘরেই শুনেছে, আর পরিবারের কাছেও আমি কৃতজ্ঞ
যে তাকে পরিচয় করিয়ে দেবার জন্য। এবং এখনো অনেকের বাসাতেই কিন্তু এখনো সেই পোস্টারগুলি পাওয়া যায়, সালমান শাহের যে পোস্টারগুলি, একটা সময় তো আমাদের মানে রাজপথে ঢাকার বিভিন্ন স্থানে শুধু পোস্টার আর পোস্টার, এবং চিত্রনায়ক সালমান শাহের পোস্টার সবচেয়ে বেশি বিক্রি হতো ওই সময়টাতে। আমরা তখন খুব ছোট স্কুলে পড়তাম, তখনও আমাদের এরকম ভিউ কার্ড, পোস্ট কার্ড, তারপরে ক্যালেন্ডার, পকেট ক্যালেন্ডার, সেখানেও আমরা দেখতাম যে সালমান শাহের ছবি, তার ফটোশুট করা ছবি ছিল, এবং বিভিন্ন ফিল্মের কিছু যে ছবিগুলি সেগুলো ছিল। তো দেখতে তো অসাধারণ একজন চিত্রনায়ক, যেমনটি হয়ে থাকে আমরা যেটা আশা করি। আন্টি সবসময় তার সঙ্গে ছিলেন, খুব কি মানে যত্ন নিত নিজের, নাকি জোর করে যতটা করাতে হতো?
না না, যত্ন নিত না, করাতে হতো না, এটা আমাদের পারিবারিক একটা স্বভাব সুলভ ব্যাপার। সাজগোজ বলে যে মেকআপ করা হয় সেরকম কিছুই কোনোদিন করিনি। এখনো আমার যে নাতি, দুটো নাতি একটা নাতনি আছে আমার, ওই একই রকম, খুব একটা সাজগোজ, সব পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম থাকা, খুব দামি জিনিস পড়তে হবে না, নিজে স্টাইল করে নিজের মতো করে পড়তে হবে, যার থেকে হয় কি একটু স্টাইলটাই ডিফারেন্ট হয়ে যায়। কাউকে ফলো করা যে অমুক এটা পড়েছে বলে আমি এটা পরবো, বা আমি জীবনেও কোনোদিন কারো গয়না দেখে বা কারো শাড়ি দেখে কোনোদিন পরি নাই। ওই কোন ইদানিংকালে প্রাইডের শাড়ি, 200 টাকার শাড়ি পরে আমি মিটিং এ যেতাম, বন্ধু বান্ধব সবাই আমাকে বলতো এ করতে গেছিস, একটু হয়তো লেস লাগিয়েছি বা কিছু একটা এরকম। আমার ছেলেকে সবসময় ছোটবেলার থেকে আমি ওই যে জনসন বেবি ক্রিম, তারপরে তেল, লোশন, আমি এখনো 5 বার রোজু পরে আমি নিজেও ক্রিম দিই, তেল দিই, ও যা দেখেছে তাই করতো, সে এমন কিছু বাড়তি কিছুই না, ক্রিম কোনো দিন, মেকআপ তো সে করে নাই। আদলে অনুকরণে আমার মতন ছিল, ওরকমই নেচারও ছিল, রাগ দুঃখ সবটাই একই রকম ছিল। এত আদলে মায়ের মতো হয় ছেলে আমার জানা নেই,
একেবারে কপি,
একেবারে রাগে অনুরাগে কপি।
আপনি তাহলে আন্টি কি বলবেন? যে
আমি খুব মিস করি, আমার খুব ভালো বন্ধু ছিল, দুটা ছেলেই আমার খুব খুব বন্ধু। আজকে আপনাদের স্বামীর সঙ্গে আসতে আসতে এটাই বলছিলাম, স্বামী আমাকে আসতে আসতে ঠিক ছেলের মতোই সঙ্গ দিয়ে এসছে, একদম ওই রকম কথা বলা গল্প করা।
শুধুমাত্র সাদেক স্বামী নয়, আপনার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে সবাই আপনার সন্তানের মতো।
অবশ্যই অবশ্যই, তোমাদের তো আমি পাচ্ছি না, কিন্তু আমি তোমাদের পাই, হৃদয়ে পাই, তোমাদের ফেসবুকে পাই, আমি অনুভব করি। এখন আর সন্দেহ করি না যে আমার, আমি জানি না, আমি আমি তো কোনো প্রেসিডেন্টের মেয়ে না, বউ না, আমি কারোর কিছু না, আমার আমি একটা সাধারণ, অতি সাধারণ মানুষ, একটা ছোট্ট বাচ্চা সালমান শাহ এবং তার মা, আমি একটা নীলা চৌধুরী, এরকম অনেক মহিলা অনেক জায়গায় আছে, কিন্তু আমি এত বড় পরিবারের মানুষ, এটা এই অহংকার, আমি আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। এই যে 16-17 কোটি মানুষের পরিবারের আমি একজন, এটা আমি জানি না কোনো প্রাইম মিনিস্টার, কোনো প্রেসিডেন্ট বা কোনো কেউ পেয়েছে কিনা আমি জানি না। আমি আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমরণ আমি মরার পর আমি কৃতজ্ঞ থাকবো, কৃতজ্ঞতা নিয়েই মরবো। আমি তোমাদের ভালোবাসি, আমি সবাইকে, সব বয়সী সবাইকে খুব ভালোবাসি।
অনেকেই আপনাকে তাদের মায়ের স্থানে তারা রেখেছেন এবং বলেছেন যে মায়ের সঙ্গে আজকে কথা বলতে চাই। সো যারা কথা বলতে চান অবশ্যই আমাদেরকে আপনার নাম্বারটি পাঠাতে হবে। নাম্বারটি কিভাবে পাঠাবেন জানাই, SMS এর মাধ্যমে। SMS এর শুরুতে লিখতে হবে OG স্পেস নাম স্পেস ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এছাড়াও আপনি ফেসবুকের ইনবক্সে আপনার নাম্বারটি পাঠাতে পারেন। অনেকে দেখছি কমেন্টে আপনার নাম্বারটি লিখছেন, যারা কমেন্টে নাম্বার পাঠাবেন তাদেরকে আমরা হয়তো ফোন করতে পারছি না, কারণ বলে দিয়েছিলাম যে দয়া করে এখানে কমেন্টে ফোন নাম্বার লিখবেন না, ইনবক্সে মেসেজের মাধ্যমে পাঠাবেন। আর SMS সবচেয়ে ভালো, OG স্পেস নাম স্পেস ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। সুমাইয়া ঢাকা থেকে লিখেছেন, আমার আজও মনে আছে অনেক ছোট ছিলাম, এমনকি আমি এক্সাম হলে ছিলাম, তখন আমি শুনেছি যে সালমান শাহ আর এই পৃথিবীতে নেই, আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চলে যান। এখনো মনে আছে, এক্সামটা আমি আর ভালোভাবে দিতে পারিনি।
এই যে কথাটা কত সুন্দর লিখেছে, পৃথিবী থেকে ছেড়ে চলে যান, শুরুতে এই কথাটা বললেই কিন্তু তিনি মারা গেছেন বোঝা যায়। যে কেউই মারা গেছেন তাকে বলা উচিত তিনি চলে গেছেন। আরেকটা জিনিস আমি ভক্তদের বলবো, তোমরা অতটা ভালোবেসো না যে আল্লাহর থেকে বেশি ভালোবাসতে চাও, এটা কিন্তু কোরআন শরীফে নিষেধ আছে। মা বাবা সবাইকে বলছি, এতটা ভালোবাসা বাসবে তার জন্য যাতে ওর গুণা না হয়, এবং সব মুরব্বীদের বলছি, আপনারাও বাচ্চাদের বোঝাবেন, ওকে ভালোবাসতে গিয়ে ওদের যেন ভবিষ্যৎ নষ্ট না হয়, এতটা ভালোবাসা দিবে না যে অধিক সময় তার জন্য নষ্ট করছো। হ্যাঁ, তার কথা মনে করে তোমরা বড় হয়ে একটা কিছু করো, যার যখন কষ্ট হয় তোমরা লেখো। আমি সবাইকে এই অনুরোধটা করবো, তোমরা লেখো। আমরা লক্ষ লক্ষ বই বার করতে পারি, যারা মিথ্যা লিখেছে তাদের প্রতিবাদ করে তোমরা তার সম্বন্ধে যা জানো, যতটুকু জেনেছ, কতটুকু ভালোবাসা আছে, আজ থেকে প্রতিদিন তোমরা ডায়েরিতে লেখো, আমার সালমান, আমি সালমানকে ভালোবাসি, যার ভাষায় যেটা আসে লেখো। এবং পরিবারকে কাউকে তোমরা যদি দাও, এটা শেষে তোমরা বই ছাপাও, বই মার্কেটে আসুক, 21 ফেব্রুয়ারি অনেক বই তোমরা লিখতে পারো, সালমানের বইতে বইতে ভরে যেতে পারে। আমরা তো কিছু লিখছি না, কাউকে কিছু জানাচ্ছি না, যার কারণে শত্রুরা, যারা আজকে এই শত্রুতা করে তাকে সরিয়ে দিয়ে তাদের রাস্তা খালি করেছে, তারা আজকে অনেক কিছু করতেছে, মিথ্যা মিথ্যা লিখেছে। এই যে রবি আরমান বই লিখেছিল, কার পয়সা খেয়ে বই লিখেছিল সেটা আমরা জানি, এবং আমার মামলাটাকে নষ্ট করে সালমানকে দোষী করার জন্য যে লিখেছে রবি আরমান, আজকে নাই, ওকে কিন্তু আমি বলেছিলাম যে এই যে লিখেছো তুমি, তোমার এই লেখার কারণে তুমি রাস্তাঘাটে অপঘাতে মৃত্যু হবে তোমার, তুমি একজন পাক পবিত্র মহিলাকে তুমি অপমান করেছো, বইয়ের মধ্যে আমাকে জয় ইচ্ছা তা লিখেছে সে, এবং সে লিখেছে তাকে আমি আগে থেকে চিনতাম, আল্লাহর কসম না, আমার ছেলের কসম না, আমি তাকে চিনতাম না। কলি নামে একটা মেয়ে, সিলেটি রিপোর্টার, সাংবাদিক, ওর মাধ্যমে সে আমার কাছে এসে বহুবার রিকোয়েস্ট করতে করতে, আমার ছেলে তো কথা বলবেই না, আমি তারপর রিকোয়েস্ট করছি, ইমন দেখো সিলেটের একটা মেয়ে এসছে, আচ্ছা একটু সময় কথা বললে কি হয়, কিন্তু ওটাই আমার কাল হয়ে গেল। এই রবি আরমানকে আমি বহুবার বলেছি যে তুমি আমার ছেলের পিঠ ছাড়ো না কেন, সামিরার বিরুদ্ধে বলতো, সামিরার পক্ষে বলতো, সামিরার মাঝখানে ও সবসময় থাকতো, ইমন সামিরার মাঝখানে সে কথা বলতো, হু ওয়াজ হি, আমি বলি সে কে, সে কেন এটা করেছে যার কারণে তারও সংসার বাঁচলো না। আমি এমনও বলেছি, রবি তুমি ইমনের বদনাম লিখে, তুমি আমার বদনাম লিখে, তুমি তোমার বাচ্চাকে বউকে তুমি খাওয়াও, এটা বড় বড় গুণা, এটার কিন্তু বিচার হবে, বিচার হয়ে গেছে, সে অপঘাতে অকালে মৃত্যুবরণ করেছে। এবং তাকে ফলো করে আজকে সালমানের একজন ভক্ত, অত্যন্ত ভক্ত নকিব, আমি তাকে বলবো তুমি যে ওই এটা একটা অ্যাড দিয়েছো টিভিতে, এটা মারাত্মক অন্যায় করেছো, যেটা তুমি এসে সালমানের, তুমি নকিবের ভক্ত অনেকে আছে ফ্যান, তারা কি খুশি হয়েছে এটাতে, কেন এই ধরনের কাজ? এই ধরনের কাজ তো ঠিক না। যদি কাউকে ভালোবাসো তাকে খাটো করে দেখাবার কোনো মানে নেই। তুমি লিখেছো নীলা চৌধুরী সালমান শাহের মা এটা বন্ধ করে নিষিদ্ধ করেছিলেন, তুমি সেটাকে কেন এড করতে যাচ্ছ এবং কেন করেছো যেটা বাজারে নিষিদ্ধ হয়ে গেছে? তুমি সালমানকে ভালোবাসো, সালমানের মাকে সালমানকে অপমান করেছো, তোমার ভক্তরা নিশ্চয়ই তোমার উপর খুশি হবে না। এই রবি আরমান ওখানে লিখেছে যে আমাকে এই চিনে ওই চিনে আমার বাসায় গিয়েছে, মিথ্যা কথা। সে আমার ছেলের সাথে পেইড ভাবে আমার ছেলের পিছে লেগেছিল, সে কোথায় যায় কি করে তাকে মিসগাইড করা, তার ভালো যারা প্রডিউসার ডিরেক্টর আছে যাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল তাদের বিরুদ্ধাচরণ করা, চব্বিশটা ঘন্টা ওর সাথে লেগে থাকত। দুপুরবেলা কোনো সময় যদি আমার ছেলে চারটা ভাত খেতে এসছে সে সঙ্গে, এই মারা যাওয়ার বোধ হয় তিন দিন চার দিন আগেও সে দুপুরবেলা আমি খুব বিরক্ত হয়েছিলাম যে রবি তুমি ওর সাথে কেন সবসময় থাকো, এবং তখন আমি বলেছিলাম যে সামিরা চিটাং ছিল যে তুমি গিয়ে নিয়ে আসো, ও বলছে না আন্টি আমি কথা বলবো, আমি তুমি কেন কথা বলবে ওরা হাজবেন্ড ওয়াইফের মাঝখানে, তুমি কেন এখানে? এটা যে কোনো সরল মা, কোন ভালো মা সেটা বলবে। আমি তো ভালো মাই, আমার মেয়ে ছিল না, আমি ওকে মেয়ের মতো জানতাম, আমার মনে কোনো শত্রুতা ছিল না তার জন্য, আজও তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু তার বাড়িতে তার হাজবেন্ড মারা গেছে, স্বাভাবিক স্বভাবত কারণে আমি মনে করব, দশজন মনে করে, সবাই মনে করে তুমি কেন আমাকে খবর দিলে না, তুমি কেন আমাকে জড়িয়ে ধরলে না, তুমি কেন গাড়ি নিয়ে দৌড়ে আসলে না যে মনের কি হয়ে গেছে, তোমাকে কেন একবারও দেখলাম না, তুমি কেন মারা লাশ দাফনে গেলে না, তোমার মা বাবা কেন আমাকে সান্ত্বনা দিল না, তোমাকে সান্ত্বনা দিল না, একসঙ্গে কেন আমরা হলাম না? এগুলির প্রশ্ন তুমি নিজেই দাও আমার দেওয়ার। তুমি মুস্তাক ছাড়া কি কাউকে বিয়ে করার পেলে না? একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসলে সারা জীবন দিয়ে দিতে পারে, মা বাবা চেষ্টা করে কিন্তু সে তো ওইভাবেই থেকে যায় তার মনে রেখে। তুমি এমনই একজনকে বিয়ে করে ফেললে যেটা আমিও সহ্য করতে পারছি না, পৃথিবী সহ্য করতে পারবে না, দুদিন পরে তোমার বাচ্চারাও সহ্য করতে পারবে না। এই এই বিপ্লবকে আমি আমার মনে আছে, ইমনের মুখে ভাত দিয়ে আমি বিপ্লবকেও ভাত খাইয়েছি, কারণ সে একটু মোটা ছিল, তার মা তাকে খানা কন্ট্রোল করে দিতেন। আমার ঘরে আসলে আমি বলতাম বিপ্লব খা খা, মুস্তাকের নাম বিপ্লব, সেই বিপ্লব আমার ছেলের বউকে কিভাবে বিয়ে করলো? আপনারা বলেন, আপনারা একবার ভাবেন আপনাদের কেমন লাগছে এখন। আমি এইভাবে প্রতিদিন প্রতি পলে পলে একবার মরছি, আমার ইমন মরে গিয়ে তো বেঁচে গেল, আমাকে মেরে গেল, আমার ইমনকে কেন মেরে ফেললো? আমার ইমন বেঁচে থাকলে কার কি ক্ষতি হতো?
যে লিসনার আজকের অন্ধকারের গল্পটি একটু অন্যরকম, কারণ সালমান শাহকে নিয়ে এটা আমাদের তৃতীয় এপিসোড। এর আগে দুটি পর্ব আমরা করেছি, আমরা আমাদের প্রিয় নায়ককে শ্রদ্ধা ভরে দুটি পর্বেতে স্মরণ করেছি। আজকে সে রত্নগর্ভা মা যাকে আমাদের মাঝে উপহার দিয়েছেন, অনেকেই লিখেছেন এরকম, আন্টিকে অনেক ধন্যবাদ যে এরকম একটি ছেলে আপনি আমাদেরকে দিয়েছেন, এরকম একজনকে আমরা পেয়েছি আমাদের হিরো হিসাবে। জাহিদ হাসান তিনি লিখেছেন যে সালমানের আত্মহত্যাটা গুজব ছাড়া আর কিছুই নয়, আর কে বলেছে সালমান শাহ মারা গেছে? একজন মৃত ব্যক্তির ফেসবুকে কি 50,000 প্লাস ফ্যান হতে পারে? সালমান ছিল, সালমান আছে, সালমান থাকবে,
অবশ্যই থাকবে। 16 কোটি মানুষ ভালোবাসে তাকে।
অনেকে জানিয়েছেন সালমান শাহ তার প্রিয় ব্যক্তিত্ব। আমাদের ফেসবুকে আন্টির স্টুডিও ছবি রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের ফ্যান পেজ অ্যাড্রেসটি facebook.com/dhakafm90.4, এবং এই অনুষ্ঠানের পেছনে যিনি কাজ করেন এই অনুষ্ঠানটির প্রযোজক সাদেক সামিওর ছবি আজকে আমরা সেখানে পোস্ট করেছি, চাইলে আপনারা তাকে দেখতে পারেন। আর যারা রয়েছেন আমাদের সঙ্গে, প্রিন্স তিনি কথা বলতে চান আমাদের সঙ্গে। এরপরে সুব্রত লিখেছেন, এখনো পর্যন্ত এই ব্যাপারটি আমার খুবই খারাপ লাগে, আমি সালমান শাহের সিনেমার গানগুলি আমি এখনো শুনি, আমি কখনো তাকে ভুলতে পারবো না। আচ্ছা শারিয়া তিনি লিখেছেন, সালমান ভাইয়ের মাকে আমার সালাম জানাবেন, সালমান আমার প্রিয় নায়ক। আচ্ছা নীলয় লিখেছেন, সালমান শাহ তুমি আমাদের হৃদয়ে আমাদের মনে সারা জীবন থাকবে।
ওয়ালাইকুম সালাম, কে সালাম দিয়েছেন আমাকে?
আরাফাতুর রহমান লিখেছেন, কোটি মানুষের বুকে সালমান বেঁচে থাকবে। আন্টি এটা তো নিশ্চয়ই এতদিন আপনি এই প্রমাণটি পেয়েছেন যে এখনো কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন আপনার সন্তান।
হ্যাঁ নিশ্চয়ই 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 বেঁচে থাকবেও, এর পরবর্তী কোটি মানুষ যারা আসবে তাদের অন্তরেও বেঁচে থাকবে, কারণ সে ভালো ছিল, সে মানুষকে ভালোবাসত।
জি জিলুর রহমান লিখেছেন যে সালমান বেঁচে থাকলে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র আরো অনেক উন্নত হতো।
এত অবনতি তো হতোই না, ওই কারণেই তো মেরে ফেলা হয়েছে, কারণ বাংলাদেশের চলচ্চিত্র অনেক আপগ্রেডেড হয়ে গিয়েছিল। আচ্ছা আরেকটা জিনিস, ওই যে সালমানের কস্টিউম ফলো করে ইন্ডিয়া একটা ছবি বোম্বেতে ছবি করা হয়েছে, আমি ঠিক ছবিটা আপনাদের মাধ্যমে জেনেছিলাম, পরে আমি কনফার্ম হয়েছি এটা। তো এত বড় একটা জিনিস
এবং দারুণ ফ্যাশনেবল ছিলেন আমাদের এই হিরোটি।
এটা এটা
ওই সময়টাতে তাকে নিয়ে আমরা টক্কর দিতে পারতাম হলিউডের কোন অ্যাক্টরের সঙ্গে। তার
ও তখন যেগুলো সে পরে এসেছে কাপড়গুলি, এখন এখন নায়করা সালমান রাজিন নেটের একটা গেঞ্জি পরেছেন, তারপরে ওরই প্রিয় নায়ক সালমান খান, তারপরে এরা এখন করছেন, ও কিন্তু আগেই করে চলে গেছে।
তার হেয়ার স্টাইল, তার ফিটনেস, তার বিভিন্ন স্টাইল, যেমন ক্যাপ, তারপরে মাথায় ব্যান্ডেনা, তারপরে পুলিশ যে ক্যাপটি,
মারা যাওয়ার আগের দিনের আগের দিন পাবলিক লাইব্রেরি হলে গেলাম আমরা বিকালে, সকাল বিকাল বোধহয় 3:30-4 দিকে আমিরা একটা চিঠি লিখে পাঠিয়েছে আবুলকে, মানে তার অ্যাসিস্ট্যান্টকে, যে আম্মা আমাকে একটা এক কালার শিফন শাড়ি দেবেন। তো আমি চিন্তা করলাম কি দেবো, আমিও তো যাবো, আমিও পরবো, কি পরবো, আমরা ম্যাচ করার জন্য ওকে একটা কালো শাড়ি দিলাম, কালো শিফন পাঠিয়ে দিলাম। তো ওরা গিয়ে দেখলাম আমি সাদা পরেছি, আমার হাজবেন্ডও সাদা পরেছেন, সাদা শার্ট, ছোটবেলা থেকে কিন্তু এরকম করতাম, আমরা দেখতো যে আমরা দুজনে সবসময় ম্যাচিং পরি, বাচ্চাদেরও পরাই, আমি আর আমার হাজবেন্ড সাদা পরেছি, ওদের তুলতে গেছি গাড়ি দিয়ে, গিয়ে বসা, আমি ওর রেডি হচ্ছে, চুল ছাড়া চুল বাঁধলো, তা আমি বললাম যে চুল বান্ধাই তোমাকে ভালো লাগছিল, আবার ছেড়ে দিল, আমরা তো ছোটবেলার মতো লাগছিল, একটু লম্বা হয়েছে চুলটা, আর ছোটবেলায় ঝুটি বাঁধতাম, তো আমি মেয়ে নাই, আমি মেয়ের মতো ইউকে রাখতাম, গোলাপি গোলাপি চেহারা ছিল, তো ও চুল আবার বেঁধে ফেললো, বেঁধে একটা পার্পল কালার চিরুনি এখনো আমার কাছে আছে, আমার ব্যাগে রেখেছিল যেটা তোমার ব্যাগে রাখো। বাসায় গিয়ে দেখলাম যে ওর বউ পরেছে কালো, ও কালো নেটের গেঞ্জি, আর পরে গাড়িতে উঠে বসেছি, এটা কিন্তু একদম কোইনসিডেন্স, মানে ইচ্ছা করে না, গাড়ির দরজা খুলে দিয়ে বললো তোমরা পিছনে বসো, আমি চালাবো, সামনে বসো। তো পরে আমি যেতে যেতে হঠাৎ চোখে পড়ছে আমার যে ওরা দুজন কালো, আমরা দুজন সাদা, বেশ মনে মনে বেশ একটু ভালো লেগেছে, একটু কেমন যেন একটু বোধহয় প্রাউড হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর লাগছে। এই এই দিনই শেষ আসা আমার
একসঙ্গে,
হ্যাঁ একসঙ্গে, এবং ওই তার একদিন পরেই তো মারা গেল পাবলিক লাইব্রেরি হল থেকে এসে, গাড়ির চাবিটা দিয়েছিল হাতে, ওই গাড়ির চাবি সে আর নেওয়ার কোনো সুযোগ পায় নাই, নেয় নাই।
তো সেদিন পর্যন্ত তো আপনি তার মধ্যে কোনো কিছু খেয়াল করেছিলেন কিনা যে আপনার সন্তান?
ওই দিন ওখান থেকে ফিরে আসার পরে রাতে 8টার সময় আবার স্বামীরা ফোন করেছিল, মা আমা আবুলকে পাঠাচ্ছি কটা মুরগি দেবেন, আমার ঘরে সবসময় স্টক, কারণ ওরও তো এখনো সবসময় আমার এটা ইয়ে, ঘরে মুরগি কম আছে, ওর বন্ধু বান্ধব কাকে নিয়ে আসছে, তো পারলে দুইটা রান্না করে দিয়েন আর কিছু মুরগি দিয়েন। আমার এখনো মনে আছে যে 6টা না 7টা আসতো মুরগি দিয়েছিলাম, দুটো মুরগি পট করে রোস্টের মতো ভুনা করে ও খায় দিয়েছিলাম, কিন্তু পরের দিন বা তার পরের দিন যখন মারা গেল ঘরে গিয়ে দেখলাম ঘরের মধ্যে কিন্তু কিছু খাওয়ার ছিল না, এগুলো কারা খেলো, কোথায় গেল?
আচ্ছা আন্টি আমরা এই বিষয়ে আসবো, তবে একটা ব্যাপার আমি যেটা আপনাকে বলবো যে আমরা দেখতে পেলাম যে এই অনুষ্ঠানটিতে পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠানটিতে যাবার আগে আপনার পুত্রবধূ আপনার কাছে একটা শিফনের শাড়ি চেয়ে পাঠান এবং তার ওই দিনই রাতে আবার মুরগি চেয়ে পাঠান। আমার মনে হয় যে
আমাদের সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল না,
সম্পর্কটা খুবই ভালো ছিল,
খুবই ভালো ছিল,
ইজি ছিল,
ইজি ছিল। ওরা থাকতো বাইরে, আলাদা যখন হলো প্রথম একটু আমি মনে কষ্ট পেয়েছিলাম, কাঁদতাম, কষ্ট পেতাম, আমার দুইটা বাচ্চা আলাদা হওয়ার তো কোনো কারণই নাই, আর আমি তো অত গরিব না যে দুইজনকে আমি রাখতে পারবো না, আর ওকে মেয়ে জেনে আমি রিসিভ করেছি, আমার একটা মেয়ে আমার কাছ থেকে চলে গেলে স্বাভাবিক খারাপ লাগবে। আমি ওদের হাতে যেদিন যেদিন গেছি সেদিন তো আমি সিলেট চলে গিয়েছিলাম, আমি বলছিলাম যে আমি বিদায় দিতে পারবো না, আমার বোনের জামাইকে বলছিলাম যে তোমরা দেখো, দেখে বাসাটা দেখো কোথায় উঠলো, আর ও গেছেন একটা কাঁথা নিয়ে, ওর সুন্দর আমার জেলখানায় বানানো, আমি যখন জেলে ছিলাম ওই ছবির মুক্তি পাওয়ার আগে, ও জেল থেকেই কয়েদি
একটা। আমি এই মুহূর্তে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের প্রিয় এই মানুষ সালমান শাহের জননী নীলা চৌধুরী কিন্তু একজন রাজনীতিবিদ এবং তিনি রাজনীতি করবার সময় তাতে যখন তিনি অ্যাক্টিভ এখনো করেন, যখন একেবারে অ্যাক্টিভ ছিলেন তিনি কিন্তু জেলও খেটেছেন, জেল না খাটলে রাজনীতিবিদ হওয়া যায় না আমরা শুনেছি আন্টি। তখন সালমান শাহ কি অভিনয় করতেন?
অভিনয় করতো, টিভিতে অভিনয় করতো, তার অনেক
চলচ্চিত্রে আসেনি,
চলচ্চিত্রে তখনই আমি বের হলাম 2 তারিখ 2 জুলাই 4 জুলাই সই করলো
কেমত
থেকে কেমত।
তো সেই কাঁথাটি আপনি জেলখানায় বানিয়েছিলেন?
জেলখানা থেকে আমার এক কয়েদি দুইটা কাঁথা ইমন ইভান লিখে দিয়েছিল দুই ভাইয়ের নামে, ফুল ফুল করা সাদার মধ্যে ওখানে সেলাই করে দেওয়া, ওই একটা কাঁথা হাতে করে নিয়ে এসে গিয়েছিল, এবং পরের দিবার যখন আমি আসি কিছু বাসন এবং সামিরার হাতে একটা কোরআন শরীফ দিয়েছিলাম, বলেছিলাম যে আমার আমার ছেলের সবকিছু তোমার হাতে আল্লাহর হাওলা বলে, আমি এখনো মনে হচ্ছে গ্রিন রোডের বাসার নিচে গাড়িতে তুলে দিচ্ছি আমি।
তো এই যে দুটি ছেলে মেয়ে আপনার আপনার সন্তান এবং আপনার পুত্রবধূ, আপনাদেরকে ছেড়ে খুব স্বাভাবিকভাবে এটা খারাপ লাগার কথা, একজন মায়ের মনটা খারাপ লাগবেই। আসলে তো এর পেছনে কোনো কারণ ছিল না যে কোনো প্রকার রাগারাগি রাগ অনুরাগের কারণে?
কিছু না, ওরা চাইতে চেয়েছিল
যে নিজেদের মতো করে একটু থাকি।
আমার ছেলেও বলেছিল যে আমার সামিরার মা নাকি বলেছিলেন যে আমার মেয়েকে যদি আলাদা বাসায় না নিয়ে যাও ওকে দিব না। একবার যাই সে বলেছিল যে আমি ডিভোর্স করে দেবো। আমি বলেছিলাম যে বিয়ে তো মানুষ একবারই করে, আর তাছাড়া সত্যি সত্যি স্বামীরাকে আমার ভালো লাগতো, আমার খারাপ লাগার কোনো কারণ ছিল না। একটা মেয়ে, তার হাত পা আছে, সব ঠিকঠাক আছে, আমার তো একটা যাকেই আনবো পরের মেয়েই তো আনবো আমি, এখানে তোমার কোনো বাদ বিচার ছিল না। এসে গেছে একটা মেয়ে, আমি আবার বলেছিলাম আমার ঘরে লেখাপড়া করবে, আমার ঘরে বড় হবে, ভালোই তো, ঠিক আছে। প্রথম দিকে তো শুনতে পারি নাই, বুঝতে পারি নাই, ঘরে আসার পরে মেয়ে তো মেয়েই হয়ে গিয়েছিল।
আর খুব অল্প বয়সেই আপনার পুত্রবধূ সে হয়, তো আস্তে আস্তে দীর্ঘদিন থাকার পরে আপনার সঙ্গে, আপনি একটু আগে বলেছেন যে মৃত্যুর আগের দুদিন আগ পর্যন্ত আপনার সঙ্গে তার কোনো খারাপ
কোনোদিনও না, এখনো তো তার সঙ্গে আমার কোনো ঝগড়া আছে না, কিছুই নেই। আমার মনে কষ্ট আছে, আমার ছেলেকে হারিয়েছি, সে যদি হয়তো বিয়ে শাদী না করতো হয়তো তাকে আমি আবার খুঁজতাম, আবার খুঁজতাম। সে তখন অন্য পরিবারের মানুষ, বিচার হোক, দোষ করেছে, অপরাধ করেছে, কে কি করেছে, বিচার হোক। আমার তো এটা তো বলার কিছু, আমি যে ইচ্ছা করে তাকে দায়ী করছি তা না, সার্কামস্টেন্স তাকে দায়ী করছে।
এবং ওই দিনের আগ পর্যন্ত আপনি কখনোই এমন কোনো কিছু লক্ষ্য করেননি যে আপনার সন্তান এভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে
পারে? না না না, প্রশ্নই উঠে না। ওদের মধ্যে ঝগড়া হতো ডেইলি, আমার ঘরেও হয়েছে।
জি জি, এটা আসলে একটা দম্পতির মধ্যে খুবই স্বাভাবিক একটা ব্যাপার,
কিন্তু অস্বাভাবিক ছিল, কারণ ভালোবেসে বিয়ে করে প্রথম দিনে প্রথম থেকেই ঝগড়া হয়। এমন যখন শুটিং এ যেত অনেকদিন, স্বামীরা খুব রাগারাগি কান্নাকাটি, এটা ভাঙতো ওটা ভাঙতো রুমের মধ্যে। এখানে ক্যামেরাম্যান মাহফুজ আছেন, উনি যদি বেঁচে থাকেন হয়তো আমার কথা শুনছেন, দুই দিন উনি রেকর্ড নিতে এসে দেখেছেন ঝগড়া হচ্ছে, বুঝে এরপরে শুটিং করবে কিভাবে। কিন্তু আল্লাহর হুকুম, আমার ছেলে, আমার আমার কিন্তু এই জিনিসটা আছে, আমার যদি কোনো কষ্ট পাই, আমার বাড়িতে কেউ আসলে আমার মনের কষ্টটা কিন্তু কেউ টের পাবে না, আমি হাসি গুনেকে বিদায় দিই, তারপরে কানলে আমি কানবো, কিন্তু আমার কাছে যে আসলো সে কষ্ট পাক, সেটা আমি করতে পারবো না, কোনোদিন আমি করি না।
যদিও তাদের মধ্যে এই ব্যাপারটি ছিল যে হয়তো বা এটা হয় যে প্রচন্ড ভালোবাসার জন্য এই ধরনের সম্পর্ক,
এটাও হতে পারে, বা কিছু মোহ, বা হঠাৎ করে হয়তো উইমজিক্যালি বিয়েটা হয়ে গেছে, ছেলেটা ছোট, সে হয়তো যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না, বা এ ধরনের কিছু কিছু না কিছু আছে একটা।
কিন্তু আমার তো মনে হয় যে আপনার পুত্রবধূ সামিরার জন্য অনেক গর্বের কিছু ছিল সালমান শাহ, প্রত্যেকের স্ত্রীর জন্য এটা অনেক গর্বের যে তার হাজবেন্ড এরকম একজন চিত্রনায়ক, সারা দেশের মানুষ যার ভক্ত, সবাই তাকে চিনে। সো তার তো খারাপ লাগার কোনো কারণই আমি দেখি না যে তার আফসোসের কোনো বিষয়টা
না। সেটা তো সে জানতো যে তার স্বামী অভিনয় করবে, দশটা মেয়ের সঙ্গে মিশবে, এবং এটা স্ক্রিপ্টে হাজার হাজার লাইটের সামনে, হাজার হাজার লোকের সামনে, এটা তো ওটাতে খারাপ ভাবার তো কিছু ছিল না। এবং সে তো অত মিন মাইন্ডেড হবে আমি কোনোদিন চিন্তাও করতে পারি, এখন যা শুনি সে এই করেছে, আমার সামনে কোনোদিন আমি এগুলো করতে দেয়, কিন্তু ঝগড়া হতে আমি দেখেছি। কি কারণে হচ্ছে এটা জিজ্ঞেস করলে আবার ওটা আমি দোষী হয়ে যেতাম, আমি কেন জিজ্ঞেস করলাম? একটা মা কতক্ষণ না জিজ্ঞেস করে পারে? আমি তো মিটমাট করার জন্য জিজ্ঞেস করতাম, সেটা তো তার আলাদা থাকতো। অনেকবার শুনেছি অনেক রাতে আমার ছেলে টায়ার্ড হয়ে আসছে, শুনেছি ফারুকের কাছে, শুনেছি অনেকের কাছে, আমি তো দেখি নাই, যে অনেক রাতে এসছে, এসে হয়তো ওকে বলছে যান এক গ্লাস পানি, এক গ্লাস পানি দিয়েছে, ও খাওয়ার পরে ফেরত দিয়েছে, ওর হাতে অট্টাস করে গ্লাসটা ভেঙে দিয়েছে, দিয়ে হয়তো পা ফেলে দিয়েছে ওর মধ্যে। এটা একটা ঘটনা শুনেছি, পা কেটে গেছে, অত রাত্রে আমার ছেলে আবার ওখানে নিচে নিয়ে গেছে, ওইটা পা সেলাই করিয়েছে না কি করেছে, এগুলো পরে শুনেছি, কষ্ট পেয়েছি আমি।
জি, যারা রয়েছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি অনেকেই কথা বলতে চান, সবাই তাদের অনুভূতিগুলি শেয়ার করছেন। আমরা এত এসএমএস একসঙ্গে পড়তে পারছি না, তবে আমরা আপনাদের এসএমএস গুলি সযত্নে প্রিন্ট করে আমরা আন্টির হাতে দিয়ে দিব আজকে। আন্টি যখন চলে যাবেন
অবশ্যই নিব, এবং আমি রেখে যাব, আমি মরে গেলেও এগুলো ফাইল থাকবে, তোমাদের নাম আমার কাছে থাকবে, সালমানের নাম যেমন থাকবে তোমাদের নামের থাকবে। আচ্ছা, একটা কথা মনে থাকতে আমি তোমাদের বলি, আমার এই কোটি কোটি ভক্ত, ছোট্ট ছোট্ট সোনামণি অনেক আছে, আমার নাতিপুতির বয়সী, সবাইকে আমি বলি, তোমাদের এই অনলাইন ভালোবাসার থেকে, তোমাদের চিঠি পেয়ে, তোমাদের অনেক কথা শুনে, তোমরা বলেছ সবাই আমাকে ভালোবাসো, আমাকে দেখতে চাও, এক হতে চাও, একটা সমাবেশ চাও, সালমানের জন্য কিছু চাও, তোমাদের অনুভূতির থেকেই আমি এবার আসার পরে অনেক কষ্ট হচ্ছে আমার, যদিও তাও তোমাদের সালমান শাহ স্মৃতি সংসদ, সালমান শাহ ফ্যান ক্লাব, বিভিন্ন নামে বিভিন্ন জনে অনেক কিছু করেছো, কিন্তু এটার মধ্যে একটা জিনিস আছে, আমার অনুমোদন প্রয়োজন। যারা করেছো তারা কিন্তু অনুমোদন নেই, আমি অনুমোদন দিয়ে দেবো। তোমাদের এই ভালোবাসা থেকে সবার সবকিছুর সমন্বয়ে আমি একটা কমিটি করেছি, সালমান শাহ ফ্যান ক্লাব ঐক্যজোট, ওর থেকে তোমাদের সমাবেশের জন্য আগামী 17 ডিসেম্বরের পরের দিন 17 ডিসেম্বর এই সিলেটের রেজিস্ট্রারি মাঠে আলিয়া মাদ্রাসা মাঠে বলেছিলাম, কিন্তু ওখানে ওই দিন আখরি চার্জ সম্ভব পড়েছে ইসলামিক দিবস একটা, এবং ওই মাঠে এই গান বাজনা কখনো হয়নি, এটা বিবেচনায় আমি আজকেই এটা চেঞ্জ করেছি এবং রেজিস্ট্রারি মাঠে আমি তোমাদের জন্য আয়োজন করছি 17 ডিসেম্বর দুপুরে আমরা জোহরের বাদ জোহর থেকে শুরু হবে, প্রত্যেকটা এলাকার থেকে বাংলাদেশ এবং লন্ডন আমেরিকা থেকেও কিছু লোক আসবে এখানে জয়েন করার জন্য। এখানে উপস্থিত থাকবে কেয়ামতের যে আগুন গান গিয়েছিল ইমনের, যার বয়স সবচেয়ে বেশি মিলত ইমনের সাথে আগুন, আগুন আমাকে মা ডাকে কারণ আগুনের মায়ের নামও ছিল নীলুফার। খান আতা ভাই আমাদের খুব ভালো বন্ধু, ও আমাকে কিছুক্ষণ আগে বলেছে মা আমি যেভাবেই হোক আমি পৌঁছে যাব, আগুন তোমাদের গান শোনাবে, আরো কিছু ভালো ভালো মানুষ থাকবেন, আমি নাম বলতে চাই না, এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা জনসভা, সালমান শাহ সালমান ভক্তদের মিলন মেলা, এটা এটা হলো সালমান শাহ মহাসমাবেশ। তো পত্রিকায় আমি কাল পরশু অবশ্য আমি চাচ্ছি সবকিছু ঠিকঠাক করে তোমাদের একটা প্রেস রিলিজ দেই, তবু কাল পরশু আমি দিয়ে দেবো, কিন্তু আজকে আমি তো অনলাইনে বলে দিলাম। আমি আশা করব চার পাঁচজন হলেও তোমরা সবাইকে মা বাবাকে বলে, কাউকে না বলে কিন্তু আসবে না, কেউ মা বাবা আসতে চাইলে তাদেরকেও আনতে পারো, চলে আসো, আমি সবাইকে নিয়ে আমার পরিবারের একটা সমাবেশ আমরা একত্রিত হব, আমরা দেখব, আমরা কথা বলবো। আর তোমাদের কাছে যদি যদি সম্ভব হয় একটা ব্যানার আনবে, তাহলে আমরা বুঝতে পারবো, ব্যানারগুলো লাগিয়ে দেব কে কোন জায়গা থেকে এসছো, সালমান শাহর নাম দিয়ে এলাকার নাম দিয়ে একটা ব্যানার আনবে। আর বিভিন্ন পত্রিকায় কতগুলো মাঝে মাঝে এই বলা হচ্ছে এই ফ্যান ক্লাব থেকে, তারপরে ওই ইয়ের থেকে, স্মৃতি সংসদ থেকে, না কোন স্মৃতি সংসদ কোন ফ্যান ক্লাবের মাধ্যমে হচ্ছে না, এটা আমার আয়োজনে এবং এটা সালমান শাহ ফ্যান ক্লাব ঐক্যজোট, সব ফ্যান ফ্যান ক্লাব বলতে আমি বুঝিয়েছি বিরাট একটা কিছু, ছোট ছোট না, তোমরা সমস্ত ফ্যান ক্লাবের আয়োজনে এটা তোমাদের আয়োজনে এটা হতে যাচ্ছে যে ইয়ের মহাসমাবেশ, তোমরা এখানে আসবে। এবং পত্রিকায় একটা জিনিস লেখা হয়েছে যে সিলেটের মেয়র আরিফ আমার ওখানে প্রধান অতিথি থাকবেন, এরকম কোন কথা আমি কাউকে বলিনি, কে প্রধান অতিথি, এখানে কোন প্রধান অতিথি থাকবে না, এখানে আমি সভাপতিত্ব করব, বাকি সবাই অতিথি, অনেক অনেক সম্মানিত ব্যক্তি থাকবেন কিন্তু সবাই অতিথি,
সবাই স্মৃতিচারণ করবেন সালমানকে।
হ্যাঁ, আর এখানে তোমরাই হবে, ভক্তরাই হবে সব।
জি জি,
যদি তোমাদের আয়োজন আমি সম্পূর্ণ করতে না পারি এবং তোমাদের যদি আমি আরাম দিতে না পারি আমাকে ক্ষমা করে দিও, তোমরা এসে তোমরা ঠিক করে নিও, তোমাদের আমি মনে করি আমাদের এখানে সিকিউরিটির জন্য পুলিশ অনেক কিছু থাকবে, কিন্তু তোমরা যদি নিজেরাই সৈনিক হও, তোমরা যদি ভলেন্টিয়ার হও, আমি চাই আমার ছেলেরা, আমার সন্তানেরা, আমার নাতি, আমার ভাই, আমার যারা আসবে এখানে, তারা নিজেদের নিজেদের সিকিউরিটিটা তোমরা দেখবে এবং আমরা যেন সুন্দর একটা সমাবেশ দেখাতে পারি বাংলাদেশের সবাইকে, যে পলিটিক্স ছাড়াও একটা সুন্দর আয়োজন হতে পারে। আমার সালমান ভক্তরা আছে এবং আমার অনেক ভোটার আছে, আমার আমার বাচ্চা, আমার দাদি, আমার দাদা, আমার নাতিপুতি, তোমরা আমাকে দাদিও ডাকতে পারো, অনেকে একটা ছেলে ডাকে আমাকে দাদি বুবু, একটা ভক্ত এসবি ওই সিলেটের শেবু নামে একটা ছেলে, ও ফ্যান ক্লাব করে, বড় ছেলে, সে কবি, সে আমাকে বলেন না সবাই যেটা ডাকে আমি সেটা ডাকবো না, আমি আপনাকে দাদি বুবু ডাকবো, সে দাদি বুবুই ডাকে আমাকে। আমার ভালোবাসার কথাগুলো তোমাদের বললাম, জানি না আমি কাল পর্যন্ত বাঁচবো কিনা,
অবশ্যই
17 সেপ্টেম্বর পর্যন্ত থাকবো কিনা, কিন্তু রেজিস্ট্রারি ময়দান, রেজিস্ট্রারি মাঠ, কোর্ট পয়েন্টের পাশেই রেজিস্ট্রারি মাঠ সিলেটে 17 ডিসেম্বর বিকাল 3টার থেকে আরম্ভ হবে। তো ভক্তদের আলোচনার জন্য, ভক্তদের বক্তৃতার জন্য এক একজন করে এক এক এলাকায় দেওয়া হবে, সেটাকে একটা থেকে শুরু হবে, বাদজোহর আরম্ভ হবে তোমাদের গান বাজনা, তোমাদের এখানে আছে কিছু ছেলে গান টান করেছে, তারা গানও করবে, সালমানের নামেই গান করেছে, সিডি বের করেছে, তারা যাবে, অনেক অনেক লোক যাবে, তোমরা তোমাদেরকে দেখবে, আমি তোমাদের দেখব, সবচেয়ে বড় কথা কত ভালোবাসো এবং কত ফ্যান ওখানে আসতে পারে আমি সেটা দেখার জন্যই আমি তোমাদের ই করেছি, আমি একা মানুষ, আমি তো সব জায়গায় যেতে পারবো না, তাই একদম ক্ষুদ্র, তোমাদের এই আন্টি অনেক গরিব, আমার কিচ্ছু নাই, আমার ছেলে নাই, আমার স্বামী নাই, আমার অনেক ভালোবাসা আছে, আমি সেটাই তোমাদের দেখাতে চাই, তোমরা এসো, সবাই এসো।
জি অবশ্যই, যারা আমরা সালমানের ভক্ত রয়েছি আমরা চেষ্টা করব 17 তারিখে সিলেটে যেতে। সালমান যেখানে শুয়ে আছেন সিলেটের মাটিতেই তার কবর, সেখানে আপনারা গিয়ে তার কবরটি জিয়ারত করে আসতে পারেন, তার জন্য দোয়া তো করবেন সব সময়। তানজিলা সাথী লিখেছেন,
জিয়ারতের বেলায় তোমরা সবাই যাবে, আমি দেখি অনেক রাতেও কেউ না কেউ কবরের পাড়ে দাঁড়িয়ে থাকে, আমি ওখানে জিয়ারতের দোয়া কিন্তু লিখে দিয়েছি। সবার উদ্দেশ্যে বলবো, কিচ্ছু মনে না থাকলে আয়াতুল কুরসি আলহামদুলিল্লাহ 7 বার, 3 বার কুলহু আল্লাহ, এটা পড়ার পরে আল্লাহ বলেছেন আমি কবুল করব দোয়া। শুধু এইটুকুই করো, দোয়া করে চলে এসো, ওখানে থেকে মাটি এনো না, ওখানে কেউ সুতা বেঁধো না, এগুলো করা হয়, এগুলো বেদাত হয়ে যায়, সালমানের কষ্ট হয়, সেই কারণে কবর থেকে মাটি তুলে এনো না, কেউ ঘরে নিও না, কেউ ওখানে গিয়ে মন খারাপ করো না, ওখানে গিয়ে দোয়া অন্তত দোয়া পড়ার, এই তিনটা জিনিস, আলহামদুলিল্লাহ, 3 বার কুলহু আল্লাহ, 1 বার আয়াতুল কুরসি পরে আল্লাহর কাছে তোমরা মাপ চাইয়া বলবা যে আমাদের মানুষটাকে আল্লাহ তুমি ভালো করো, ভালো রাখো, এইটুকুই বলে আসবে, এর বেশি কিছু না।
আমরা ঠিক ছোট্ট একটা বিরতিতে যাব। তানিয়া ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন যে সালমান ভাই অসাধারণ মানুষের কাছে খুব প্রিয় ছিলেন। আচ্ছা, তিনি ছিলেন, ও আচ্ছা দুঃখিত, ডক্টর তিনিয়া ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন যে সালমান শাহ সাধারণ মানুষের কাছে খুব প্রিয় একজন ছিলেন, আমিও তাই সিম্পল মানুষদের ট্রিটমেন্ট করবার জন্য ডক্টর হয়েছি, আন্টিকে সালাম। সালমান শাহ যে মানে সব ধরনের,
আচ্ছা টিনিয়া তোমাকে আমি বলছি মা, আমার মেয়ে নেই, তোমরা সবাই মেয়েরা যারা আছো আমার মেয়ে, আমাকে একটু হেল্প করো, আমি চাই একটা সালমান শাহ মেমোরিয়াল হসপিটাল করতে, তা আমি পারছি না, আমাকে সাহায্য করো, আমি চাই যারা গরিব তাদের জন্য ফ্রি ট্রিটমেন্ট, যারা বড় লোক আছেন তারা দিবেন, তারা পয়সা দিবেন, গরিবের জন্য একদম এসি রুম থেকে সবকিছু হোক, ডাক্তার সবাই যদি এক হো, আমাকে একটু সাহায্য করো, বোধহয় আমি পারবো, চলো আমরা একটা হসপিটাল করি, যদি একটা ঢাকায় শহরে আমরা করতে পারি তাহলে 6টা ডিভিশনে 6টা করতে পারবো, কেউ যদি আমাকে জায়গা দিয়ে অংশীদার হতে চান সেটাও ভালো হবে, কেউ পয়সা দিয়ে, কেউ সাহায্য দিয়ে, সহযোগিতা দিয়ে, সবার কাছে আমার আগুল আবেদন থাকলো, আমি মরার আগে যেন এই কাজটা করতে পারি, আমার বড় আচ্ছা আশা।
জি, আমরা দোয়া করি আন্টি আপনার স্বপ্নটি পূরণ হোক। আন্টি, তিনি একটা ব্যাপার আমাদেরকে জানিয়েছে যে সে একেবারে শ্রেণী, সব শ্রেণীর মানুষের সঙ্গে সে খুব ভালোভাবে মিশতে পারত, সবার খুব কাছের ছিল, সবার খুব আপন ছিল, এরকম কোন স্মৃতি আপনার মনে পড়ছে কিনা?
হ্যাঁ মনে পড়ছে, এটাও আমারই স্বভাব। সে রায়ের বাজারে একটা জায়গায় গিয়েছিল শুটিং করতে, তো ওখান থেকে ও মারা যাওয়ার পরে এই ভদ্রমহিলা এসে, একদমই নিম্নমিত্ত মহিলা, এসে আমারে বলছেন সালমানের মারে আমি দেখতে আইছি। তা আমি বললাম আপনি কে? বলে আপনার মতোই একজন, আপনার পোলা আমার মা ডাকছিল। আমি বললাম সেটা কবে কিভাবে? বলে কথা তো পুরাইতে পারলেনই না, তিনি কাঁদতে কাঁদতে একদম পাগল হয়ে গেলেন যে কি জন্য। বলে যে ও শুটিং এ আসছিল, আমি দেখতেছি, তখন আমাকে সবাই ধমকাইতেছে, তখন আমি বলছিলাম আমি ওকে দেখতে আসছি, তো ও আমাকে নিয়ে ধাক্কা দিয়ে দিয়ে সরিয়ে নিয়ে বললো আন্টি দেখি আপনার ঘরে চলেন, নিয়ে গিয়ে ঘরে ঢুকাইছে। এই রায়ের বাজারে মনে হয় ছোটখাটো একটা ঘর হবে এরকম কিছু একটা, ওনার ঘরে আমাকেও নিয়ে গিয়েছিল একদিন, ছোট্ট একটা চালা ঘরের মতন একটা ছোট্ট ঘর, একটা পাকা ঘর, তার নিচে বাইরে বারান্দায় রান্না করে, ওর ঢাকা দিয়ে নিয়ে বলছে যে এটা দাঁড়াতে দিচ্ছে না, তো সেই কারণে টেনে নিয়ে বলছে আপনার ঘরে চলেন, তো বলছে খুব খিদা লাগছে, খাওয়ান কি খামো, কয় তোমার আমি কি খাওয়াবো বাবা বাজান, আমার ঘরে কি কিছু আছে, কয় কিছু না কিছু তো আছে, বার করেন না, আপনি তো সওয়াল সওয়াল বলতেছেন খাওয়ার দিচ্ছেন না কেন, তো উনি বের করেছে এক প্লেটে ভাত আর একটু লাল শাকের তরকারি, ওর কিন্তু খুব প্রিয় লাল শাক, সে লাল শাক দিয়ে ভাত খেয়ে আসছিল। সেই মহিলা কাঁদতে কাঁদতে সে পাগল হয়ে যাচ্ছে, কি ছেলে সওয়াল বানাইছেন আপনি, আমার এই লাল শাক খাইয়া এলো, আমার ঘরে তেল নাই নুন নাই, কি মজায় সে খাইয়া এক গ্লাস পানি খাইয়া দৌড়ে এসে শুটিং এ ঢুকলো।
এজন্যই তিনি সবার হৃদয়ে রয়েছেন,
এগুলি আমারও খুব পছন্দ, আমি এগুলো করি এরকম।
জি, আমরা ছোট একটা বিরতিতে যাব আজকে আমাদের সঙ্গে,
হ্যাঁ এখন অনেক রাত, বিরতিতে আমিও যাচ্ছি, আমি একটা চা খাবো, তোমরা সবাই একটু চা কফি খাও, আবার এসে কথা বলবো। ওকে,
সুপ্রিয় শ্রোতা, আন্টি আমাদের সঙ্গে রয়েছেন, ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা এর মধ্যে সালমান শাহের কিছু গান শুনবো তার অভিনীত চলচ্চিত্র থেকে। আমাদেরকে লিখুন, আর আমাদেরকে যারা ফোনে কথা বলতে চান আজকে আন্টির সঙ্গে, আজকে আমাদের সঙ্গে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের জননী নীলা চৌধুরী, তিনি অনেক দূর থেকে লন্ডন থেকে আমাদের মাঝে এসেছেন, তিনি কথা দিয়েছিলেন যে শুধুমাত্র আপনাদের কারণে তিনি একদিন লাইভ স্টুডিওতে থাকবেন, আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের অনুভূতি আপনারা সরাসরি শেয়ার করবেন। আন্টি কিছু বলতে চান?
হ্যাঁ প্রয়াত বলবেন আর সালমা সাহেব জননী বলো
অবশ্যই
জননী আমার ছেলে তো আমার কোলে আছে
জি অবশ্যই তিনি আমাদের হৃদয়ে রয়েছেন আমাদেরকে লিখুন 16260 নাম্বার যারা ফোনে কথা বলতে চান আর ফেসবুকে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/dhakafm90.4 এবং facebook.com/og90.4 চলছে অন্ধকারে গল্প শুধুমাত্র ঢাকা এফ এম 90.4 এ আমি জুয়েল রয়েছে আপনার সঙ্গে অপেক্ষায় আপনাদের এস এম এস এর অপেক্ষায় আপনাদের ফেসবুক কমেন্টস এর আমাদেরকে লিখুন আমাদের সঙ্গে থাকুন
শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই।
তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই,
আর কিছু জীবনে পাইবা না পাই।
সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা
This track was downloaded from FusionBD.com.
90.4
চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই জীবনে আমি জুয়েল আপনার সঙ্গে 12:21 এই মুহূর্তে আমাদের স্টুডিও ঘড়িতে সময় এবং সালমান শাহকে নিয়ে আমাদের এই বিশেষ এপিসোডে সবাইকে আরো একবার স্বাগত জানাই যে যেখান থেকে দেশে এবং দেশের বাইরে থেকে আমাদেরকে শুনছেন দেশের বাইরে থেকে অনেকে অনলাইনে শুনছেন জানিয়ে রাখি আপনাদের জন্য কিন্তু যারা অনলাইনে শুনেন বিশেষ করে তাদের জন্য কিন্তু ঢাকা এফএম এর রয়েছে দারুণ দুটি অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি অ্যাপ এবং আইফোনের জন্য একটি অ্যাপ আমাদের ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অনেকেই ডাউনলোড করে সেখান থেকে শুনেন আমাদেরকে জানান অ্যাপটির প্রশংসা করেন ধন্যবাদ সবাইকে আমরা বেশ কয়েকটি গান শুনে ফেললাম আমরা আরো অনেক গান শুনবো গানগুলির অডিও কোয়ালিটি খুব একটা ভালো না একটু আগে যে গানটা শুনছিলাম কিন্তু তারপরও অনেকে অনেক ধন্যবাদ জানিয়ে এসএমএস পাঠিয়েছেন যে গানগুলি আরো একবার শোনাবার জন্য এবং কিছুক্ষণ আগে আমি এবং আন্টি আমরা এই গানটির ইউটিউবে ভিডিওটি দেখছিলাম সত্যি অসাধারণ অসাধারণ তার অভিনয় সেই সঙ্গে গানে যে লিপসিং
যেমন আমিও এই গানটা খুব পছন্দ করে গাই তুমি আমার জীবনের ভাবনা তোমাকে যাবে না ভোলা সত্যি যাবে না ভোলা কোনোদিন যাবে না ভোলা এটা একদম সত্যি কথা আমার একটা ইয়ে আছে ও ছোটবেলা গান শোনাই তো যে গান গাও বললে অনেক সময় বড়দের গান হ্যাঁ যে ইয়ের কি যেন একটা গান
মামুনিয়ার কথা বলছেন
না মামুনিয়া তো ছিল
জি
আচ্ছা মনে করে
আপনি মনে করতে থাকুন সুপ্রিয় শ্রোতা আজকের অন্ধকারের গল্পে আমাদের সঙ্গে রয়েছেন
ও যে যে আমার আমাল বলাল কিছু ছিল না না গো এত সুন্দর করে বলতো আমাল বলাল এখন আমি গাই তুমি চলে গেলে আমি তো যেমন বুঝলাম না আমি জানলাম না আমার বলার কিছু ছিল না তুমি যখন চলে গেলে এই গানটা আমার খুব প্রিয় আমি গাইতাম সে শিখছে এবং বলতো সে এখন আমার ওইটাই হয়ে গেছে আমার গান
সুপ্রিয় শ্রোতা আজকে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে উপস্থিত নীলা চৌধুরী চিত্রনায়ক সালমান শাহের রত্নগর্ভা জননী অনেক ধন্যবাদ আরমান রাজশাহী থেকে লিখেছেন আন্টি আমার ছোটবেলায় আমার যখন 2 বছর বয়স সেখানে আমাদের সবার প্রিয় সালমান শাহ আচ্ছা বুঝতে পারছি না তিনি লিখেছেন তিনি যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে থাকবেন এটুকু বুঝতে পেরেছি আরমান অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমাদেরকে এস এম এস করছেন যারা ফোনে আপনাদের অনুভূতি আপনাদের ভালোবাসার কথা আন্টিকে জানাতে চান শেয়ার করতে চান আমাদের সবার সঙ্গে তারা ফোন নাম্বারটি পাঠাবেন এস এম এস এ পাঠাতে হবে এস এম এস এ শুরুতে লিখবেন আপনার নাম স্পেস শুরুতে অবশ্যই টাইপ করবেন ও জি স্পেস আপনার নাম স্পেস আপনার ফোন নাম্বার সেটা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে হারাধন চক্রবর্তী চাঁদপুর থেকে লিখেছেন সালমান সবসময় আমাদের হৃদয়ে থাকবে প্লিজ মা কাঁদবেন না আমরা সবসময় আপনার সঙ্গে রয়েছি সালমান আমাদের সঙ্গে থাকবে আর সত্যের কখনো মৃত্যু হবে না হারাধন এই এস এম এস টি পাঠিয়েছেন চাঁদপুর থেকে কিছু বলতে চান আন্টি
প্রত্যেকের কথাই ঠিক ওরা মেরে ভালো করেছে অমর করে দিয়েছে আমার ছেলেকে মেরেছে বেহেস্তে পাঠিয়ে দিয়েছে মুরব্বীরা দোয়া করবেন বাচ্চারা দোয়া করবে সবাই দোয়া করবে ও যেন বেহেস্তে চলে যায় আর কিছু বলার নেই আমার
চৈতি লিখেছেন যে আমি জাস্ট লাভ সালমান এর বিষয়ে আমি কিছু আর বলতে চাই না চৈতির মতো করে এমন অনেকে এসএমএস করছেন, আন্টি সবগুলি দেখছেন এবং আমরা বলেছি আন্টিকে আন্টি যাবার সময় সবগুলি এসএমএস আমরা প্রিন্ট আউট করে আন্টির হাতে দিয়ে দিব, আন্টি আপনাদের সবগুলি এসএমএস সযত্নে তুলে রাখবেন তার সংগ্রহে, অবশ্যই আপনারা এসএমএস করবেন, আপনাদের নামগুলি তিনি মনে রাখবেন, আপনাদের এসএমএস গুলি পড়বেন, ফেসবুকের কমেন্টস গুলি তো আন্টি দেখতেই পারবেন, ফেসবুকের কমেন্টস গুলি থাক, আমরা না হয় এসএমএস গুলি আন্টির হাতে পৌঁছে দিব, আন্টি স্মৃতি হিসেবে এগুলি আবারও নিয়ে যাবেন, আপনাদের আপনাদের ভালোবাসা মাখা সেই এসএমএস গুলি অবশ্যই লিখে পাঠান 16260 এই নাম্বারে। মা আপনাকে সালাম, সালমানের জন্য সবসময় দোয়া করি, সবসময় করব, সিনেমা মানে সালমান, গান মানে সালমান, এটাই জানি আর কিছুই জানি না, আর আমার
সালমান নামাজ খুব পছন্দ করত, সালমানের ঘরে সালমানের গাড়িতে এর উপরে আয়াতুল কুরসি ছোট ছোট সুরা ছিল, তোমরা এগুলি করো, তোমরা নিজেরা অনেকগুলি সুরা শিখো, যেগুলি যেমন কিছু ইয়াসিন, সুরা ইয়াসিন, সুরা রহমান, সুরা ওয়াকিয়া, এগুলো পড়লে এগুলো ই করে তোমরা ভাইয়াকে কাছে পাবে, স্বপ্নেও ভালো দেখতে পারবে, সুতরাং খালি ছবি না, তোমরা নামাজ পড়বে, বারবার বলছি তোমরা এগুলো পড়বে, মোরা মা বাবার কথা শুনবে, বাবা মাকে ছেড়ে কেউ কোথাও আলাদা যাবে না, বিয়ে শাদী হলে কাজ করলে অনেকে অনেক দূর যাবে, কিন্তু মা বাবার আশ্রয় হলো পৃথিবীর খোদা তালার আশ্রয়, আল্লাহ পৃথিবীতে নাই, পৃথিবীতে মা বাবাকে দিয়েছেন আশ্রয় করে, কেউ মা বাবাকে ছেড়ে যাবে না, আমার ছেলে আমার কাছে থাকলে বোধহয় এই ঘটনা ঘটতো না, সুতরাং সবাই মা বাবাকে মেনে চলবে।
জি, শুধুমাত্র সালমানের মা না, তিনি আমাদের মায়ের মতো করে আমাদেরকে উপদেশ দিয়েছেন, অবশ্যই আমরা তার এই উপদেশ তার এই অনুরোধ রাখবার চেষ্টা করব। আফিয়া তিনি সালমানকে ভালোবাসেন বলেছেন, তিনি সালমান সবসময় অমর হয়ে থাকবেন আমাদের মাঝে। কনা লিখেছেন, ভাইয়া প্লিজ কনা, আচ্ছা আপনার প্রশ্নটি আমি এখনো পাইনি, আমি খুঁজে দেখব আপনার প্রশ্নগুলি, অবশ্যই আপনার প্রশ্নগুলি আমি পৌঁছে দিব। এরপর দেখতে পাচ্ছি শামীম লিখেছেন কথা বলতে চান, নাইমুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে। এরপরে আমাদের সঙ্গে আন্টি রয়েছেন, বারবার আন্টি চোখ ভিজে উঠছে আজকে, আপনাদের এসএমএস গুলি পড়ছেন তিনি, আপনাদের কমেন্টস গুলি পড়ছেন, আজ হয়তোবা প্রতিদিনই একজন সন্তান তার হারিয়ে যাওয়া সন্তানের কথা, একজন মা তার হারিয়ে যাওয়া সন্তানের কথা প্রতিদিনই মনে করেন, আজ হয়তোবা খুবই বেশি মনে পড়ছে আপনাদের এসএমএস এর কারণে, আপনাদের এই ভালোবাসা আপনারা তাকে জানাচ্ছেন এজন্য। আচ্ছা জয়, তিনি ফ্রিল্যান্সার একজন সিনেমাটোগ্রাফার, তিনিও কথা বলতে চান আন্টির সঙ্গে, আমরা চেষ্টা করব জয় এস এম জয় আপনার সঙ্গে কথা বলতে। এরপর দেখতে পাচ্ছি রাকিবুল হাসান হ্যাপি, তিনি শরীদপুর থেকে লিখেছেন, মা আমি কিছু লিখতে পারলাম না, আমার যত অনুভূতি আছে আপনাকে নিয়ে, সালমানকে নিয়ে,
আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, লিখতে হবে না।
জি, এরপর দেখতে পাচ্ছি টঙ্গী থেকে লিখেছেন আলিম, এরপর রিয়াদ, জিনান কথা বলতে চান, জিনান অনেকগুলি এসএমএস করেছেন,
সবাই মা বাবাকে নিয়ে বসে শুনছো আমি দেখছি, থ্যাংকস ওই মা বাবাদের যারা সবাই একসঙ্গে বসছেন এবং একসঙ্গে বসেছো বলে বাচ্চাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আজকাল কিন্তু বাচ্চারা, তোমরা সব বাচ্চারা কেন কম্পিউটার নিয়ে একা একা বসে থাকো আমাকে বলো, আমি যেমন একা, আমি একা হয়েও কিন্তু কম্পিউটার নিয়ে একা বসি না, সবার মাঝখানে বসি, আমার ছোট্ট একটা দাদা ভাই আছে, ও আমাকে জান ডাকে, ও জান জান জান, আর আমি দুজনে কম্পিউটারে খেলতে থাকি, তোমরা যখন কম্পিউটারে বসো, ঘরে মা থাকলে মাকে কম্পিউটার শিখিও, মার কাছে বসিও, এই ভালোবাসা কোথাও পাবে না, এই ভালোবাসা কেউ দেবে না, তোমরা বাবা মাকে বুড়ো হয়ে গেলে, একটু বয়স হয়ে গেলে মনে করো দরজা বন্ধ করে কম্পিউটারই সব, না রে এগুলি কিচ্ছু না, যখন মা বাবার কাছে বসে কম্পিউটার নিয়ে খেলবে, কথা বলবে, দেখবে লাইফটা অন্যরকম, দরজা খুলে কম্পিউটার চালাও, একে কেউ একা বসে থেকো না, যারা অনেক আছে ইঞ্জেকশন নেয়, অনেকে আমার জানা মতো অনেক জানাশোনা বন্ধু বান্ধবের বাচ্চারা অনেক কিছু খায়, কেন খাও, ঘরে মা বাবা থাকতে বাইরে গিয়ে বাজে বাজে বন্ধু বান্ধবের কাছে, বরং যারা খায় তাদের নিষেধ করো, আমার 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 কসম, তোমাদের আমাকে যদি একটু ভালোবাসো, সালমানকে যদি একটু ভালোবাসো, আজকে হয়তো অনেকেই শুনছো যারা এগুলো ইউজ করো, প্লিজ তোমরা এগুলি টাচ করবে না, তাহলে সালমানকে ভালোবেসো না, তোমরা কেউ মাদক খাবে না, কেউ নামাজ ছাড়বে না, যারা এগুলি করে নামাজ পড়ো, দেখবে আল্লাহ তোমাদের ভালো রাস্তা দেখাবে, আমার জানাশোনা অনেক ঘরে এগুলি হচ্ছে।
জি, আচ্ছা লিখেছেন, যতদিন পৃথিবী থাকবে ততদিন সালমান থাকবে আমাদের হৃদয়ের মাঝে, বাংলার বুকে, আমরা সালমানকে খুব বেশি মিস করছি, লিখেছেন আমাদেরকে আল মামুন, শফিক, তারাস এবং খুশিমত বনি। এরপর ওভি কথা বলতে চান, আন্টি সালাম নেবেন, আমি রাজীব, সালমানের অনেক বড় ভক্ত, আপনার কাছ থেকে আরো গল্প শুনতে চাই সালমান সম্বন্ধে। আন্টি আমরা গানগুলি শুনছিলাম, কখনো শুটিং এ লোকেশন, শুটিং লোকেশনে কি যেতেন?
হ্যাঁ হ্যাঁ, গিয়েছি অনেক জায়গায়, অনেক জায়গায় সব সময় যেতাম, তো মাঝে মধ্যে ছোটটার পরে পড়াশোনা থাকলে যেতাম না, পরীক্ষা থাকলে যেতাম না।
কেমন ছিল লোকেশনে সালমান শাহ? প্রোডাকশন ইউনিটের সঙ্গে তার যে সম্পর্ক,
তার পরিবার একদিন গই বোধহয় যে ফাইটিং করে, ও ফাইট শিখাতে আসতো, তো ফাইট শিখাতে একদিন এসে বাসে নালিশ দিচ্ছে, আন্টি সালমান ভাইকে আমি আর শিখাবো না, আমি আর ওর কাছে যাবো না, বলে কেন, বলে আমি তো ওকে শিখাই, শিখাই বলে কি ও আমাকে যখন মারে অনেক জোরে মেরে দেয়, আমি তো তুমি ব্যথা পাও কেন, বলে ও বলে কি শালা তুমি আমাকে শিখাইছো, আমি বললাম তুমি ওকে কেন মারলা, তোমাকে মেরে দেখাবো না আমি কতটা শিখছি, কয় না আন্টি ও ইচ্ছা করে মেরে দেয় আমাকে, এগুলি ফান করতো এবং ওগুলো তার জান ছিল, এখনো একটা স্পট বয়, আজকে কয়দিন ধরে খালি আম্মা আমি দেখা করবো, আম্মা আমি বলতেছে আর কানতেছে, কালকে বা পরশু ওকে টাইম দিয়েছি আমি আসবে,
মানে ইউনিটের সঙ্গে যত মানুষ থাকতেন সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল,
সবার সঙ্গে সাবানা মাঝে মাঝে আমাকে ডাকতে ভাবি আসেন তো ভাত খাবো আজকে মজা করে, আমরা বসলে একখানে খুব গল্প হতো, একদিন সাবানা খুব মজার ঘটনা করেছিল, আমি ঢুকেছি মনে পার্পল কালার একটা শিফন শাড়ি পরে, আমি বাইরের থেকে আসছি, এসে ইমন বলছে তুমি স্টুডিওতে চলে এসো সোজা, আমরা এখান থেকে চলে যাব, আমি ঢুকতেই সাবানার দিকে বলতেছে এই দাঁড়ান দাঁড়ান আমার চুল পাকাবেন না, আমি আমি ভাবছি ওরা ওরা কথা বলছে, দাঁড়ান দাঁড়ান আমার এই ভাবি এদিকে আসেন এদিকে আসেন, তাড়াতাড়ি আমাকে দৌড়ে টেনে নিয়ে বলছে দেখো তো সালমানের মার চুল পাকছে নাকি, আমার চুল তোরা পাকাবি কেন, তখন শুনছি তর্ক চলছে যে না এখানে আপনাকে সিনের সিকোয়েন্সের প্রয়োজনে চুল পাকাইতে হবে, বলে না অসম্ভব আমি চুল পাকাবো না, সেসব পাকতে পাকাতে দেয় নেই।
আজি বিভিন্ন লোকেশন আপনি গিয়েছেন, তার তার কাজ দেখেছেন, নিশ্চয়ই গর্ব হতো যে তার কাজে, অনেক সময় তো দেখা যায় যে একটা শট নিতে হয়তো কতগুলি টেক দিতে হতো, সেক্ষেত্রে আপনি তো তার পারফরমেন্স খুবই স্যাটিসফাইড ছিলেন নিশ্চয়ই,
ওর কোন টেক দুইবার দিতে হয় না, অনেক সময় নায়িকার কারণে তখন বলতো ধরি আর কতক্ষণ বই করে অপেক্ষা করবো, একবার বইলে ফেলা ভালো হবে, ও নিজেই বলতো
কোয়ার্টিস্টের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল,
কোনোদিনই আমি নিজে পলিটিক্স করি, হ্যাঁ আমার কাছে কিন্তু দেশের কাউকে বাইরের মানুষ মনে হয় না, আর আমরা যে যে সংগঠনই করি কোনোদিন তাদের তো আমার ক্ষতিও করে ফেলতেছে কিন্তু আমি বিশ্বাসই করি না, আই ক্যান বিলিভ ইট, এবং আমার ছেলেও ছিল ওরকম, ওইগুলোই তার সবকিছু, আমার মনে আছে শুটিং এ ছিলাম কক্সবাজার বোধহয়, আমার নানি মারা গেছেন, আমার নানিকে খুব ভালোবাসত, সে খবর পেয়ে শুধু একটু সময় কান্দলো, ওর এই খবর পেয়ে ওরাই শুটিংটা উই করে দিয়েছেন, অফ করে দিলে রাত্রে আমরা ব্যাক করলাম, কিন্তু তার তার কারণেই পুরো ইয়ে, সে কিন্তু বলে নাই যে না আমার মন খারাপ আমি শুটিং করব না, অটোমেটিক সবার মন খারাপ হয়ে গেছে, সম্পর্ক তো এতটাই ছিল,
তার ভালো লাগা খারাপ লাগা সবাই ওইভাবে
গুরুত্ব দিতেন সবাই।
ওকে, মানি গাজীপুর থেকে লিখেছেন যে ভাইয়া মাকে বলে দিও তার যে বিচার তিনি অবশ্যই পাবেন, এবং মা আমি অবশ্যই আপনার পাশে থাকবো
আলহামদুলিল্লাহ।
আচ্ছা আন্টি, আরো একবার যদি মনে করিয়ে দিতেন যে সালমানকে আপনারা বিশেষ একটা দিন আগামী 17 ডিসেম্বর আপনারা সবাই মিলে, সালমান আপনি বিশেষ করে আয়োজন করেছেন এবং সালমান ভক্তদের সঙ্গে আপনারা সারাটা দিন কাটাতে চান।
হ্যাঁ হ্যাঁ, এটা 17 ডিসেম্বর দুপুরে তোমরা যারাই উঠো সকালে 1টার মধ্যে পৌঁছে যাবে, 1টার থেকে ভক্তদের আলোচনা গান বাজনা শুরু হবে, 3টা থেকে আমরা মঞ্চে উঠবো, সুতরাং আমি সেখানে থাকবো, তোমরা সেখানে থাকবে, সেখানে বয়স্ক ভক্ত থাকতে পারেন, ও ভক্ত মানে আপনাদের ভালোবাসার ছেলে তাকে দেখতে আসবেন, সেরকম যার যার সিকিউরিটি তার তার নিয়ে আসবেন, এখানে যেন কোনো কিছু উল্টাপাল্টা না হয়, আবার বলছি রেজিস্ট্রারি মাঠে ব্রিজ থেকে পুরনো ব্রিজ থেকে নামলেই সামনে দেখা যাবে মঞ্চ, বা আগের দিন বলা হবে পত্রিকায় আসবে, কাল পরশু পত্রিকায় চলে যাবে, কালকে অথবা পরশু দিন পত্রিকায় পাওয়া যাবে, অনলাইনেও বলা হবে, আমাদের মিডিয়া পার্টনার থাকবে বোধহয় চ্যানেল আই, 24, মাই টিভি, অনেকেই এদের মালিকরাও অনেকেই উপস্থিত থাকবেন, আগুন গান শোনাবে প্রথম ছবির গান আগুন, যার সাথে সালমানের সবচেয়ে বেশি গলা মিলত, সে আগুন উপস্থিত থাকবে, আরো থাকবে অনেকের নাম আমি বিশেষ করে বলছি না, ইচ্ছে করে বলছি না, থাকবে কিছু সারপ্রাইজ।
জি অবশ্যই, আবার এমন হতে পারে যে অনুষ্ঠানের দু একদিন আগে থেকে পত্রপত্রিকা আমরা জেনে গেলাম,
জেনেও যেতে পারো এটা আউট হয়ে যায়, আমি চাই তোমাদের একটা চমক দিতে, একটা মজা করতে তোমাদের সাথে,
জি,
এবং এটা সম্পূর্ণ নন পলিটিক্যাল, এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারে, আবার কেউ নাও থাকতে পারে, আমি কিন্তু আমি খুব সাধারণ মানুষ, আমি সাধারণভাবে করছি, আমার প্রিয় ভক্তরা আমার প্রিয় পরিবারের লোকরা আপনাদেরকে বলছি, আপনাদের দেখার জন্য আমি এই অনুষ্ঠানের আয়োজন করেছি, আর কোনো কারণ নেই, আর সালমান শাহর হত্যার বিচার তো আপনি আমি সবাই চাই, অবশ্যই চাই, সেখানে একখানে হলে একটা ঘরে মানুষ যখন বসে পরিবার মিলে তখন অনেক আলোচনা হয়, ঠিক সেই আলোচনাটাই সেদিন হবে, এর বেশি কিছু না।
জি, স্বর্ণা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, আন্টি সালাম নিবেন, সালমান শাহকে আমি অনেক ভালোবাসি, আমার আজও মনে পড়ে সালমান শাহের মৃত্যু সংবাদটি, আমি যেদিন পাই আমি সেদিন খুব কেঁদেছিলাম। আন্টি, এই যে মৃত্যু সংবাদটি অনেকে পেয়ে, আমাদের গত একটি এপিসোডে সালমান শাহকে নিয়ে যে এপিসোডগুলি করেছি দুটির মধ্যে কোন একটি এপিসোডে আমরা একটা ফোন কল পেয়েছিলাম, একটা মেয়ে আমাদেরকে ফোন করেছিল, আমি দুঃখিত তার নামটি মনে করতে পারছি না, সে তার বোনের কথা আমাদেরকে শেয়ার করেছে যে এই মৃত্যু সংবাদটি পাওয়ার পর থেকে তার বোন মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে এবং এখন পর্যন্ত সে একজন মানসিক রোগী এবং তিনি স্বাভাবিক অবস্থায় নেই।
কোথায় সে?
আমরা জানি না তিনি আজকে এই মুহূর্তে শুনছেন কিনা, যদি আপনি শুনে থাকেন আপনি অবশ্যই আমাদেরকে
আমার ফোন নম্বরে তোমাদের মাধ্যমে যোগাযোগ করলে আমি যদি সম্ভব হয় ওকে দেখে যাব। আমি দোয়া করব আল্লাহ যেন ওর স্মৃতিটা ফিরিয়ে দেয়। তোমরা ওকে ভালোবাসো, ভালোবাসা দিয়ে ফেরানো যায়। ও আঘাত পেয়েছে, ভালোবাসা দিয়ে ফেরানো যায়। ও যেন ফিরে আসে, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেয়।
এই যে শকড ব্যাপারটা আজ আবারও দুঃখিত,
আমি কিভাবে বেঁচে আছি আমি তো বুঝি না।
জি আন্টি,
আমি কিভাবে বেঁচে গেলাম? আমি তো মরে যাওয়ার কথা। আমার ছেলে বলতো ছোটবেলা, বলতো তখন নোভালজিন পরম বোরালজিন অনেক পাওয়া যেত, বোরালজিন ছিল একটা ট্যাবলেট মাথা ব্যথার, একটু ঘুমে থাকলে বলতো মামনি তুমি কি মরে গেছো? মরে যেও না, তুমি মরে গেলে আমিও মরে যাবো, ওঠো ওঠো নোভালজিন খেয়ে নাও, বোরালজিন খেয়ে নাও। ও এটা করতো, ও মরে গেল, আমি কিভাবে বেঁচে গেলাম? তোমাদের জন্য হয়তো, বা তারকে দোয়ার করার জন্য হয়তো, আমি জানি না আমি কিভাবে বেঁচে গেলাম। দোয়া করো আমি যেন সুস্থ থাকি।
জি আন্টি, এই প্রশ্নটি করতে না চাইলে আমাকে একটু করতে হচ্ছে, যে মৃত্যু সংবাদটা যখন আপনার কাছে পৌঁছালো যে সালমান আমাদের প্রিয় নায়ক,
আর কোনো মৃত্যু সংবাদ আজও পৌঁছায় নাই, মৃত্যু সংবাদ পৌঁছায় নাই। আমার সিলেট যাওয়ার কথা ছিল, আমার রাজনৈতিক এলাকা ওটা, তো প্রতি শুক্রবারই আমি যেতাম, তো ওই দিনও যাওয়ার কথা ছিল, শুক্রবার দিন ছিল আমার যাওয়ার কথা ছিল। আগের দিন রাত্রেবেলা কথা বলেছি, রাত্রেবেলা সে আমার এখনো মনে আছে যে 8,000 টাকা ওই ছোট ভাই সারান ইভান ইভানের টিচারকে দেওয়ার জন্য, সে তার খুব একটা ইয়ে ছিল যে সে ভাইয়ের কিছু করবে, আমি পয়সা নিতাম না বলে সে রাগ করতো। সে মারা যাওয়ার পরে অনেক টাকা বেরিয়েছে আমার কাপড়ের ভাস থেকে, রাগ করে করে টাকা পাঠাতো, যেটা যে খামে দিত সেই খাম সহ আমি রেখে দিতাম, খরচ করতাম না। তো ওই টাকাগুলো পরে বেরিয়েছে, ওগুলো আমি অনেক গরিব মিসকিনকে দিয়েছি। ওই টাকা 8,000 টাকা দিয়ে পাঠিয়েছিল আবুলের মাধ্যমে। আমি রাগ করেছিলাম যে টাকা কেন, তোর মালিক কোথায়? বলে ভাইয়া শুটিং এ, বলছে এটা আগে রাখতে, আপনাকে ভাইয়া যাওয়ার সময় দেখা করবে। তো সকালবেলা আমি যাচ্ছি সিলেটে যাব, তো ওর মধ্যে আমার আগে আমার হাজবেন্ড বললেন যে আমি ওকে দিয়ে, ওর কিছু ইনকাম ট্যাক্সের কাগজ টাগজ দিয়ে গিয়েছিল, তো ওগুলো ঠিকঠাক করে উনি গেলেন ওখানে। গিয়ে তো অনেক কাণ্ড, এটা বহুবার বলেছি, উঠতে পারেন নাই, অনেকক্ষণ এরপরে উঠলেন, উপরে গেলেন ঘুমে, দেখা করতে দিল না, ও তারপরে ওখান থেকে আসলেন অনেকক্ষণ পরে। আসতে আমি তো রাগ করে আছি যে যেতে রোদ উঠে যাবে, দেরি হবে, কি কিছু জন্য দেরি করছে। আর সব থেকে অবাক কাণ্ড, আমি জীবনেও কোনোদিন এত খিদা অনুভব করি নাই কোনোদিন। ওদিন খালি মনে হচ্ছে আমার খিদা লাগছে, আমি খুব খাবো, বের হয়ে যাবো ওই মুহূর্তে, আমি বলছি না এখন যাবো না, আধ ঘন্টা পরে যাবো, তুই ফ্রিজ থেকে খানা বার কর, গরম কর, গরম করে সব খাবার নিয়ে খেতে বসলাম আমরা। ওর মধ্যে আমার হাজবেন্ড তখনও খেতে বসবে বসবে, হাত ধুতে যাবে, তখনই একটা ফোন বাজলো। তো আমি উঠতে যাবো, আমি ফোনটা ধরো, ও ধরছে। ধরার পরে আসতে আমি জিজ্ঞেস করলাম এত দেরি করলা কেন, বলে তোমার ছেলে ঘুমাচ্ছে উঠে না। বলে ঘুমাচ্ছে তো ঘুমাক, একটু রাগ করেই বলছি ঘুমাক, আমার কেমন একটা অভিমান আসছে। ওই বলে এসে খেতে বসলাম, তখন 12টা বেজে গেছে প্রায়, একটা ফোন আসলো, আমার গোগ্রাসে আমি খাচ্ছি, আমার জীবনে আমি এত খাই নাই, এই যে খেলাম পানি এক গ্লাস খাচ্ছি, ওর মধ্যে দেখলাম ও ফোন ধরলো, ধরে বলল কি, কেউ একজন ফোন করে বলছে ভাইয়াকে দেখতে দেখতে হলে তাড়াতাড়ি আসেন, ভাইয়ার জানি কি হইছে, এর বেশি কোনো খবর আজও পাইনি। গেলাম ওকে দেখলাম, ওকে নিলাম, বেরোয় আসলাম, ওরা স্বামীরা ছিল ঘরের ভিতরে, একটা একটু একটু কান্না শুনলাম, কি করতে উ করতেছে, কাউকে দেখলাম না। একটা মহিলা আমাকে বাধা দিল, বলল হু দ্য হেল ইউ আর, why you are here? আমি পরে জিজ্ঞেস করলাম যে who the hell you are, this is my home, my house. তারপরে ওকে নিয়ে আসলাম, এখানে লিফট নিচে নামে না, অনেক কষ্টে নামলাম। বাদল খন্দকার, এই বাদল খন্দকারকে ওখানে পেয়েছিলাম, বাদল খন্দকারকে জোর করে নিয়ে আসছিলাম গাড়িতে করে, মেডিকেল থেকে সে পালিয়ে গেছে, আজও আমার সামনে আসে নাই কেন। আচ্ছা একটা কথা এখানে বলতে হয়, আমি ইউটিউবে দেখেছিলাম ওমর সানি মৌসুমীর, মৌসুমী আমার কাছে খুব প্রিয় একটা মেয়ে, যদিও মাঝখানে ওদের ছবি টবি করে নাই, কিন্তু তারপরে মৌসুমী আমার ছেলের প্রথম নায়িকা, ওকে আমি মেয়ের মতোই ভালোবাসি, ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু ওমর সানিকে ওকে সবাই আমার কাছে প্রিয়, প্রত্যেকটা ছেলে, ফেরদৌস আমাকে তো মায়ের মতো জানে, তারপরে শাকিল, তারপরে আরেক রিয়াজ, এরা আমাকে সালাম করে গেছে ছবিতে যখন প্রথম এসছে, আমি সবার জন্য দোয়া করি। কিন্তু উল্টাপাল্টা কথা শুনলে একজন মা একজন মানুষ প্রতিবাদ না করে পারেন, আমার ছেলে চলে গেছে, আমি তো যাইনি, আমি তো বেঁচে আছি, আমি গুমও হইনি, অনেকে বলে আমি গুম হয়ে আছি, অনেকে বলে আমি বিদেশে পড়ে আছি, না আমি বিদেশে তো পড়ে থাকি না, আমার দেশে আমি আসি, আমার ছেলেকে লুক আফটার করি, আমি যাই আসি, আমি এতে কি ইউটিউবে দেখলাম ওমর সানি বলছেন যে সালমানকে একদিন চর মেরেছিলাম, ওমর সানির সঙ্গে আমার ছেলের তেমন কোন সম্পর্ক ছিল না, কুসম্পর্কও না সুসম্পর্কও না, খুবই আলাদা, ঠান্ডা, খুবই ঠান্ডা, তখন তো মৌসুমীর সঙ্গেই ঠান্ডা সম্পর্ক ছিল, আর ওমর সানির সঙ্গে তো কোনো উষ্ণ সম্পর্ক, ভাই ভাই সম্পর্কের কোনো প্রশ্নই উঠে না। উনি বলেছেন সালমান শাহকে একদিন চর মেরেছিলাম, কোনো ভালোভাবে ঠাট্টা মেরেও কেউ চর মারার মতন আমার ছেলে ছিল না, কিন্তু ওরকম সুযোগ দিত না, তার প্রেস্টিজ জ্ঞানটা খুব বেশি ছিল না। আমার অনুরোধ থাকবে উল্টাপাল্টা কথা বলবেন না, সালমান মরে যায় নাই, সালমানের লক্ষ কোটি ভক্ত আছে, ভক্তদের কারণে এই জিনিসটা আমি জানতে পেরেছি, আমাকে ফোনে ফোনে লন্ডনে আমাকে বিরক্ত করে মেরেছে, তারপরে তারা বলেছে ইউটিউবে ওই পেজে আপনি দেখেন ওমর সানি কি বলেছে, তা আমি জানতাম না, আমি তাকে খুঁজে বের করেছি। তারপরে ওমর সানি আরেকটা কথা বলেছেন মারাত্মক অবজেকশনেবল, আমি অবজেকশন দিচ্ছি, এতে আপনাদের ভক্তের সংখ্যা কমে যাবে, নিজেদের যেটুকু আপনারা কুড়িয়ে এনেছেন, আর সালমান শাহ যখন ছিল তখন কিন্তু আপনাদের আপনাকে বিশেষ করে অত কেউ খুঁজেই নেই, আপনি তখন ছবিও তেমন করতেন না, সালমান শাহ রেমুনারেশনের কাছে কেউ কিন্তু আসতে পারেন নাই, এটা অহংকার করে বলি নাই, তারটা সেই করে নিয়েছে আপনারা, আপনাদের ডিরেক্টর প্রডিউসাররাই তাকে বাড়িয়েছেন, নিশ্চয় প্রয়োজন ছিল সেই কারণে। এখানে আপনি বলেছেন ইউটিউবে যে সালমান একদিন এসে হঠাৎ আমাকে বলল সানি ভাই আপনার পকেটে কত টাকা আছে একটু দেন তো, বার করেন তো, তা আপনি বলেছেন আমার পকেটে এখন বেশি টাকা নেই, কেন তোর কি দরকার, তো তারপর বলেছেন আপনি, ও বলেছে আমার খুব দরকার আপনি টাকা বার করেন, আপনি বললেন 5-7 হাজার টাকা আপনার পকেটে ছিল, তখন কিন্তু 5-7 হাজার টাকা অনেক টাকা, এবং কয়েকজন নায়ক একসঙ্গে 5-7 হাজার টাকা পেত, আপনি কত পেতেন আপনি নিজে চিন্তা করেন, আমি মা আমি কিছু বলবো না, আমি আপনারও মায়ের সমান, আমি কিচ্ছু বলবো না, আপনাকে অপমান করলে আমার ছেলেকে অপমান করা হবে আমি মনে করি, সেজন্য আমি কিচ্ছু বলবো না, আর ডিউ টু মৌসুমী আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস। এইটার আপনি বলেছেন যে একটা এরপরে আপনি 7-8 হাজার টাকা তাকে দিয়েছেন, এবং সালমান তখন একটা মোবাইল আপনাকে দিয়ে বলছে আপনি এটা ব্যবহার করেন, মানে মোবাইলের বিনিময়ে আপনি তাকে 7-8 হাজার টাকা দিয়েছেন। ওমর সানি আমি একটা প্রশ্ন করতে চাই, আমি নীলাচৌধুরী তখন রাজনীতির তুঙ্গে, এবং আমার আমি জাতীয় পার্টি করি, আমি একটা ফকিরের দল করতাম না, আমারও একটা রেমুনারেশন রাজনৈতিক ভাবে ছিল, আমার স্বামী ম্যাজিস্ট্রেট, আমি একটা জমিদার বাড়ির মেয়ে, আমার বাড়ি ফকিরের বাড়ি ছিল না, অনেক বড় বাড়ি, অনেক বড় স্টাইল ছিল আমার, আমার ছেলে ফকিরের বাচ্চা ছিল না, আপনার কাছ থেকে 7-8 হাজার টাকা নিয়ে মোবাইলটা দিয়ে গেছে, মোবাইলটা তো আমার কাছে, তখন প্রথম সেলুলার যে ফোন যে সেলটা সিটি সেলের ফোন ছিল সেই ফোনটা তো আমার কাছে আছে, পুলিশকে আমরা জমা দিয়েছিলাম, আবার আমার কাছে ফিরে আসছে ওটা, তাহলে আপনার কাছে কোন ফোন সালমান বিক্রি করলো, এটা কি কেউ বিশ্বাস করবে, আপনি কেন হয়তো বাজে কথা বলতে গিয়ে নিজেকে খাটো করলেন, আমার খুব দুঃখ হচ্ছে, প্লিজ আমার অনুরোধ সবার কাছে, সালমান নেই মনে করে কেউ এহেন কথা বলবেন না, কিছু বানিয়ে বলবেন না, এতে আল্লাহ মাফ করবে না, একদম সমানাত্মক ক্ষতি হয়ে যাবে, এটা অভিশাপ আমার, আমার আমি রিকোয়েস্ট করে বলছি সালমান সম্বন্ধে এসব কথা বলবেন না, সালমান ফকিরের ছেলে ছিল না, ও রাজার বাচ্চার বাচ্চা ছিল, বাচ্চা ছিল, সে একটা সম্রাট ছিল, রাত্রে হেঁটে আপনারা শুটিং থেকে যান, পকেটের টাকা নিয়ে বাড়ি নিয়ে যান, আমার ছেলে পকেটে যায় যে টাকা থাকতো, এখনো পথগুলি যারা আছে আপনার ওই সংসদের সাইডে ওখানে গিয়ে জিজ্ঞেস করেন আমার ছেলে কত টাকা মানুষকে দিয়ে যেত, চকলেট টিন টিন কিনে নিয়ে রাতে একটার করে দিত, টাকাটা সুন্দর করে ঢুকিয়ে দিয়ে বলতো বাবা অনেক টাকা আছে এখানে সামলে নেবেন, অনেক বছর আমাকে দিতে হয়েছে সেই টাকাগুলো, আরো ঈদে ঈদেতে আমি আমার ছেলের জন্মদিনে ওখানে গিয়ে ল্যাংড়া লুলা ওদের কাছে গিয়ে আমি জন্মদিন করতাম, সানি আমি অনেক ভালোবাসি সবাইকে, আমি চাই না কোনো খারাপ কথা আমার ছেলে সম্বন্ধে বলেন, ভালো কথাও বলবেন না খারাপ কথাও বলবেন না, ও আপনাদের থেকে অনেক দূরে চলে গেছে, প্লিজ ফরগিভ হিম।
শ্রোতা, অন্ধকারের গল্পে আজকে আমাদের সঙ্গে রয়েছেন চিত্রনায়ক সালমানের জননী নীলা চৌধুরী, তিনি একজন মায়ের জায়গা থেকে তিনি তার বক্তব্য দিয়েছেন। আপনারা সবাইকে বলবো যারা ফোনে কথা বলতে চান, আপনাদের অনুভূতি শেয়ার করতে চান, আমাদেরকে ফোন নাম্বারটি পাঠাতে পারেন, আর যারা SMS পাঠাতে চান তাদেরকেও বলবো, আপনাদের SMS গুলি আজকে আমরা তো সবগুলি আজকে হয়তোবা লাইভ পড়তে পারবো না, ততটা সময় হয়তোবা আমরা পাবো না, আমাদের অনুষ্ঠান আর মাত্র অল্প কিছুটা সময় চলবে। আপনাদের এসএমএস গুলি আমরা প্রিন্ট আউট করে আন্টিকে দিয়ে দিব, আন্টি যাওয়ার সময় এগুলি নিয়ে যাবেন। আমরা অনেক ছবি দেখতে পাচ্ছি সালমান খান, সালমান শাহের বিভিন্ন সময়কার বিভিন্ন চলচ্চিত্রের বিভিন্ন ছবি আপনারা পোস্ট করছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সঙ্গে এই ছবিগুলি রয়েছে এবং আপনারা সেগুলি পোস্ট করছেন।
কিন্তু দয়া করে
আন্টি আমি একটু বলতে চাই, দয়া করে মৃত ব্যক্তির কোন ছবি আপনারা পোস্ট করবেন, আপনারা পোস্ট করছেন, এগুলি দেখতে খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে আমাদের। আজকে সেই ব্যক্তিটির মা আমাদের সামনে, তার সামনে তার সন্তানের সেই ছবিগুলি অবশ্যই আপনি পোস্ট করবেন।
লাশের ছবি দিতে হয় না, গুনাহ হয়।
জি,
এটা ছাপাবার জন্য তোলা হয়েছিল না, ওটা মামলার কারণে তোলা হয়েছিল, কবরে তুলেছে এটা ঠিক না।
জি, এগুলি দয়া করে আপনারা পোস্ট করবেন না, একজন মায়ের জন্য এটা খুবই কঠিন যে তার সন্তানের মৃত মুক্তি।
এখানে একটা ঘটনা আছে, সাংবাদিক ছিল মুরাদ, ওয়াহিদ মুরাদ, ওই তখন গিয়েছিল, কিন্তু সালমানের মৃত্যুর সময় আমাদের সঙ্গে গেছে, সে কবরে ছবি তুলতে ক্যামেরা ইয়ে করেছিল, এসে ওখান থেকে এসে মাজার থেকে এসে সরাসরি আমার পায়ে ধরে কান্না শুরু করেছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তুমি কাঁদো কেন? বলে আমি অনেক ভুল করে আসছি। বলে কি ভুল? বলে যে আমি ছবি তুলতে গেছিলাম ভিতরে, আমার সমস্ত ক্যামেরার সব রিলটা জ্বলে গেছে। চিন্তা করতে পারছেন কি অক্ষমতাটা ওখানকার। এরপরে এই কি বলবো, তোমাদের খারাপ লাগে না এগুলো দেখলে?
আন্টি জানেন সালমান শাহ যখন আমাদের ছেড়ে চলে যান, তখন আমরা বন্ধুরা প্রতিদিনই তার পরপর মানে প্রতিদিনই নিউজ পেপার পড়তাম, আর আশায় থাকতাম যে সালমান শাহ আজ হয়তো ভালো আছেন, তিনি আমাদের ছেড়ে যাননি। এমন অনেকেই প্রতীক্ষায় ছিলেন যে খবরটি যেন গুজব, খবরটি যেন সত্যি না হয়, খবরটি যেন সত্যিকারে এমন না হয় যে আমাদের এই প্রিয় নায়কটি আমাদেরকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। টিনিয়া ক্যান্টনমেন্ট থেকে রয়েছেন, যে এসএমএস করেছেন, আমরা চেষ্টা করবো টিনিয়ার সঙ্গে কথা বলতে। আমরা এই মুহূর্তে বোধহয় একজনকে ফোনে পেয়েছি, তার সঙ্গে আমরা কথা বলবো। তিনি রয়েছেন শাহিদা নোয়াখালী থেকে। হ্যালো শাহিদা, শুনতে পাচ্ছেন?
জি শুনতে পাচ্ছি ভাই, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম, অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে শুনছেন, আমাদেরকে এসএমএস করেছেন। আমরা জেনেছি যে এই মুহূর্তে আপনার সংগ্রহে সালমান শাহের এখনো এতদিন পরও আপনার সংগ্রহে 450টি ভিউ কার্ড রয়েছে। নিশ্চয়ই খুব ভালোবাসার একজন ছিল, খুব প্রিয় একজন মানুষ ছিলেন, তাকে নিয়ে কোনো অনুভূতি আপনি যদি শেয়ার করতে চান করতে পারেন, তার মা তার জননী আজকে আমাদের সঙ্গে।
জি ভাইয়া, অনুভূতির কথা কি বলবো, সে হচ্ছে আমার ড্রিম বয় সালমান, সে আমার লাইফের ফার্স্ট প্রেম, আমি তাকে এত বেশি পরিমাণ ভালোবাসি আপনাদেরকে বুঝাতে পারবো না। সে আমি টিনেজ লাইফ থেকে তার পিকচার গুলা কালেকশন করছি, এখনো আমার কাছে পিকচার গুলো অতি যত্নে আছে। আমি সালমান শাহকে অনেক ভালোবাসি, ও আমার খুব 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 প্রিয় একজন মানুষ, প্রিয় একজন ব্যক্তি, প্রিয় একজন নায়ক। তার অভিনয়, তার বয়স, তার হাসি, তার সবকিছু আমার কাছে ভালো লাগে, অনেক অনেক পছন্দের একজন মানুষ সে। আমি তাকে অনেক অনেক পছন্দ করি, তাকে অনেক ভালোবাসি, এখনো ভালোবাসি, সব সময় তার গান শুনি, তার মুভি সব সময় দেখি।
জি শাহিদা, আমরা আপনার একটা ছবি আমরা পেয়েছি, আমাদের সংগ্রহে রয়েছে, আমাদের প্রোডিউসার সাদেক সামি আমাদেরকে দিয়েছে ছবিটি, আপনার একটা ছবি, বিছানা ভরে সালমানের সব ছবি এবং আপনি বসে আছেন।
জি
আন্টি এই ছবিটি দেখছেন, আপনি চাইলে আন্টির সঙ্গে কথা বলতে পারেন।
জি আমি আন্টির সাথে একটু কথা বলতে চাই।
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন আপনি?
হ্যাঁ ভালো আছি মা।
জি আন্টি, আপনি বলবো, আমি আপনার পা ধরে আমি যদি কখনো সালাম করতে পারতাম,
তুমি কি মা হয়েছো?
জি আমি মা হয়েছি।
তাহলে তুমি বুঝতে পারছো আমি কেমন আছি?
জি আন্টি আমি বুঝতে পারছি, আপনি এত ভালো এত সুন্দর একটা ছেলে জন্ম দিয়েছেন আন্টি, আপনার মতো মানুষ হয় না আন্টি। আপনাকে যদি কখনো পা ধরে সালাম করতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম।
না না, দোয়া করো সালমানের জন্য, তুমি জিয়ারত করো, পায়ে ধরে সালাম লাগবে।
আন্টি আমি সালমানের কবরে গিয়েছি,
কবরে যাবে না, কবরে যাবে না। একটা কথা বলি সবার উদ্দেশ্যে, মেয়েরা কবরে যাবে না, তোমরা নিশ্চয়ই, আমরা একটা ইসলামের একটা কথা আছে, একটা হাদিস আছে বা একটা কথা আছে যে আমরা মুসলমানরা অনেক কিছু করতে পারি না সওয়াবের জন্য, আবার অনেক কিছু করতে গিয়ে, অল্প একটু করতে গিয়ে গুনাহ হয়ে যায়, গুনাহ বেশি করে ফেলি। সেই জন্য মাজারে যেও না, ওই মাজারে মেয়েদের
সালমানের জন্য একটু গুনাহ করলাম।
না 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 না,
তুমি আল্লাহটা দেখার জন্য
আমার কথা শোনো, তুমি ভালোবাসো যেহেতু, আমার কথাটা শোনো,
তুমি নিশ্চয়ই চাও না তোমার তোমার আদরের মানুষটা কষ্ট পাক বা আল্লাহ তার উপর নারাজ
না, সেটা চাই না আন্টি। আমি নামাজ পড়ে সালমানের জন্য দোয়া করি, দোয়া করি সালমানের জন্য। আমি তাহলে সবসময় মৃত্যুবার্ষিকীতে ফকির খাওয়াই আর কি।
হ্যাঁ ঠিক আছে, ফকির খাওয়াবে না তুমি, একশো বার আলহামদুলিল্লাহ পড়ে মোনাজাত করো, ওইটাই হয়ে যাবে, ফকির খাওয়াই দিও, ঠিক আছে? একজন দুজনের জন্য বেশি করে খাওয়াতে হবে না, তোমার সামর্থ্যের উপরে যেও না।
দুই আন্টি আমি আমার অ্যাবিলিটি অনুযায়ী,
সেটাই তুমি নিজে পড়ে দোয়া করবে, সেটা বেশি চাই আমি। আর এই যে ছবি, এত ছবি, তোমার সংসার আছে, তোমার তোমার বাচ্চা কাচ্চা আছে, তুমি এত ছবির নিচে পয়সা খরচ না করে যতটা ছবি প্রিন্ট করবে ততটা ছবিতে কিন্তু প্রাণ দিতে হবে।
আন্টি এতগুলি ছবি বোধহয় যখন সালমান আমাদের মাঝে ছিলেন
তখন থেকে জমা করেছে,
তখন থেকে তিনি
বোধহয় জমা করেছেন। এগুলো আমার বিয়ের আগের কালেকশন আর কি, আমি এগুলো টিনেজ লাইফে আমি কালেকশন করেছি।
ঠিক আছে, এগুলো সব ঢেকে রেখে দিয়ে তুমি আজকে থেকে আন্টির কথা শুনে নামাজ পড়বে, পারলে তাহাজুদের নামাজ পড়বে, তখন তার কথা যা বলবে আল্লাহ বলছেন আমি কবুল করব। তোমার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, ওর জন্য ভালো হবে, ঠিক আছে? নামাজ ছাড়বে না সালমানকে, যদি ভালোবেসে ছাড়ো থাকো তাহলে নামাজ ছাড়বে না, ওকে? বাকি সব ঠিক আছে, ভালো থেকো।
ওয়ালাইকুম
সালাম।
কথা হচ্ছিল সালমান শাহের একজন পাগল ভক্তই বলতে হয়, তিনি ভীষণ লাকি যে তিনি তার ছবিটি আন্টিকে দেখাতে পেরেছেন। আমরা সেই ছবিটি আমাদের ফ্যান পেজে আমরা পোস্ট করব কিছুক্ষণের মধ্যেই। ছবিটি এমন একটা বিছানার পাশে বসে রয়েছেন,
এমনই একটা ঘটনা ঘটেছিল একবার বিএনপির একটা মিছিলে, আমাদের মীরাবাজার ছিল ধানমন্ডিতে, ওর পাশেই একটা ছেলে সজল নাম রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা মিছিল থেকে গুলি খেয়ে সে মারা যায়। তো যেহেতু আমাদের পাড়ার আমার পার্টি থেকে বলা হয়েছে, তখন আমি জাতীয় পার্টিতে ছিলাম, যে আমাকে যেতে ওখানে, আমি গেলাম এত লোকজনের মাঝখানে, আমি কল্পনাও করিনি যে ঘটনাটা আমার জীবনে ঘটবে। আমি ঢুকেছি, আমার সঙ্গে লোকজন আগে গিয়ে বললেন যে অমুক এসছেন, আমার নাম বলার মাত্রই গেটটা খুলে গেল এবং তার বাবা মা দুজনে বাইরে এসে আমাকে ঘরে নিয়ে, আমি বুঝতে পারলাম না, বললেন এদিকে আসেন এদিকে আসেন, এটা আমার ছেলের রুম। আমি কিছুই বুঝতে পারলাম না যে কেন ওখানে নেওয়া হচ্ছে। ঘরে ঢুকে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, ছেলেটার চার দেওয়ালের মধ্যে পায়ের নিচ থেকে উপর পর্যন্ত সালমানের ছবি, অসংখ্য ছবি। এটা নিয়ে নাকি বহুবার রাগারাগি হয়েছে, সে বলছে এভাবে এখান থেকে সরাইলে আমি রুম থেকে চলে যাব। সে ঘুমাতে পারে না, আবার মাথার দিকে নাই, কিন্তু মাথার দিকে যেহেতু সে মাথা দিলে দেখতে পারবে না, শুধু শিওরটা শীতানটা বাকি, বাকি সব দিকে সালমান শাহের ছবি। আর ওখানে মরাবাড়িতে মনে হলো কি জানো, যে মরার কান্না ভুলে গিয়ে তারা সজলের পরিবর্তে আমাকে খাওয়ানো শুরু করলেন। আমি কাঁদবো না হাসবো আমি কিচ্ছু বুঝতে পারলাম না, এই ভালোবাসা জীবনেও পাওয়া যাওয়ার কথা না।
ডলি মুগ্ধা থেকে লিখেছেন, আন্টিমণি আজ আমার সাথে কথা না বলতে পারলে অন্তত পারলে একটু বলবেন। আচ্ছা আচ্ছা, রিকোয়েস্টটা রাখবেন, আমরা চেষ্টা করবো ডলি আপনাকে ফোনে কানেক্ট করতে। আসলে আপনার মতো করে আরো অনেকেই রয়েছেন, হয়তোবা সবাইকে আমরা ফোনে নিতে পারবো না, কিন্তু আপনাদের যে SMS গুলি আপনারা পাঠাচ্ছেন সেগুলি কিন্তু আন্টি নিয়ে যাবেন, সো আপনারা SMS ও আপনাদের কথাগুলি জানাতে পারেন 16260।
ডলিরা ভালো থেকো, ডলি মানে পুতুল, আমার সব পুতুলেরা ভালো থাকো, ভাইয়ার জন্য দোয়া করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, বারবার বলছি নামাজ পড়ো, নামাজ পড়লে ভাইয়াকে কাছে পাবে, নামাজ পড়ো।
এবং আমরা সবাই তার জন্য অনেক অনেক দোয়া করবো, অনেকে দোয়া করে অনেক SMS পাঠিয়েছেন। চলছে অন্ধকারের গল্প আমাদের বিশেষ এপিসোডে, আজকে আমাদের সঙ্গে রয়েছেন সালমান শাহের, আমাদের সবার প্রিয় কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের জননী নীলা চৌধুরী। আমি জুয়েল আপনার সঙ্গে, শুনছেন ঢাকা FM 90.4, 12:52 মুহূর্তের সময়। ফাহিম লিখেছেন, নীলা আপা আপনাকে সালাম জানায়, আপনি সালমান বই কিনে, সালমান ভাইয়ের আচ্ছা বই কিনে তার জীবনের কাহিনী পড়ি, আচ্ছা তিনি সালমানের বই কিনে তার জীবনের কাহিনী পড়েন, অনেক ভালো থাকবেন প্লিজ আমাকে, আচ্ছা ফোন দিলে তিনি অনেক খুশি হবেন, চেষ্টা করব আমরা। ফাহিম,
বই কিনে আপনি বই পড়েন, সালমান শাহের বই পড়েন, আমাকে আপা বলেছেন, ভাই হিসাবে আমি অনুরোধ করব, কতটা ভালোবাসেন বই পড়ে, আপনার কেমন লাগলো, কোনটা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো, এগুলো নিয়ে আপনি লেখেন। আগামী 21 ফেব্রুয়ারিতে আমি ভক্তদের বই চাই, আমাদের প্রিয় সালমান, আমার প্রিয় সালমান, সালমান শুধু সালমান, ভালোবাসার সালমান, প্রেমিক সালমান, বই দেখতে চাই আমি 21 ফেব্রুয়ারি, যেন বইয়ে বইয়ে ভরে যায় সালমানের নামে, সালমানের ছবিতে, সালমান সম্বন্ধে যা তোমরা জানো লেখো আমাকে জানাও।
জি, এবার আমাদের কিছুদিন সালমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এখানে একটা আমাদের ঢাকায় আপনি তখন বোধহয় দেশের বাইরে ছিলেন, সালমান উৎসব হয়েছে, সালমান স্মরণ উৎসব, তার ফিল্মগুলি দেখানো হয়েছে বলাকার সিনেমা হলে।
ধুলি কমিউনিকেশন করেছিল,
জি,
ওরা আমার সঙ্গে দেখা করেছে, আমি তাদের সঙ্গে গ্রেটফুল এবং খুব ভালো ছেলে ওরা,
জি। এবং সেখানে আমরা যতটুকু দেখেছি মানুষের সাড়া সালমানের প্রতি, তাদের এখনো এখন পর্যন্ত তাদের যে ভালোবাসা রয়েছে, তাদের যে অনুভূতি রয়েছে, আমরা সেখানে দেখেছি ভক্তদের কি পরিমাণ সাড়া পড়েছিল। সো আমি মনে হয় আশা করতেই পারি যে আপনার যেটা দাবি, আপনার যেটা চাওয়া আপনার সন্তানদের কাছে, তারা সালমানকে নিয়ে বই লিখবে, বইটি প্রকাশ করবে এবং আগামী বইমেলা সেটা
আমি সেটা দেখাতে চাই সবাইকে যে সালমানের বইতে ভরে গেছে 21 ফেব্রুয়ারি মেলা। তারপরে ডুলি কমিউনিকেশন তোমাদের ভক্তদের জন্য, সিলেটের ভক্তদের জন্য বলি, জানুয়ারি মাসে আবার এই 7 দিন ব্যাপী তোমাদের জন্য এই অনুষ্ঠানটা সিনেমা হল নন্দিতাতে হবে, দেখানো হবে। একসঙ্গে ডিসেম্বর মাসেই হতো, কিন্তু একসঙ্গে দুটো অনুষ্ঠান হলে আমরা সামাল দিতে পারবো না, তোমরা বঞ্চিত হবে অনেকেই, সে কারণেই আমরা বিজয়ের মাস আর করলাম না, জানুয়ারি মাসে তোমরা এই ছবি দেখতে পারবে। আমি আশা করব আমাদের প্রত্যেকটা জেলাতেই হয়তো সম্ভব হলে, অনেক কষ্টসাধ্য তো সম্ভব হলে, আমরা সবাই আবার সব জেলাতেই চালাবার চেষ্টা করব। আর আমার অনুরোধ থাকবে ফিল্মের ডাইরেক্টর প্রডিউসার সবার সঙ্গে, আমার সালমান নেই, আমি তো আছি, আপনারা কেন আমার সঙ্গে দেখা করলেন না, কেন আমার সঙ্গে দেখা করেন না, আমার সালমান তো আপনাদের উপকার করে গেছে, কোনো ক্ষতি তো করে নাই, বা আমি তো আপনাদের কাছে কোনো পয়সা চাই নাই, আপনারা আমার ছেলের ছবিগুলোকে কেন এইভাবে এদিকে ওদিকে ফেলে রেখেছেন, 5 বার 7 বার করে বিক্রি হয়েছে ছবিগুলো, কেন সেগুলো আর্কাইভে স্থান পাচ্ছে না, আপনারা কি এই মানুষদেরকে জবাব দিতে পারবেন যে তার ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের স্বার্থ উদ্ধার হয়ে গেলে পরে ছবিটা ফেলে দেবেন, এমন তো কথা ছিল না, যে মানুষটা আপনার যিনি প্রডিউসার ছিলেন, যিনি ডিরেক্টর ছিলেন, আপনাদের পরিবারের দিকে তাকান, তাদের অন্তরে সালমান শাহ আছে, ছবিগুলো নষ্ট করে দিলে সালমান হারাবে না, হারাবে না, কোনোদিন হারাবে না, হয়তো ওই যে সিডি, যেগুলো সিডি গুলো রয়েছে, বাজে ছবি, বাজে প্রিন্ট, এগুলো দর্শক দেখবে, তবু হারাবে না। আমার অনুরোধ, প্লিজ, আপনারা আমার ভাই, সালমান আপনাদের মামা ডাকতো, ছবিগুলো আর্কাইভে জমা দেন, ভালোভাবে ছবিগুলোকে রাখেন, ভবিষ্যতে আপনাদের আরো উজ্জ্বল হবে, বিগত যখন দেখবেন তখন ভবিষ্যৎ ও তখন হবে পাস্ট, প্রেজেন্ট এবং অতীতের ছবি দেখে আপনারা উপকৃত হবেন, প্লিজ আপনারা এগুলো সংরক্ষিত করেন, সম্ভব হলে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি দেখা করতে চাই, কথা বলতে চাই।
সোহেল, তিনি সৈয়দপুর থেকে লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি সোহেল দারুণ একটি কথা লিখেছিলেন, আমি এই মুহূর্তে এবার হারিয়ে ফেলেছি, আসলে এত এত SMS আসছে আমাদের এখানে একের পর এক, তবে অনেকেই লিখছেন যে SMS-টা যেন পড়া হয়। আবারও মনে করিয়ে দিই আমাদের আজকে যিনি অতিথি রয়েছেন নীলা চৌধুরী, আমাদের প্রিয় নীলা আন্টির কাছে আপনাদের সবগুলি,
আমি সবগুলো পড়ছি, কিছু কিছুটা বলতে পারছি, বলতে পারছি না, মন কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, পড়ছি, আমি আমি নিয়েও যাব।
শান্তা গুলশান 2 থেকে লিখেছেন, সালাম আন্টি, আন্টি সালমান ভাই সেই সুন্দর গাড়িটা কি আছে এখনো?
কোন গাড়িটা? সব গাড়ি সুন্দর ছিল, তুমি বোধহয় সেরা গাড়িটার কথা বলছো, সেরা গাড়িটা নষ্ট হয়ে যাচ্ছিল অনেক আগে, সেটা বিক্রি করে দেওয়া হয়েছিল, তো সেটা আছে, সিলেটেই আছে, আমাদেরই একজন আত্মীয়র কাছে আছে, কিন্তু দুঃখের বিষয় গাড়িটা বের করতে পারে না রাস্তায়, বের করলে মানুষ আটকে দেয়, বলে এটা সালমানের গাড়ি, ওই গাড়িতে অন্য কাউকে চড়তে দেয় না, উনি নিয়েছেন ঠিকই, আমরা জানতাম না, সালমানের চাচা বিক্রি করেছেন, তো ওটা বের করা হয় না, ওটা অভাবে। আর একটা যেটা তোমরা সিনেমায় দেখো, ওই সানরুফ খুলে, সে গাড়িটা আমার কাছে আছে।
আমার মনে হয় অনেকে এই গাড়িটির কথাই বেশি করে বলছেন, কারণ ওই সময়
আমাদের জানা উঠতো গাড়িটা,
হ্যাঁ, গাড়িটা
আমার ছেলেকে এত সুন্দর লেগেছিল, নীল নীল একদম ঠান্ডায় কেমন হয়ে গেছে, পিছনে আমি বসা, আমরা পাশের গাড়িতে, 2 গাড়িতে আমরা বাইরে যাচ্ছি, ও গাড়ি চালাচ্ছে নীল গ্লাসের মধ্যে, ফিরোজা ফিরোজা গ্লাসে, এত অপূর্ব সুন্দর লাগছিল।
জি, ওই গাড়িটি এবং তার অনেক অনেক জিনিসপত্র রয়েছে,
নষ্ট হয়ে যাচ্ছে, আমি আমি
আমি সংরক্ষণের জন্য আপনি কি করছেন, এই প্রশ্নের উত্তরটি আমি নিব, তবে তার আগে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর টিনিয়া ক্যান্টনমেন্ট থেকে, তিনি লিখেছেন যে আন্টি অফকোর্স এরকম হসপিটাল হলে আমি মনে থেকে গরিব মানুষের জন্য সেবা করতে চাই, আমি কথা বলতে চাই, আমরা টিনিয়াকে পেয়েছি, আমরা তার সঙ্গে এখন কথা বলবো। হ্যালো ডক্টর টিনিয়া, শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদেরকে শুনছেন, আমাদেরকে সার্চ করেছেন, আন্টি রয়েছেন, আপনি আন্টির সঙ্গে কথা বলুন।
টিনিয়া, আসসালামু আলাইকুম।
আপনি হসপিটালের কথা বলতে, আমি আসলে যাচ্ছি, এরকম যদি কিছু একটা হয় আমি অবশ্যই সেখানে জয়েন করতে চাই।
এখানে আমাকেও অনেকে ঢাকায়ও বলেছিলেন, শিকদার মেডিকেলে অঞ্জন নামে একটা ডাক্তার আছে, অঞ্জন চৌধুরী, সবাই বলে নীলা চৌধুরী হিন্দু ছেলে, তো সে এবং ওখানকার শিকদার মেডিকেলের ভালো ভালো বড় বড় ডাক্তার কয়েকজন চেষ্টা করেছেন বলেছেন, কিন্তু আসলে আমার তো অত পয়সা নেই মা, আমি পারছি না। সবাই মিলে হলে আমার আমার খুব ইচ্ছা ক্যান্সার তারপর কিডনি এগুলির জন্য ফ্রি ট্রিটমেন্ট করানো, গরিব মানুষকে বিশেষ করে বেশি, এবং বড় শখ আমার যে ওদের থাকারও ব্যবস্থা করে দেওয়া, পারলে শুক্রবারে একদিন বেশি করে সবাইকে খাওয়ানো, একটি করে কাপড় দেওয়া, এগুলি আমরা যদি পারতাম ট্রাই করে দেখো তো। আমি যদি মরেও যাই তোমরা ট্রাই করো, সালমান শাহ মেমোরিয়াল আমি রিকোর্ডছিলাম যে সালমান শাহ মেমোরিয়াল হসপিটাল করবো, এটা আলাপ করো সবার সাথে, বিদেশি অনেক সাহায্য পাওয়া যায়, দেখো আমরা এই করতে পারি, কেউ কি কোন জায়গা দিতে পারে, কেউ জায়গা দিলে কেউ অর্থ দিলে, সবাই মিলে, একলা তো এগুলি সম্ভব না বেটা। আমার একটা এনজিও করেছিলাম আমি সালমান শাহ যাওয়ার পরে, সালমান শাহ হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন, বহু টাকা আমি খরচ করেছি এবং করছি, কিন্তু আমি তো ই করতে পারি না, আমি তো এটা নিজে নিজে যেটুকু পারা যায় সেটুকুই, এর বেশি তো পারি না। এখন তো আমার নিজের আমার হাজবেন্ডও নাই, আমার নিজেও একদম নিজেকে নিজেই নিয়ে নিজে ব্যস্ত, এখন কি করব বলো। তোমাদের সাহায্য চাই, তোমার বন্ধু বান্ধব, তোমার সিনিয়র যারা আছেন তাদের সঙ্গে কথা বলো, তুমি ডাক্তার, তোমার মাধ্যমে অনেক বিদেশির সঙ্গে কথা হয়, বিদেশি এমবেসি গুলোর সাথে কথা বলো, যদি হয় ওদের এদের কাছ থেকে আমার নাম্বার নিয়ে নিও, যোগাযোগ করো, আমি তোমার যোগাযোগ যেখানেই হোক, আমি বিদেশে থাকলেও এই জুয়েল সামি আছে, আমি পেয়ে যাব তোমাদের, ঠিক আছে? আমিও চেয়েছিলাম, কোরিয়ান একটা ঠিকানা আমার কাছে ছিল, কিন্তু আমি মা অনেক সময় ভুলে যাই, অনেক সময় মনটা খারাপ হয়ে যায়, পারি না, আমাকে হেল্প করো, তোমাদের নাম আমি চাই, আমি একজন উপরে থেকে যাব, আমি চেয়ারম্যান হয়ে বসে থাকবো, আর তোমরা আমার অবসর সময়টা আমি তোমাদের নিয়ে কাটাবো, আমি রোগীদের দেখবো, তোমরা রাউন্ডে যাবে, তোমরা এসে এক কাপ চা খাবো, কফি খাবো, আমি ভালো থাকবো, আমি তোমাদের নিয়ে বসে থাকতে চাই, প্লিজ তোমরা করো। অবশ্যই দোয়া রইল, ভালো থাকো, নামাজ পড়ো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, নামাজ কিন্তু মা ছয় ওয়াক্ত, তাহাজ্জুদটা মিস করো না, তাহাজ্জুদে তুমি যা চাইবে, আর যদি না পারো এশার নামাজের সাথে বিতরের আগে চার রাকাত নামাজ সাদা স্বাভাবিক নফলের মতো পড়ে ফেলো, তাহাজ্জুদ মনে কর বলে, তাহলে তাহাজ্জুদ হয়ে যাবে এবং সওয়াব পাবে, তাহাজ্জুদের মানে তাহাজ্জুদের মোনাজাত কিন্তু মিস হয় না।
জি ডক্টর টিনিয়া, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে, আপনি ফোন করেছেন আমাদের সঙ্গে কথা হলো, আন্টি অনেকেই দেখতে পাচ্ছি লিখছেন, আর একজন সাধারণ একজন মায়ের যে আকুতি, কত সহজ এবং কত সরল একটা চাওয়া, সালমানের নামে একটা হসপিটাল হবে, সেখানে আমি সবার মুরব্বী হয়ে থাকব, সবাই সেখানে কাজ করবে, আমরা একসঙ্গে থাকব, আমরা একসঙ্গে কাজ করব, সবার সঙ্গে যারা কাজ করবে একটা বিকাল একটা সন্ধ্যা প্রতি সন্ধ্যা প্রতি বিকালে একটু চা খাব, ভালো লাগা ভালোবাসা সবকিছু শেয়ার করব, আপন মানুষের মতো একটা পরিবার হয়ে থাকব, কত সাধারণ একটা চাওয়া, কত সরল একটা চাওয়া। নিশ্চয়ই যারা সামর্থ্যবান রয়েছেন, যারা চাইলেই পারেন এরকম কিছু একটা করতে, তারা এগিয়ে আসবেন। আমরা যারা ভক্ত রয়েছি সালমানের, আমরা সবাই সবাই মিলে অনুরোধ জানাচ্ছি, হয়তোবা আমার কণ্ঠ থেকে এটা অনুরোধটি যাচ্ছে, তবে ধরে নেবেন যে এই বক্তব্যটি এই চাওয়াটি শুধু আমার একার নয়, অনেকেরই। আমির হোসেন যাত্রাবাড়ি থেকে, আন্টি সালাম, সালমান শাহ আমার প্রিয় একজন, আমরা নামাজ পড়ব ইনশাল্লাহ, অনেকেই জানিয়েছেন। এরপর দেখতে পাচ্ছি সালমান শাহ দেখা করেছিল। আচ্ছা, টুটুল কাপাসিয়া থেকে লিখেছেন যে আন্টি শাহরুখ খানের সঙ্গে যে আমাদের সালমান শাহ দেখা হয়েছিল সেটা একটু শুনতে চাই, সে বিষয়ে কিছু জানেন কিনা। আন্টি আপনি শুনেছেন?
হ্যাঁ, সালমান শাহকে দাওয়াত করেছিল শাহরুখ খান তার শ্বশুর বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া হয়েছিল, আমার খুব বন্ধুত্ব হয়েছিল, এবং ওখানে বোম্বেতে যাওয়ার জন্য সে আমন্ত্রণ জানিয়েছিল, এরও তারও যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো আর হয়নি। শাহরুখ নাকি সেদিন বলেছে ও কাকে, এই যে কস্টিউম নিয়ে সালমানের কস্টিউম নিয়ে ছবি হয়েছে, সে নাকি এক জায়গায় কমেন্ট করেছে যে সালমান বেঁচে থাকলে আজকে আমাদের দেশের তোমাদের দেশে আমাদের অমিতাভ বচ্চনের মতন জায়গায় চলে যেত, তোমরা অনেক বড় জিনিস হারিয়েছ।
নিশ্চয়ই তার চলে যাওয়া আমাদের জন্য অনেক বড় ক্ষতি, অপূরণীয় ক্ষতি আমাদের চলচ্চিত্রের জন্য। আশরাফুল শাহিদ লিখেছেন যে আন্টি সিলেটের মতো করে ঢাকাতে ওই ধরনের কোন আয়োজন করবেন কিনা?
আমি এটা বলতেছিলাম, হ্যাঁ আয়োজন করবো, তোমরা যদি আমাকে সাহায্য করো, এটা তো আমি একা করতে পারবো না, সিলেটে ভক্তরা আমাকে হেল্প করছে এবং তারাই সব করছে,
দৌড়াদৌড়ি মাইকিং এটা ওটা নানান রকমের জিনিস তোমরা, আমি ওখান থেকেই বলবো তোমাদের, আমরা প্রোগ্রামটা দেখি তোমরা কতজন আগে সিলেটে পৌঁছাতে পারো সেটা দেখবো,
দেখে কারণ অনেকে হয়তো বা ঢাকার বাইরেও অনেকে রয়েছে।
হ্যাঁ হ্যাঁ সেটা সেটা আমি বুঝছি, সেই জন্য ঢাকায় আমরা, আমার ইচ্ছা আছে সরোয়ারদি উদ্যানে একটা কিছু করার, তো সেটার জন্য তোমাদের ওই মাঠ থেকেই আমি ঘোষণা দেব, এবং তোমরা যদি আমাকে আশ্বস্ত করো যে ঢাকারটা তোমরা সামাল দেবে আমার পক্ষে কি একা সম্ভব বলো, তাহলে আমি করব, অবশ্যই করব।
যদি আন্টি কেউ এভাবে এই ধরনের পরিকল্পনা করে যে সালমান কে,
হ্যাঁ জানুয়ারি মাসেই করব,
তাহলে আপনার সঙ্গে তারা কিভাবে যোগাযোগ করবে?
তোমাদের মাধ্যমে নাম্বার নিয়ে নেবে,
ঢাকা এফএম এর মাধ্যমে তারা যোগাযোগ করে। আমাদের অন্ধকার গল্পে টিম রয়েছে, আমাদের প্রোডিউসার সাদেক সামি রয়েছে, আমি রয়েছি, আমাদের সঙ্গে যোগাযোগ করে
খবর পাবো, অবশ্যই খবর পাবো,
যোগাযোগ করে আপনারা এই ধরনের আয়োজন করতে পারেন।
জি
আপনারা এই ধরনের আয়োজন করতে পারেন, এবং
আন্টি বললে অবশ্যই কোনো রাস্তায় না, কারো অসুবিধা হোক এরকম কোন জায়গায় না, সরোয়ারদি উদ্যান হতে পারে, তারপরে অন্য কোন মাঠ যদি হতে পারে, তোমরা যদি খুব বেশি আসো পল্টন ময়দান হতে পারে, যদি পারো সেটা তো অবশ্যই খুবই খুশির খবর। আমরা পল্টন ময়দানে কি একটা সমাবেশ দেখাতে পারি না? চলো আসো দেখাই,
সবাই সালমানের সব ভক্ত,
সর্বস্তরের ভক্ত, এখানে যে শুধু ইয়াং ভক্ত, সালমানের অনেক মুরব্বী আছেন যারা কাঁদেন সালমানের জন্য, আসুন সবাই, বড় বড় যারা আমাকে অর্থ দিয়ে সাহায্য করেন, আমি সবাইকে নিয়ে একটা দিন বসি, আমরা দেখি। আমি এখন একটা কথা আমি বলতে চাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আপাকে, আপা আমাকে বলেছিলেন আমার ছেলে মারা যাওয়ার পরে, আমি সালমানের হত্যার বিচার চাই, আপা কিন্তু খুব ভক্ত ছিল, একদিন ইমনকে ডেকে নিয়ে বলেছিল, প্রথমবার যখন প্রধানমন্ত্রী অথবা সেকেন্ড টাইম, আমার ছেলে আমাকে বলছিল, আম্মা খালা আমাকে ডেকে নিয়ে বলছিল তেজগাঁও থেকে নির্বাচন করতে, তাই আমি বলছিলাম যে কেন আমার মারটা কি হলো, বলে তোর মারটা ফালাই তো আমারটা কর, তখন কিন্তু ইমন ছোট ছিল, ইমনের রাজনীতি করার ইচ্ছা ছিল, তার প্রিয় ব্যক্তিত্ব আমার ব্যক্তিত্ব, আমার প্রিয় ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ছিল, এবং সে অনেক ভালোবাসত। আজকে কই আপা, কই আপা একটাবার আমার খোঁজ নেন না, আমি কোথায় আছি, আমার স্বামী মারা গেলেন, আমার স্বামী মারা যাওয়ার পরে আপা ফোন করে বলল আমাকে যে তুমি কাঁদবে না, আপনি কাঁদবেন না, রেহানা যদি খায় আমি যদি খাই আপনিও খাবেন। আজকে আমি জানি না আপা এর মাধ্যমে, টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে শুনছেন কিনা, আমি কোথায় আছি, কেমন আছি, আপা কি জানে, উনি কি খবর নিয়েছেন, আমার ছেলের কি বিচার হয়েছে, কেন আমার ছেলের বিচার হচ্ছে না, কারা ধামাতে আবার দিচ্ছে, আপার কাছে কি আমি এটা আশা করতে পারি না, বঙ্গবন্ধু থাকলে এখন আমি কোলে বসে বলতে পারতাম, তার কোলে বসে আমার রাজনীতি, আপা আমার রাজনীতি সম্বন্ধে জানেন না আমি কোথা থেকে আসছি, অনেকেই বলে 50 বছর 60 বছর হয়েছে রাজনীতির, আমি তো ছাত্রলীগের বিপি ছিলাম, জিএস ছিলাম, আমি সিলেট রাজনীতিতে, আমি আমার নাম ছিল ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম, আমার বাড়ি থেকে রান্না গেলে বঙ্গবন্ধু খানা খেতেন, আজকে আমি কেন এত অবহেলিত হয়ে রইলাম, আজকে সংসদে কত মানুষ গেল আমি কেন বঞ্চিত হলাম, কি ষড়যন্ত্র চলছে আমি এটা জানতে চাই, আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি, আমার ছেলের বিচার আপনার ছেলে জয় আমাকে বলে, আমাকে খালা বলে বলে, খালা আমি আর ইমন একসঙ্গে, জয় জুলাই মাসে হয়েছে, আমার ছেলে সেপ্টেম্বরে, এত সুন্দর একটা সম্পর্ক, আমাকে সবাই বলে, সবাই আমাকে চিৎকারি মারে, বলে শেখ হাসিনা প্রাইম মিনিস্টারের বোন, আমি আজকে কোথায় আছি আপা, আমার খবর আপনি রাখবেন, আপনি খবর নেন, আমি আপনার কাছাকাছি যেতে পারছি না, আমাকে কারা যেন প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।
সুপ্রিয় শ্রোতা, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। আজকে আমাদের সঙ্গে চিত্রনায়ক সালমান শাহের জননী নীলা চৌধুরী, তিনি একজন মা হিসেবে আজকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রিয় নায়কের জননী, তিনি কথা বলছেন,
শুধু মা হিসেবে না, সালমানের একজন দর্শক, সালমানের একজন ভক্ত হিসেবেও।
জি, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের অতিথি বলেছেন, আসলে আন্টি আমি বলবো যে রাষ্ট্র পরিচালনার মতো এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো বা,
না না, গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে তো দেখতে হয় কে উনি, ওনার আপন,
তার প্রিয় সন্তান এবং তার প্রিয় আপার কথা হয়তোবা
মনে নাই, বাবু
মনে আছে হয়তোবা আপনাকে এই বিষয়ে,
সেই জন্য বলছি ওনার দৃষ্টি আকর্ষণ করছি, আমার রাস্তা বন্ধ করে রেখেছে, কাছে যেতে দেয় না, আমি আসি প্রত্যেকবারই কিন্তু দেখা করতে পারি না, আমি এখানেই থাকি, আমি বিদেশে যাই না, ভুল বলা হয় তাকে যে আমি ওখানেই আজীবন থেকে যাই, তা ঠিক না,
তার কাছে
আবার অনেক অনেক ঘনিষ্ঠ সত্যিকারের অকনিষ্ঠ মানুষ তার জন্য দরকার দরকার আছে।
মিম পোস্তগোলা থেকে তিনি লিখেছেন যে আমার আম্মু যখন সালমানের মুভি দেখেন তখন আম্মু আপনার কথা সবসময় বলে যে আপনি আপনাকে, আচ্ছা আচ্ছা আপনি এখন কেমন আছেন, আপনাকে তিনি মনে করেন। শান্তা লিখেছেন
ওনাকে ধন্যবাদ, সালাম আমার।
ঈশিতা ক্যান্টনমেন্ট থেকে তিনি লিখেছেন আপনাকে বলবো আন্টি আমি সবসময় আপনার সঙ্গে আছি, যে কোনো সহায়তা যে কোনো সাপোর্টে আমি থাকবো, আপনাকে সাপোর্ট দেবার চেষ্টা করব। তো আন্টি বলেছেন কিন্তু অনুষ্ঠানের একটা পর্যায়ে যে যারা আমরা এই ধরনের আয়োজন করি, বিভিন্ন সালমান শাহ ফ্যান ক্লাব, বিভিন্ন ব্যানারে আমরা
ধরনের কাজ করি, একটা মজার ঘটনা ঘটেছে।
আমি একটু এটা বলে আপনার কাছ থেকে মজার ঘটনা শুনবো। তারা অবশ্যই অনুমতি নিয়ে আন্টির সঙ্গে কথা বলে তাকে জানিয়ে এই ধরনের আয়োজন করবেন, বিভিন্ন এই ধরনের ইভেন্ট আপনারা আয়োজন করেন। অবশ্যই আন্টি অনুরোধ করেছেন আপনাদের প্রতি, যারা এই ধরনের আয়োজন করেন অবশ্যই তার সঙ্গে একটু কথা বলে নেবেন, তিনি অবশ্যই অনুমতি দিবেন, তবে তাকে জানিয়ে কাজটি করা ভালো। আন্টি কি বলতে চাইছিলেন মজার ঘটনা?
আজকে সকালবেলা উঠে আমিনবাজার থেকে একটা ছেলে গান লিখেছিল সালমানের নামে, তো কয়েকদিন আগে এসেছিল আমার বাসায় দেখা করতে, তো গান নিয়ে সিডি নিয়ে এসেছিল। তো আমি ওকে বলছিলাম যে তুমি আর গান করো না, সালমানকে নিয়ে যদি ভালো লাগে তুমি নামাজ টামাজ পড়ো, তুমি কাজ করো, তোমার মা বাবার জন্য তোমার এটা দরকার, খুব কাজ করো তুমি। আর সে নামাজ থেকেই সে গান বাজনা প্রতিজ্ঞা করে সে গান করবে না আর, সালমান ভাইয়ের জন্য সে এটা ছেড়ে দিয়ে নামাজ ধরলো। এবং সকালবেলা বিরাট বিরাট তিনটা মাছ নিয়ে আমার বাড়িতে হাজির, সে তুরাগ নদী থেকে মাছ ধরে জীবন্ত জাগর নড়ছে মাছগুলো, অনেকদিন পরে নড়াচড়া করা মাছ দেখলাম, তিনটা মাছ নিয়ে এসে হাজির আমার বাসায়, সে আমাকে মাছ খাওয়াবে।
মানে ভক্তরা আপনার কাছে খুব সহজেই চলে যেতে পারত, আপনার দরজা সবসময় ভক্তদের জন্য ছিল, এখনো আপনার সঙ্গে তারা যোগাযোগ করেন, আপনাকে ফেসবুকে লেখেন এবং আপনার সঙ্গে যারা দেশের বাইরে।
সরি যে অনেক সময় ফেসবুক আমি ওপেন করি না, কষ্ট হয়, সময় থাকে না, প্লাস সবার উত্তর দিতে পারি না, সকলকে আমি অ্যাড করতে পারি না, নিতেও পারি না, সেই সব কারণে আই এম সরি। এর মানে এটা ইট ডাজন্ট মিন যে আমি তোমাদের ভালোবাসি না, আই লাভ ইউ ভেরি মাচ, অলওয়েজ আই উইল লাভ ইউ।
যারা ফেসবুকে রয়েছেন জানিয়ে দিই, আমরা কিছুক্ষণ আগে শাহিদার সঙ্গে ফোনে কথা বলছিলাম, সালমানের একজন ভক্ত, তার একটা ছবি আমরা আমাদের অন্ধকারের গল্পে যে ফ্যান পেজ সেখানে পোস্ট করেছি, চাইলে দেখতে পারেন যে ভালোবাসা আসলে কি। কোন সেলিব্রিটিকে কেউ যখন ভালোবাসে সে কতটা ভালোবাসতে পারে তার কিছু ছবি আমরা সেখানে, একটা কোলাজ আর একটা এমনি একটা সিঙ্গেল ছবি রয়েছে, আপনারা দেখতে পারেন facebook.com/OG90.4, এটা আমাদের ফ্যান পেজ অন্ধকার গল্পের। এছাড়াও ঢাকা FM 90.4 এর যে ফ্যান পেজ সেখানে অবশ্যই লিখবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট, আন্টি পড়বেন এবং আপনাদের SMS গুলি আন্টি পড়বেন, সো নিশ্চিন্তে আপনি লিখতে পারেন। আন্টি কেমন আছেন? আমার নাম রাজ, আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি, আমি সালমান ভাইয়ের মুভি দেখছি আর এবং তার ছবি আজ আমার পড়ার টেবিলের পাশে রয়েছে, এটা তিনি বলেছেন। এখনো অনেকে বাসায় তার পোস্টার রয়েছে। আচ্ছা, আমাদেরকে শান্তা গাড়িটির ব্যাপার জিজ্ঞেস
করার টেবিলের পাশে থেকে ছবিটা সরিয়ে দাও, নাহলে পড়া মনে থাকবে না, ছবিটার প্রতি বেশি আকর্ষণ হবে, পড়াটার দরকার তোমার, ভাইয়াকে পেতে হলে, ভাইয়াকে ভালোবাসতে হলে তার জায়গায় যেতে হবে, সে তো যেখানেই গেছে সেখানে জয় জয়কার করেছে, চার মার্কের জন্য স্ট্যান্ড করতে পারে নাই, তারপরে অনেক কিছু, যেখানে যেত ফার্স্ট হতো, তার প্রথম প্রেমিকা, ক্লাস 10 মেট্রিক পরীক্ষা দেওয়ার দিন, এটা একটা বিশেষ ঘটনা, অঙ্ক পরীক্ষার আগের দিন এসে কান্নাকাটি, কি হয়েছে একটা, খুব কাঁদছে, আমি কি হয়েছে, পরে বলে কি আমি একজনকে পছন্দ করতাম, ও ক্লাস ও 10 পড়তো, ওর আজকে বিয়েটি হয়ে যাচ্ছে, তা আমি বললাম যে ওকে বুঝাবার জন্য যে ওকে ধরে নিয়ে আসবো তুমি পরীক্ষা দাও আগে, পরে বুঝালাম যে তুমি যখন বড় হবা তখন ও বুড়ি হয়ে যাবে, সুতরাং এখন বাদ দাও। ওই যে আজকে নিউজ পড়ছিল মোনা, তোমরা সবাই চিনবে, ওকে দোয়া করো, মোনা এসে খুব কান্নাকাটি করেছে, মোনার ছেলে নাকি ছবি দেখিয়ে বলে এটা মামা, মোনা কিন্তু চিনাই দেয় নাই।
জি, সো এটাই আসলে ভালোবাসা। রাতুল গুলশান থেকে লিখেছেন, আন্টি আপনার যে কোনো কাজে আমরা ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া টিম আপনার সঙ্গে থাকবে।
থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা যোগাযোগ করো আমার সঙ্গে।
জি, আমরা এই মুহূর্তে আমাদের একজন বন্ধুকে পেয়ে গেছি, ডক্টর তাজিম। আচ্ছা ডক্টর তাজিম এই মুহূর্তে আমাদের সঙ্গে, হ্যালো ডক্টর তাজিম, শুনতে পাচ্ছেন? আমি চেষ্টা করবো সেটাতে 50% হেল্প করতে ইনশাআল্লাহ। তো আপনি আন্টিকে কি বলতে চান আসলে বলুন।
আমি নতুন ডক্টরি পাশ করে বের হয়েছি, তো আমি চাইছিলাম যে আপনার যে প্রশ্নটা বা আপনার যে হেল্পটা প্রয়োজন।
ডক্টর তাজিম আপনাকে দুঃখিত কিছু মনে করবেন না, আপনাকে একটু বলি, এটা আন্টি হেল্প চাননি, আন্টির একটা চাওয়া, সালমানের স্মৃতি হিসাবে যেন আমরা সালমান কে ধরে রাখতে এমন একটি হসপিটাল করতে পারি যেন সেখানে সালমানের ভক্ত যারা রয়েছেন এবং যারা দরিদ্র মানুষ রয়েছেন তাদের সেবা
ট্রাই করেন, সবাইকে মিলে আমাদের ডোনেশন আনতে হবে এবং ডাক্তার সব এক হতে হবে। প্রথম ছয় মাস হয়তো সবাই ফ্রি আমরা আপনারা কাজ করবেন, ছয় মাস পরে সবাই তো বেতন হয়ে যাবে, সবার সব পদে চলে যাবেন। আমরা ওপেনিংটা করতে চাই, মনে করেন আবার শাহরুখ খান কেনলাম বা আরো কাউকে আনলাম, সেই টাকাগুলো যাবে। হ্যাঁ অবশ্যই আমি সেটা করব।
আমি বুঝতে পারছি, আমি বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু সালমানকে ভালোবাসি বিদায় কিন্তু সে কাজটা করছি।
আমি বুঝতে পারছি, আমি খুশি হয়েছি, খুশি হয়েছি আপনার হেল্পটাকে আমি একদম সাদরে একদম খুব ভালোবেসে আমি গ্রহণ করলাম। আমার সঙ্গে দেখা করেন যদি সম্ভব হয়, আর বসে আমরা কথা বলি একখানে কোনো একটা জায়গায়।
যারা আন্টির সঙ্গে কথা বলতে চান এরপরে হয়তো আন্টির সঙ্গে যোগাযোগ করতে চান, আমরা অনেয়ারে আন্টির নাম্বারটি দিতে পারছি না এই মুহূর্তে। সবচেয়ে সহজ হয় যে আগামী ১৭ তারিখে ডিসেম্বর, আজকে ডিসেম্বর ১ তারিখে এই মুহূর্তে, আগামী ১৭ তারিখে সিলেটে সালমানকে ঘিরে একটা আয়োজন রয়েছে যেটা আন্টি আয়োজন করেছেন, আন্টি উদ্যোক্তা, সেখানে গিয়ে আন্টির সঙ্গে দেখা করে কথা বলতে পারেন। এরপর জানুয়ারিতে হয়তোবা ঢাকায় আন্টি এই ধরনের আয়োজন করবেন, সেখানেও আন্টির সঙ্গে আপনি দেখা করে কথা বলতে পারেন,
সবচেয়ে ভালো হবে। যেহেতু এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনারা এই জুয়েল আপনি দিয়ে দেবেন নাম্বারটা, না ঢাকা এফএম এর 90.4 বোধ হয়, না
জি ঢাকা এফএম 90.4 এ যোগাযোগ করবেন,
90.4 এ যোগাযোগ করলে নাম্বার আপনাকে দিয়ে দেবে, আমার নাম্বার দিয়ে দেবে, আমি এখানে আপনি বলবো না, সানিকে স্বামীকে বললেই চাইলে আপনি পেয়ে যাবেন।
ওকে
আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই। থ্যাংক ইউ বাবা।
আচ্ছা ফোনটা এই মুহূর্তে নেই আমাদের সঙ্গে। আলামিনদিন লিখেছেন, মাকে সালাম জানাই, সালমান ভাইয়া সত্যি ভালো ছিল, ভালো একজন মানুষ ছিলেন এবং তিনি আমাদের সবার স্বপ্নের নায়ক ছিলেন, সারা জীবন থাকবেন, তার জন্য অনেক দোয়া করি, মা আপনিও আমাদের জন্য দোয়া করবেন।
অবশ্যই অবশ্যই অবশ্যই, সব সময় আমি দোয়া করি আমার ছেলে, তোমরা তো আমারই ছেলে।
ওকে রুমা তিনি লিখেছেন যে মা আপনি কান্না করবেন না, অবশ্যই আল্লাপাক আপনার যে আপনার যে কাঙ্ক্ষিত বিচার সেটা আল্লাপাক আপনার হাতে তুলে দিবে।
কান্নাটা আমার অলংকার হয়ে গেছে বেটা, এটাতে তোমরা মন খারাপ করবে না। আমি খুব হাসতাম, আমি হাসতাম বলে আমার মা বলতেন এত চিটিটি করো কেন, হাসিটাই তোমার কাল হবে, তাই বোধহয় হয়ে গেল। আমার বাবা বলতেন ওকে কাঁদার জন্য তুমি ধমকাও কেন, আমার মেয়ে যা চায় তাই হবে দেখো। তো খুব হেসেছিলাম আগে, ১৪ বছর বয়সে মা মারা গেলেন, এই কান্না শুরু হলো, যখন আবার হাসি ফুটলো, সালমানের জন্ম হলো, আবার সবাই আমার পরিবারের সবাই হাসলাম, আবার যখন আমার মনে করো হাসির সময় আমার উপযুক্ত সময় আসলো, তখন সালমান চলে গেল, আমার কান্না আমার অলংকার হয়ে গেল। তোমরা আছো, তোমাদের ভয়ে আমি কান্দি না, জানো আমি যাই না মাঝে কান্দি, আমি অজু পড়তে করতে কান্দি, যাতে অজু পড়লে অজুর সাথে পানিটা চলে যায়, আবার এসে ক্রিম টিম দিয়ে আমি নামাজে দাঁড়াই যাই।
ওকে সোহেল,
অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমাবে না?
জি আমরা এখনই শেষ করবো, আমরা একেবারে শেষের দিকে, আর অল্প কিছুটা সময় হয়তো আরো কয়েকটি ফোন নিবো আমরা। ফারজানা মিলি তিনি লিখেছেন, এরপরে আরেকটি এসএমএস আমি পেয়েছি,
জীবনের গল্প শেষ হয় না, শেষ হবে না, আবারও বসবো আবারও কথা বলবো, তোমরা আছো আমি আছি।
আজকে এটা দিয়ে আমাদের তৃতীয় এপিসোড সালমান শাহকে ঘিরে। মিরপুর থেকে অপসরা তিনি লিখেছেন আমাকে, আমার আচ্ছা আচ্ছা, তিনি তার মা আন্টির সঙ্গে কথা বলতে চান। অপসরা আমরা আপনার ফোন নাম্বার,
আমার নামের বানানটা কিন্তু NWLA, NILA না, নয় রসিকার না, আমি একটু ভারী,
যারা ফোনে কথা বলতে চান তারা কিভাবে এসএমএস পাঠাবেন আরো একবার জানিয়ে দিই, একেবারে অল্প সময় আমাদের হাতে। আমাদের নাম্বারটি হচ্ছে 16260, যেভাবে ফোন নাম্বার পাঠাবেন এসএমএস এর শুরুতে লিখবেন ওজি।
আরেকটা কথা আমি না বললেই নয়,
বলুন না,
ওই অনলাইনে দেখেছিলাম একদিন অনেক ফ্যানের যে কমেন্ট, আমি নারাজ হইনি আলহামদুলিল্লাহ, বদনাম না করলে মুসলমানের গুনাহ নাকি মাফ হয় না, আল্লাহ বলেছেন কেউ বদনাম, কেউ কারো বদনাম করবে না, কাতরাতে হয় কি যার নামে বদনাম করলে তার গুনাহ কমে যায় আর নিজের গুনাহটা বেড়ে যায়। তো কেউ একজন লিখেছিল অনলাইনে, একটা ছেলে লিখেছিল যে আমার জন্য এই আমার ছেলে মারা গেছে, কেন বাবা তোমার জন্য, তুমি কোনো দোষ করলে তোমার মার জন্য তোমার মা এমন কিছু করবে না যে তুমি মরে যাও, তো আগে তোমার মারটা তোমারটা চিন্তা করো, আর আমি এমন কি করলাম যে আমার ছেলে আমার কাছে তো ছিল না, আমার জন্য কেন আমার ছেলেটা মারা গেল, আমি সেই ছেলেটাকে, সে বুঝতে পারছে আমি নাম বলছি না, তুমি আমাকে প্রশ্নের উত্তরটা তুমি দেবে যে আমার জন্য কেন আমার ছেলে মারা যাবে, আমি তো বুঝে পেলাম না, আর আরেকজন আমার নামের সাথে আরেকজনের নাম লাগিয়ে আমাকে অপমান করার চেষ্টা করেছেন, আমি সেটাকে সাদরে গ্রহণ করেছি, কারণ বদনাম করলে গুনাহ মাফ হয়। তুমি যা লিখেছ সে, তিনি আমার লিডার ছিলেন, এখনো আছেন, এখনো থাকবেন, নেতার পিতা কিন্তু এক সমান,
আমরা দুঃখিত এবং আমরা মর্মাহত যে ধরনের কিছু কমেন্ট আন্টিকে দেখতে হয়েছে সেটা আমাদের ফ্যান পেজ থেকেই। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি আন্টির কাছ থেকে। আন্টি আমাদের ক্ষমা করবেন।
ইসকে একটা কথা আছে বেটা, জেল এটা হলো যে যেরকম সে সেরকম চিন্তাই করে। একটা সুন্দর একটা হাদিসের কথা আছে, ভুরতে ভোরবেলা ফজরের নামাজ পড়ে এক ব্যক্তি এসে অজু গোসল করতেছেন পুকুর ঘাটে, ঠিক অপোজিট সাইডে একটি খারাপ লোক ওই খারাপ কাজ করে এসে গোসল করছে। খারাপ লোকটা চিন্তা করছে, আল্লাহ আমি ভাবছিলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ বোধ হয় আমি, ও এখন দেখতেছি না ওই পাশে আরেকজন আছে। আর যে অজু পড়ে ফজরের নামাজের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি ভাবলেন যে আমি বোধ হয় সবচেয়ে বেশি ইবাদত বন্দেগীকারী, আমি ভাবছিলাম আল্লাহর কাছে, এখন দেখি না আমার থেকে আরো বেশি গুণধর বেশি গুণী মানুষ আছে, আরেকজন আছে অজু পড়তে আসছে। এখন বুঝে নাও যে যেরকম সে সেরকম, কারোর উপমায় কেউ কোনোদিন ঠুকে যেও না, হেরে যেও না, দুর্বল হয়েও না, নিজের কাজ নিজে করে যাও। আপ ভালো তো জগৎ ভালো, সবকিছু ভালো, আমি খারাপ কিছু করি নাই কোনোদিন।
জি শায়লা তিনি লিখেছেন, আন্টি আপনাকে সালাম, সালমান ভাইকে অনেক ভালোবাসি, সারা জীবনই আমরা ভালোবেসে যাব। সালমানের যে মৃত্যু তার যে বিচার সঠিক বিচার আপনি পাবেন দোয়া করি। এবং তিনি এরপরে লিখতে চেয়েছেন যে সালমানের নামে যে হসপিটালটি হবে তার পরেরটুকু আমরা পাইনি শায়লা, বাকি অংশটি অবশ্যই এসএমএস এ পাঠিয়ে দিবেন, কারণ আজকে প্রতিটি এসএমএস আমরা প্রিন্ট আউট করে আমাদের আন্টির হাতে নীলা আন্টির কাছে আমরা পৌঁছে দিব। আজকে যেগুলি পড়তে পারলাম তো তিনি শুনলেন, তিনি অনেকগুলি দেখেছেন, কিছু কিছু এসএমএস একসঙ্গে এত এত এসএমএস আসছে সেগুলি আমরা মিস করে ফেলছি, সো সবগুলি আমরা তাকে প্রিন্ট আউট করে তাকে আমরা তার কাছে পৌঁছে দেবো। এই মুহূর্তে অপসরা, কিছুক্ষণ আগে যার কথা বলছিলাম অপসরাকে পেয়েছি, অপসরার মা কথা বলতে চান আন্টির সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম।
জি আপনি কথা বলুন আমাদের নীলা আন্টি। আসসালামু
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
যাই হোক, সত্যি ভাগ্যবান বলতে হবে যে মানে আপনার সঙ্গে কথা বলতে পেরে আর কি, কারণ আমার 1993 এ সালমান স্যার সঙ্গে কথা হয়েছিল, সত্যি ওনার মতন মানুষ হয় না, আর ওনার এমন কোন ছবি নাই যে আমি দেখি নাই থেকে শুরু করে
1993 সালে কোথায় দেখা হয়েছিল, কি হয়েছিল একটু মনে পড়ছে?
1993 এ শ্যামলী 1 নম্বর রোডে উনি আমার ছবি শুটিং করতে গিয়েছিল। আমি যখন শেষ শুটিংটা হতো ওখানে ঘুরে ওনাকে পাই নাই, চলে আসছে আর কি। আসার পরে যখন আমি চলে আসি রাস্তায় আমার সাথে ওনার ক্রস হয়, তখন আর কি আমি হাতে হাতে উঁচু করলাম গাড়িটাকে, মানে
সিগন্যাল দিলেন, থামতে বললেন, তারপর
একদম সঙ্গে সঙ্গে উনি গাড়িটাকে থেমে দিল। আমি মানে অবাক যে ওনার মতন একজন এত এত মানে বড় মাপের একজন নায়ক, একটা দর্শক মানে ওনার একজন ভক্ত ওনাকে ই করলো, সিগন্যাল দিল, আর উনি রাস্তায় গাড়িটা সঙ্গে সঙ্গে থামিয়ে আমার সঙ্গে কথা বললেন। আমি ওনার সঙ্গে 5 মিনিটের মতো হবে আমরা দুই বোন
দোয়া করবেন, দোয়া করবেন, আমার ছোট বোন দোয়া করবেন, এরকম যেন সে ওখানেও যেন ভালো থাকে সবাইকে নিয়ে।
অবশ্যই অবশ্যই আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আর একটা কথাই আমি বলি, আসলেই যে ওনার মতো নায়ক আমাদের বাংলাদেশে ভবিষ্যতে আর কখনো আসবে না, আসবেও না,
ওকে ছবিতে শেষে রাজি হওয়ার কারণ একটাই ছিল আমার। আমি রাজনীতি করি, আমি অনেক জায়গায় যাই, অনেক ঘরে অনেক অভাব দেখি, সেও এক্সট্রা মেয়েদেরকে সে অনেক টাকা দিত আর বলতো তোমরা বাজে কাজে যেও না, তোমাদের পয়সার অভাব হলে আমাকে বললো আমি দিব, কিন্তু তোমরা তোমরা এরকম করো না, নিজেকে নষ্ট করো না, অনেক কিছু বলতো। কারণ পরে শুনেছি এগুলো, মেয়েরা কাঁদতো আমার কাছে আসতো, কিন্তু সেই আমি দিয়েছিলাম, শেষ পর্যন্ত রাজি হয়েছিলাম একটি কারণে, যে ওর দেখা দেখি যদি ছেলেরা ভালো ছেলেরা সুন্দর সুদর্শন কথা বলতে পারে, এইটুক জ্ঞান যদি থাকে, গুণ থাকে, তাহলে যে কোনো ছেলে মিনিমাম 10,000 টাকাও যদি পায় একটা ছোট চরিত্রে অভিনয় করে, তাহলে তার পরিবার চালাইতে পারবে, এটা মনে করে কিন্তু ওকে দিয়ে রাজি হয়েছিলাম পরে।
জি আমরা অপসরার মায়ের সঙ্গে কথা বলছি, আপনি কি আপনার সন্তানের সঙ্গে সালমান শাহকে নিয়ে গল্প করেছেন, তাকে চিনিয়েছেন?
অবশ্যই সবসময় গল্প করি, এবং কি সালমানের ছবি যখন হয় প্রত্যেকটা ছবি শেষ না হওয়া পর্যন্ত আমি, প্লাস আমার ছোট বোন আমরা আসলেই দেখি, আমার বড় বোনও খুব পছন্দ করতেন ওনাকে, তারপরে আমার বড় বোন তো আন্টিকেও আরো পছন্দ করে, ব্যক্তিগত ভাবেও আর কি।
ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার নামটি জানা হয়নি।
আচ্ছা, আমার নাম আর জানার দরকার নাই, মেয়ের নাম তো বলা হয়েছে।
অপরূপ সুন্দরীর মা তো নিশ্চয়ই সুন্দর হবে।
জি জি,
আমার নাতির,
আমার মেয়ে তো জন্ম হয়েছে সেপ্টেম্বরে।
ও আচ্ছা আচ্ছা,
আমরা একটু অপসরার সঙ্গে কথা বলতে চাই।
অপসরার সঙ্গে অবশ্যই।
জি, ওকে দিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে।
আন্টি না, তোমার নানি তো, তোমার মা না আন্টি
বলবো।
হ্যাঁ নানি, ভালো থেকো নানু। আর তুমি পড়াশোনা করবে বেশি করে, ছবি করবে না কিন্তু। আমার ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও অথবা আর্কিটেক্ট হয়ে যাও, কি করো তুমি?
আমার ওটাই স্বপ্ন, ইঞ্জিনিয়ার হওয়ার।
ইঞ্জিনিয়ার হয়ে যাও,
কিন্তু দেখতে যদি হয়।
আপনি কান্না করবেন না প্লিজ।
কাছে করবো না, কান্না করবো না, কান্না না করলে তো হয় না, পারি না তো।
আপনি আপনার মেয়ে মনে করে প্লিজ তাও কেঁদেন, আপনার কান্না শুনে আমার কান্না এসে পড়ে প্লিজ।
আচ্ছা, আমি কান্দবো না নানু, তুমি পড়াশোনা করো। ওকে
ওকে,
নানি আপনি আমাদের জন্য দোয়া করেন প্লিজ। আমি ক্লাস এইটে মানে পরীক্ষা দিয়েছি।
অবশ্যই
অবশ্যই,
পরীক্ষায় ভুলে গেলে রাব্বি জিদ নীলমা, সবসময় রাব্বি জিদ নীলমা মানে আল্লাহ আমাকে জ্ঞান দাও, এর অর্থ হলো আল্লাহ আমাকে জ্ঞান দাও। আরবি ভুলে গেলে মনে মনে বাংলায় বলবা, রাব্বি জিদ নীলমা সবাই বলবে, সব কারণে বলবে, তাতে জ্ঞান বাড়ে, বুঝছো? ওকে, আল্লাহ হাফিজ।
ওকে, অপ্সরার সঙ্গে কথা হচ্ছিল।
গুড নাইট অপ্সরা।
তানিয়া রামপুরা থেকে লিখেছেন, সালমান একজন অমর নায়ক, সে চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। অবশ্যই আমরা সে দোয়া করি, আমিন। নাজনীন লিখেছেন, আন্টি আপনি খুবই ধার্মিক, আমার খুব ভালো লাগছে, আমি সালমানের ভক্ত, যেখানে তার ছবি দেখি চোখ আমার আটকে যায়। আচ্ছা, ধন্যবাদ সবাইকে যারা লিখছেন 16260 এই নাম্বারে। আন্টি, আপনি অপসরাকে বলছিলেন যে তুমি ছবি করবে না, অ্যাক্টিং করবে না, আপনি যদি এভাবে নিষেধ করেন তাহলে তো আমরা আমাদের চলচ্চিত্র থেকে অনেক ভালো অভিনেত্রী অভিনেতা আমরা হারাবো।
না, ওটা যাদের কপালে আছে, যে যা ওরা উত্তরাধিকার সূত্রে অনেকে এসে যাবে, সেভাবে হবে। তো একজন মুসলমান হিসাবে অবশ্যই আমি না করব।
আর আপনার মধ্যে কি এই ব্যাপারটি কখনো কাজ করে যে আমার সালমান, আমার ইমন যদি ফিল্মে না আসতো তাহলে সে আরো দিন আরো অনেক?
অবশ্যই 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 অবশ্যই, এটা হয়তো তার জন্য আমার জন্য খারাপ হয়েছে, আল্লাহ নারাজ হয়েছেন। কিন্তু আমি এখন আবার বলি এটা, যে ফিল্মে না আসলে এত মানুষ তাকে চিনত না, আমার এত বড় একটা পরিবার হতো না। এখানেও আল্লাহর কোন একটা নির্দেশ আছে, যার জন্য আল্লাহ সংক্ষেপে তাকে সম্মানিত করে সম্মান থাকতে থাকতে আরেক আরো কারো না কারো মাধ্যমে তুলে নিয়ে গেছেন। এখানেও তার তার জন্য শহীদ হয়ে গেছে সে,
এবং জন্ম মৃত্যু তো আমরা জানি সৃষ্টিকর্তার ইশারায়,
আল্লাহর হাতে। না, অনেক এখানে আরেকটা হাদিস আছে যে আমাদের ভুলের জন্য অনেক সময় অনেক কিছু ঘটে যায়, আমরা ধৈর্য ধরি না, সে কারণে অনেক কিছু ঘটে। এই যে অপমৃত্যুটা হলো, হয়তো আমাদের কোনো ভুল ছিল, মিস্টেক আছে,
আমরা ওইভাবে ব্যাপারটা খেয়াল করিনি অথবা আমরা টেক কেয়ার করিনি, সিরিয়াসলি নেইনি ব্যাপারটা। সুমি ফেরদৌস রয়েছেন, মা আপনার ছোট ছেলে কোথায়, আপনি একা কেন? ছোট ছেলে আছে
না? না, একা এখানে, আমি একা কোথায়, তোমরা এত মানুষ আছো তোমরা, আমি একা কোথায়?
তার লাখো ছেলে, তার লাখো মেয়ে,
আল্লাহ আছেন আমার সঙ্গে সব সময়, সবাই কাজ করে। ছোট ছেলেটাকে আমি সরিয়েই রেখেছি, সে তার কাজের জায়গা আছে, তার জন্যই তো ছুটে যাই।
লন্ডনে থাকে ইভান, আমাদের ইভান ভাই। এবং আমরা, আমি বলছিলাম যে আন্টির অনেক সন্তান, আন্টির অনেক নাতিপুতিও আছে, আমরা অপসরার সঙ্গে একটু আগে কথা বলছিলাম। আন্টি একেবারে খুব আদরের নানু ডাকবে।
স্বামীকে বলছিলাম না যে ট্রাফিক সিগন্যালে থামছি, থামলে বেশ মজাই হয়, অনেক জাম, আমি বিরক্ত হচ্ছি, আবার ট্রাফিক কাছে আসলে একটা মজা হয়ে যায়। আগে পলিটিক্যালি চিনতো নীলা চৌধুরী, সালাম দিত একটা চুপ করে থাকতো, আর আমার কিন্তু ছোটবেলার থেকে এই সালাম পাওয়ার, সালাম দেওয়ার খুব শখ। আমার দুই ছেলেকে কেউ আগে সালাম দিতে পারে না, পারে নাই। আর ওই ট্রাফিক সিগন্যালে দাঁড়ালে জ্যামে পড়ে গেলাম, হঠাৎ সিগন্যালে হয়তো খেয়াল পড়লো ট্রাফিক, আমাকে দেখে ফেললেন, আস্তে করে ছোট্ট করে কাছে চলে আসেন, এসে বলেন আন্টি বা আম্মা ভাইয়ার কোনো বিচারটা হলো না? আমি বললাম যে এখন হয়তো আবার এটা জবাব দিতে হবে, স্বামীকে এটা বলেছিলাম আমি।
এতদিন পরেও তারা
এখন, হ্যাঁ অবশ্যই অবশ্যই মনে রেখেছে।
ওকে,
একটা জিনিস আজকে ফেসবুকে আমার চোখে এসছে, ফয়সল বোধহয় আমাকে পাঠিয়েছে, আমার ফোনে আছে, যে স্বামীরা লিখেছে যে আমি যদি অপরাধী হব, পুলিশের কাছে আমরা বারবার ধর্ণা দিতে হয়েছে, বারবার যেতে হয়েছে, পুলিশ কি এতই মিথ্যা কথা বলে যে আমাকে ধরলো না আমি দোষ করলে? তখনকার পুলিশ কি করেছে? তুমি একটু পিছন সাইডে যাও, গেলে ঘাটলেই দেখতে পারবে। আর আমার প্রশ্ন সামিরা, তুমি সালমানকে ভালোবেসে বিয়ে করেছিলে, সালমান যে নাই মরে গেছে, তোমার কি একটুও কষ্ট নাই? তুমি হাতে মেরেছ, আমি তো, আমরা তো কেউ বলি না, আমরা কি কেউ বলেছি? তুমি পুলিশের এত পক্ষে কেন কথা বললে? কেউ না কেউ মেরেছে, তুমি জানো, তুমি ছিলে বাড়িতে, তুমি বাড়িতে, তোমার উপস্থিতিতে তোমার স্বামী আত্মহত্যাই বা করবে কেন? আত্মহত্যা যদি করে থাকে তো তুমি কেন সেটার কারণ বার করছো না? কেন সে আত্মহত্যা করলো তাহলে তোমার কারণে? তুমি কেন এত বড় কথা আজকে আজকে ফেসবুকে? আমি প্রথমে অস্বীকার করতে পারবো না, তুমি এটা লেখো না, প্রয়োজন হলে আমি সব করতে পারবো। আমাকে ফয়সল নামে একটা ছেলে পাঠিয়েছে, ওখানে লেখছো যে পুলিশ কি এতই, পুলিশ এতই খারাপ ছিল সেই সময়কার। আজকে মতিয়াপাকে স্মরণ করছি বারবার এখান থেকে, আমি উনি আমার একজন খুব আপন জন, ওনার ভাই সিআইডি তে ছিলেন, আমি সিআইডি তে এনেছি মামলা, এখন তারপরে ওখানে পাই না, লেগেছে পারিবারিক কারণে আত্মহত্যা করেছে। তো পারিবারিক কারণে কি কারণে? পারিবারে তো তুমি আর তোমার স্বামী ছিলে, আমি তো সঙ্গে ছিলাম না, তার মা খুব প্রিয় ছিল, তার বাবা খুব প্রিয় ব্যক্তিত্ব ছিল, যত বানোয়াট কথাই তুমি বলো না কেন, তুমি একদিন বলেছিলে যে আপনার ছেলে আপনাকে এত ভালোবাসে আপনাকে ছেড়ে কোনোদিন যাবে না, তোমার কারণেই মা যেতে হয়েছে, আর তোমার কাছে রাখতে চেয়েছিলে তাই পারলেও না, তুমি তোমার কাছ থেকে ফসকে গেল, তোমার অজান্তেই তোমার হাত দিয়েই তুমি কাজটা করে ফেললে।
আন্টি, আমরা অনুষ্ঠানের শুরুতে আপনি বলছিলেন আপনার পুত্রবধূ, আপনার বড় পুত্রবধূ তাকে নিয়ে আপনি,
এখন তো আমার বড় পুত্রবধূ না, এখন পুত্রবধূ বলবেন না, ওর নাম ধরে বলো,
যখন ছিল আপনি আপনার তার সঙ্গে এত ভালো একটা সম্পর্ক ছিল, আপনি দুদিন আগ পর্যন্ত আপনি তার সঙ্গে ভালোভাবে কথা বলেছেন, তিনিও আপনার সঙ্গে ভালোভাবে কথা বলেছেন, আমরা শুনেছি কোন একটি অনুষ্ঠানে সালমান চলে যাওয়ার, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার দুদিন আগে হয়তো বা কোন একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য আপনার কাছ থেকে একটা শিফন শাড়ি তিনি চেয়েছিলেন,
ওই শিফন শাড়িটা এখনো আলামত হিসাবে সুটকেসে আছে ডিবি অফিসে, সিআইডি অফিসে, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না।
অনেকে লিখছেন, সবাইকে ধন্যবাদ,
সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে, তোমাদের ছেড়ে যেতে আমারও ইচ্ছা হচ্ছে না, তোমাদেরও ইচ্ছা হচ্ছে না, তোমাদেরও খারাপ লাগবে, তোমাদের ভালো লাগবে, সবকিছুর সাথে আমি জড়িয়ে থাকলাম, আমাকে মাফ করে দিও যদি তোমাদের অশান্তির বা অসন্তুষ্টির কোনো কথা বলে থাকি, দোয়া করো যেন আমার মুখ দিয়ে এমন কথা না বের হয় যাতে কেউ কোনো কষ্ট পায় বা আমার কোনো ক্ষতি হয়, সেরকম আমি কারোর কোনো ক্ষতি চাই না, আমার ছেলের আমি বেস্ট নসিব করুক আমি সেটা চাই, আমার আর একটা ছেলে আছে তোমাদের ভাই, ও যেন ভালো থাকে, আমার নাতিরা যেন ভালো থাকে, তোমরা সবাই ভালো থেকো, একজন নানু ডেকেছে, বাকিরা অনেকেরই নানু দাদু হয়ে গেলাম, আমি দেখলাম না, আমি দেখবো, আশা করি 17ই ডিসেম্বর এবং তারপরে যদি কোনো ডেট দেই ঢাকায়, অনেক 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 ফ্যানকে আমি দেখতে চাই, আমরা দেখবো। আজকে সত্যি আমি কৃতজ্ঞ 90.4 FM ব্যান্ডের রেডিওকে অনেক অনেক ধন্যবাদ, আমি আবারও আসবো, আর আমি মারা গেলে এর মাধ্যমে হয়তো তোমরা খবর পাবে, প্রথমে তোমরা আমার জন্য দোয়া করো, আমার সালমানের কবরে যেন আমার কবর হয়, সেটা গতদিনও বলেছিলাম এবারও বলছি, আমার ছেলেকে বলে রেখেছি, আমার এই সব ডাক্তার ছেলে, লক্ষ কোটি ছেলে মেয়ে সবাইকে মনে করে দিচ্ছি, তোমরা তোমাদের ভাইকে মনে করিয়ে দিও, আমাকে সালমানের কবরে খুঁজে পাবে, ওখানেই রেখে দিও আমাকে, তোমরা সবাই ভালো থেকো, সবাই ভালো ভালো কাজ করো, কেউ কারো দুর্নাম করো না, আমি বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, একটা বার শুধু জানতে চাই, জানাতে চাই, সালমান আত্মহত্যা করে নাই, যাদের যারই নাম আসুক না কেন, তারও তাকেও আমি মাফ করে দেব, তার বাচ্চা তার স্ত্রীর জন্য আমি চাই না তারও ফাঁসি হোক, আমি জানতে চাই আমার ছেলে আত্মহত্যা করে নাই এটা ঘোষণা করেন, এবং আমি আবারও আপার শরণাপন্ন হচ্ছি, আপা আমাকে একবার খোঁজ করবেন, আপনাকে আমার দরকার, বড় প্রয়োজন, আমি বড় একা।
সেই মুহূর্তের সময় শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন অন্ধকার গল্পে। আন্টি কিছু বোধহয় বলতে চান? আন্টি
বলতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে আশ্বস্ত করার জন্য, সঙ্গী করার জন্য, ডাক্তার দুটো মেয়ে কথা বললো, আমি সব ডাক্তারদের বলতে চাই আপনারা এক হয়ে যান, সালমানের মামলার দিন আমি প্রায় 70 জন উকিল পেয়েছিলাম, যেদিন আমার কাছে আমার মামলাটা এমনি রায় দেওয়া হচ্ছিল সেদিন, সেই জন্য আমি সবাই যদি তোমরা এক হয়ে যাও আমি একটা কিছু করতে পারবো, সেদিন ভাববো আমি মরেও আমি তোমাদের জন্য কিছু করে গেলাম, আমার সালমান ভক্তদের জন্য আমি কিছু করে যেতে চাই, আমি রাজনীতিও সুন্দরভাবে করতে চাই, আমার কাছে অনেক ভোট আছে, আমার সালমানের ভোটাররা একটা রাষ্ট্র একটা প্রধানমন্ত্রী বানাতে পারে, একটা দেশকে সুন্দরভাবে শাসন করতে পারে, আমি সেটাই দেখাতে চাই, আমার ভোটাররা, আমার সন্তানেরা, আমার নাতিপুতি, আমার বংশ, আমার আউলাদেরা, আমার যারা আত্মীয় স্বজন সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, তোমরা FM ব্যান্ডের সঙ্গে থেকো, আমার সঙ্গে দেখা হবে, যোগাযোগ হবে, আবারও FM ব্যান্ড 90.4 আমি ধন্যবাদ জানাচ্ছি, ঢাকা FM ব্যান্ড 90.4 কে, অন্ধকারের গল্প, অন্ধকারের গল্পে ভালো ভালো গল্প উঠুক যাতে সবাই সাহায্য পায়, আরো যারা আসবেন সবাই গল্প শুনবেন, এবং যে যেখান থেকে পারেন সাহায্য করবেন, আমি আবারও আসবো, দেখা হবে 17ই ডিসেম্বর রেজিস্ট্রারি মাঠ সিলেটে। তোমাদের সবার সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে, দ্বিতীয়বার ঢাকায় সরবরাদী উদ্যানে যারা যারা পারবে সংগ্রহ করতে তারা করবে। অনলাইনে অনেক সময় এই যে সালমানের চিঠি চিঠি ছাপা হয় এগুলোর প্রতি দৃষ্টি করবে না, যারা করো প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ, এগুলো নতুন কিছু না, পুরনো। সামিরাকে ভালোবেসে সালমান চিঠি লিখেছিল, এটা এখন দেখাবার দরকার নেই। সামিরা যদি দিয়ে থাকে তাহলে আমি বলবো ছি লজ্জা, একটা মেয়ের জন্য অনেক লজ্জার যে স্বামীটা মরে গেছে আরেক স্বামীর ঘরে থেকে ওই পুরনো স্মৃতিগুলো দিয়ে আবার টিভিতে বিয়েতে অনলাইনে এনে মানুষকে দেখানো, এর চেয়ে লজ্জার একটা মেয়ের জন্য লজ্জার আর ধিক্কারের আর দুঃখের কিছু থাকে না, এগুলো উচিত না। সালাম আলাইকুম, ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে, সবার দীর্ঘ জীবন এবং মঙ্গল কামনা করি, সালাম আলাইকুম।
ধন্যবাদ আন্টিকে, আমাদেরকে সময় দিয়েছেন। দুটি এপিসোডের পর আজকে তৃতীয় এপিসোড সালমান শাহকে নিয়ে, এবং এপিসোডে আন্টি কথা দিয়েছিলেন আপনাদের জন্য, আপনাদেরকে কথা দিয়েছিলেন যে এরপরে তিনি যখন দেশে আসবেন অবশ্যই ঢাকা এফ এম এ আসবেন, ঢাকা স্টুডিওতে আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের অনুভূতিগুলি জানবেন, আপনাদের সবগুলি কমেন্টস সবগুলি এসএমএস আমরা পৌঁছে দিব আমাদের আন্টির কাছে। অনেকেই আন্টির পাশে এসে দাঁড়াতে চেয়েছেন, আন্টি তো জানিয়েছেন কবে কোথায় কিভাবে আন্টি বিভিন্ন আয়োজন করছেন, সেখানে চেষ্টা করবেন তার সঙ্গে থাকতে, তাকে সাপোর্ট দিতে। 1:34 এই মুহূর্তের সময়, অনেক এসএমএস আমরা দেখতে পাচ্ছি। স্বাধীন তিনি লিখেছেন উত্তরা থেকে, অনেক শুভকামনা রইল আন্টি আপনার জন্য, সালমান শাহের জন্য অনেক দোয়া, সবসময় করি সবসময় করব। ফারজানা রাজবাড়ি থেকে, আন্টি আমার চোখ দুটো ছলছল করছে, তারপর আমি সবসময় আপনার জন্য দোয়া করব, আমি সবসময় নামাজ পড়ি, নামাজ পড়ে দোয়া করব সালমান শাহের জন্য। ধন্যবাদ সবাইকে। শায়লা তিনি লিখেছেন, মা আপনার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে, জানি না বলতে পারবো কিনা, আমরা খুব দুঃখিত শায়লা আপনাকে ফোনে নিয়ে আসতে পারিনি। আমরা আপনার মতো করে অনেকেই হাজার হাজার মানুষকে ফোনে নিয়ে আসতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। সময় খুবই কম, এবং এর মধ্যেই আমরা চেষ্টা করেছি যে আমাদের আন্টির সঙ্গে কথা বলিয়ে দিতে, আপনাদের মেসেজগুলো তিনি পড়েছেন আরও পড়বেন। আশা করছি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে। আগের দুটি এপিসোড যারা মিস করেছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.dhakafm904.com, এবং যারা আজকের এপিসোডটি পুরোপুরি শুনতে পারেননি তারাও ওই এপিসোডটি ডাউনলোড করে নিতে পারেন www.dhakafm904.com থেকে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। শেষ হয়ে যাচ্ছে আজকের মতো অন্ধকারের গল্প, তবে অবশ্যই আগামী এপিসোডে নতুন কোন গল্প নতুন কোন ঘটনা নিয়ে ফিরে আসবে। অন্ধকারের গল্পের টিম থেমে নেই, প্রতি এপিসোডে তারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য গল্প খুঁজে নিয়ে আসেন, এবং তারা কাজ করে চলবে, তাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন আমাদের আজকে অতিথি আন্টির জন্য, সালমানের জন্য তো অনেক দোয়া, আমরা যারা ভক্ত রয়েছি তারা দোয়া করব। এবং সবশেষে জানাতে চাই, এটা একটা এই মুহূর্তে বিচারাধীন একটি মামলা রয়েছে, এখনো মামলা বিচারাধীন, সো এটা নিয়ে ঢাকা এফ এম কর্তৃপক্ষের কোন নিজস্ব বক্তব্য নেই, একজন মা হিসাবে সন্তান হারা একজন মা তার বক্তব্য আজকে তার অনুভূতি শেয়ার করেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফ এম এর সব সঙ্গে থাকুন, আর 17 তারিখে সিলেটে যেতে ভুল করবেন না। কথা হবে আবারও আগামী রবিবার অন্ধকারের গল্পে ঠিক রাত 10:30, তবে আমি আবারও আসছি আজ সোমবার ঠিক রাত 10:30 ভুল ছবি ভুল অনুষ্ঠানে। ভালো থাকুন, শুভরাত্রি, নিরাপদে থাকুন।
পেলে সুখ লাগে আগে ভাবিনি আগে ভাবিনি দুজন স্বপ্নের ঠিকানা
This track was downloaded from FusionBD.com.